exclusively on fusionbd.com.
মা বাবা সবাইকে নিয়ে এই ক্লাসে আসতে পারবে, এক্ষেত্রে কোনো ধরনের ফি বা কোনো টাকা লাগবে না।
অনেক ধন্যবাদ। নাহিন জানিয়েছেন খুলনা থেকে, তিনি জানতে চান, তিনি বলেছেন, স্যার আমি এবার এসসি দিচ্ছি, আমার ইংলিশ এক্সাম খুব খারাপ হয়েছে, ইন্টারে কি করলে আমি জিপিএ 5 পাবো? ইংলিশে আমি সায়েন্স এ পড়ি, ইংলিশে স্যার, আচ্ছা আমি সায়েন্সে পড়ি, ইংলিশে এমএ করে বিসিএস করতে পারবে কিনা? তার প্রশ্নটা পুরোপুরি আসে।
আচ্ছা, তোমার জন্য তোমার প্রশ্ন আমি পুরোপুরি না আসলেও প্রশ্নটা আমি বুঝে গেছি, সে সায়েন্সে পড়ছে, তার ইন্টারেস্ট সায়েন্সে পড়ছে। সুতরাং তোমার জন্য পরামর্শ হচ্ছে যে যেহেতু সায়েন্সে পড়ছো, তুমি যদি ফার্স্ট ইয়ার হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স বাদ দিয়ে তুমি আর্টসে চলে যাও, আর যদি সেকেন্ড ইয়ারে হয়ে থাকো তাহলে সায়েন্সেই পড়ো, কিন্তু তোমার জন্য ইংলিশটা ভালো করে পড়তে হবে এবং সাইফার্সের যে বইগুলো বলছি এই বইগুলো তোমাকে পড়তে হবে। আর যেহেতু সময় আমাদের স্বল্প, আরো বিস্তারিত যাদের কোশ্চেন আছে তাদেরকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, এবং যারা ফেসবুকে আমার সাথে কানেক্টেড হতে চাও আমার নাম্বারটা দিয়ে সার্চ দিলে ফেসবুক চলে আসবে, সেখানেও তুমি এসএমএস করতে পারো। আমি আমার নাম্বারটা বলছি 01613432089, আরো একবার বলছি 01613432089।
ধন্যবাদ আপনাদেরকে, এবং সময় আমাদের কাছে শেষ, আমাদের আজকে সাইফার্স ক্যারিয়ার শো এখানে শেষ হয়ে যাচ্ছে। তাসমিয়া এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, এবং পরবর্তী শো শোনার জন্য আমন্ত্রণ করছি আমাদের ঢাকা এফএম এর সকল বন্ধুদেরকে, সকল শ্রোতাদেরকে, সাথে থাকুন ঢাকা এফএম 90.4। এনজয়
নিউ মিউজিক এভরিডে, দিস ইজ ঢাকা এফএম 90.4। Chongqing, Taka FM 90.4.
Jomuna Refrigerator, Time Check. Ekhon shomoy, rat 11:00.
Suraya Mahmuda, Jomuna Research Center.
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এই কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
Dhaka FM 90.4.
Spa, drinking water presents health tips.
হালকা কুসুম গরম পানি নিয়মিত পান করলে ঠান্ডা লাগা, কফ জমে যাওয়া এবং গলা ব্যথা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি।
কিশোর ভাই, অফিস টফিস করেও কেমন এইভাবে ঘুরে বেড়ান?
ব্যালেন্স, বুঝলে? সবই ব্যালেন্স, ব্যালেন্স করলে সব কিছু করা সম্ভব। শুক্র শনি তো দুদিন ছুটি, আর সাথে যদি একদিন ব্যালেন্স করা যায় তাহলে তো কথা আইলে, ঘুরে আসার জন্য এনা।
ভাই, সবই তো ব্যালেন্স করলেন বুঝলাম, কিন্তু আপনার খাবার পানিটা কি ব্যালেন্সড পানি?
ব্যালেন্সড পানি, ব্যালেন্সড পানি।
খাবার পানি আবার ব্যালেন্স হয় নাকি? কেন হবে না, এখন খাবার পানিও ব্যালেন্সড হয়, যেমন স্পা।
স্পা ব্যালেন্সড পানি?
হ্যাঁ, স্পা ব্যালেন্সড ড্রিঙ্কিং ওয়াটার।
স্পা, মাটির সবচেয়ে নিরাপদ ও মিনারেল সমৃদ্ধ স্তর থেকে পানি সংগ্রহ করে ইউভি এবং ওজোন পদ্ধতিতে এমন ভাবে পরিশোধন করা হয় যাতে পানিতে শরীরের প্রয়োজনীয় মিনারেল ও পিএইচ ব্যালেন্স ঠিক থাকে। স্পা, পানির জন্য ভালোবাসা।
ভালোবাসার বাংলাদেশ,
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক।
বেঁধেছ আমায় খোপার ভাঁজে, কৃষ্ণচূড়া রঙের হৃদয়ের সাজে, রূপকথার গল্পের সাথে, হাজারো কথোপকথনের রঙে, আঁধারে আলো হয়ে, কৃষ্ণ রঙের কষ্ট হয়ে, ভালোবাসার কত শত রং, তাই না? এই রঙগুলোই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে, আবার কখনো প্রশ্নের সম্মুখীন করে। আর যখনই তুমি কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছ, তখনই কিন্তু তোমাদের জন্য আছে ইয়েস তোমাদের সবার প্রিয় গুরু, তাই না? এবং ভালোবাসার বাংলাদেশ একেবারে তাই। ঢাকা এফএম 90.4 টিউন করে আছো এবং তাসমি আছি তোমাদের সাথে। প্রতি বৃহস্পতিবারের মতো আজও কিন্তু ঠিক রাত 11টায় তোমাদের কাছে ভালোবাসার বাংলাদেশ নিয়ে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুরু চলে আসবেন তোমাদের সাথে ভালোবাসার সব প্রশ্ন উত্তর এবং আমাদের আজকেরও একজন অতিথিকে নিয়ে, তাই না? তাই না, মানে কি আসছেন তো অবশ্যই। আর সেই সাথে কিন্তু বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু আজকেও তোমাদের জন্য সেই সুযোগটা রাখছি। কোন সুযোগটা? সেটা হচ্ছে যে আমাদের হট সিটে যে বসার রাইট, তোমরা যেটা করতে পারো, তোমরা যদি আজকেও অতিথি হয়ে, আজকে অতিথি হয়ে না মানে আমাদের পরবর্তী সাথে অতিথি হয়ে আসতে চাও, তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ওজি দিয়ে, স্পেস দিয়ে তোমার নাম, স্পেস দিয়ে তোমার লোকেশন, স্পেস দিয়ে তোমার কথাবার্তাগুলো বা তোমার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবে 16260 এই নাম্বারে। এবং পাশাপাশি আমরা কিন্তু একটা পোস্ট অলরেডি আমাদের ফেসবুকের ফ্যান পেজে করে দিয়েছি, যার লিঙ্কটা হচ্ছে facebook.com/ilovedhakafm। সেখানে পোস্ট করছি, সেই পোস্টটা বেশি বেশি শেয়ার করবে এবং শেয়ার করলেই আমাদেরকে অনেক বেশি কাছে পাবে একেবারে তাই। এবং এই মুহূর্তে আমি চলে যাবো আবার ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পর কিন্তু আমরা চলে আসবো আমাদের আজকের অতিথিকে নিয়ে, যিনি আজকে আবারও তোমাদেরকে বুঝিয়ে দিবেন এই ভালোবাসার মাসে ভালোবাসা কি, ভালোবাসা কি ধরনের হতে পারে। সো কোথাও যাওয়া যাবে না, শুনতে থাকো ঢাকা এফএম 90.4 এন্ড ইয়েস এনজয় ভালোবাসার বাংলাদেশ।
দিস ইজ ঢাকা এফএম 90.4, শুনছেন ঢাকা এফএম 90.4। আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ইন্টারনেট থেকে তুমি কি শিখেছ?
আমরা তিনজন মিলে বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে হিয়াল ডু শিখেছি, ওই 19 রকম গালি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট, ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো। রবি,
ভালোবাসা ভালোবাসি ভালোবেসে ভালোবাসি,
ভালোবাসা দিবস উপলক্ষে বুক ভরা ভালোবাসা নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ taraz.com.bd। 26 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে বিট প্রেজেন্টস taraz ভ্যালেন্টাইন্স ক্যাম্পেইন থেকে লুফে নিন 70% পর্যন্ত ডিসকাউন্টে পণ্য।
হ্যাপি বার্থডে দোস, হোলি উইশ, গিফট কই?
এই নে 5 টাকা।
5 টাকায় কি হয়?
কি হয়?
5 টাকার জন্য বাসের টিকিট, ক্যান্টিনের সিঙ্গারা, মামার লেমন টি মিস হয়ে যায়, আর সবচেয়ে বড় মিস তো বাংলা লিঙ্কের 1 GB ইন্টারনেট।
জি, বাংলা লিঙ্কে 99 টাকা বা তার বেশি মূল্যের ইন্টারনেট প্যাক কিনে 5 টাকা রিচার্জ করলেই পাবেন আরো 1 GB। এমন চান্স কি আর বারবার আসে? বাংলা লিঙ্ক।
স্কিন কেয়ার, লাইফস্টাইল, সিম্পল সলিউশন টু এভরিডে প্রবলেমস, আধুনিকতা, সৌন্দর্য সবই পাবেন এখানে। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 8টায় শুনুন
মেরিল প্রোটেক্টিভ কেয়ার সুপার উইন্টার ডেজ।
প্রতিদিন আমরা আড্ডা দিব একটা ডিফারেন্ট টপিক নিয়ে টু মেক ইউর লাইফ বেটার। সো স্টে টিউনড টু ঢাকা এফএম 90.4।
ভালোবাসা ভালোবাসি ভালোবেসে ভালোবাসি,
ভালোবাসাটাকে তোমার কাছে আসি।
ভালোবাসা দিবস উপলক্ষে বুক ভরা ভালোবাসা নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ taraz.com.bd। 26 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে বিট প্রেজেন্টস taraz ভ্যালেন্টাইন্স ক্যাম্পেইন থেকে লুফে নিন 70% পর্যন্ত ডিসকাউন্টে পণ্য।
শুনছেন ঢাকা এফএম 90.4।
হ্যাপি বার্থডে দোস, হোলি উইশ, গিফট কই?
এই নে 5 টাকা।
5 টাকায় কি হয়?
কি হয়? 5 টাকার জন্য বাসের টিকিট, ক্যান্টিনের সিঙ্গারা, মামার লেমন টি মিস হয়ে যায়, আর সবচেয়ে বড় মিস তো বাংলা লিংকের 1 GB ইন্টারনেট।
জি, বাংলা লিংকে 99 টাকা বা তার বেশি মূল্যের ইন্টারনেট প্যাক কিনে 5 টাকা রিচার্জ করলেই পাবেন আরো 1 GB। এমন চান্স কি আর বারবার আসে? বাংলা লিংক।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
হারানো দিনের গান শুনতে কার না ভালো লাগে, যে গান চির সবুজ।
ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া,
যে গান মন ছুঁয়ে যায়, যে গান আজও অমলিন।
কফি হাউসের সেই আটটা আগার নেই, আগার নেই।
এই ধরনের ক্লাসিক গানগুলো শুনতে টিউনিং করুন ক্রাউন সিমেন্ট ক্লাসিক সেশন, রবি থেকে বৃহস্পতি সকাল 9টায়, সূত্র ঢাকা FM 90.4 এ।
You're listening to Dhaka FM 90.4. শুনছেন Dhaka FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ইন্টারনেট থেকে তুমি কি শিখেছো?
আমরা তিনজন মিলে বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে হিয়ালডু শিখেছি, ওই 19 রকম গালি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট, ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো রবি।
আরে লাসেন ভাই, এত দই মিষ্টি নিয়ে যাচ্ছেন?
বাসায় রং করাচ্ছি তো, এই খুশিতে হালকা খাওয়া দাওয়া আর কি।
বলেন কি, বাড়ি রং করানো তো হেভি ঝামেলা, সারা ঘরে ধুলা ময়লার উড়াউড়ি আর রং ছড়াছড়ি।
আরে না, বার্জার ইপি টুলস দিয়ে রং করাচ্ছি।
ইপি টুলস?
বাড়ি রং করার সময় ধুলোবালির ঝামেলা কমাতে বার্জার নিয়ে এলো এক্সপ্রেস পেইন্টিং টুলস। অটোমেটিক মেশিনে ধুলো ময়লা রং না ছড়িয়েই এখন বাড়ি রং করার কাজ হবে আরো দ্রুত আরো নিখুঁত। বিস্তারিত জানতে ফ্রি কল করুন 08000123456 নম্বরে।
এই আমার ঠিক কিন্তু এখনো দিলি না।
আরে বাবা হবে, আগে হাতে 2 পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
ইন্টারনেট থেকে তুমি কি শিখেছ?
আমরা তিনজন মিলে বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে হিয়ালডু শিখেছি, ওই 19 রকম গালি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট, ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো রবি।
আরে রাশেন ভাই, এত দই মিষ্টি নিয়ে যাচ্ছেন?
বাসায় রং করাচ্ছি তো, এই খুশিতে হালকা খাওয়া দাওয়া আর কি।
বলেন কি, বাড়ি রং করানো তো হেভি ঝামেলা, সারা ঘরে ধুলা ময়লার উড়াউড়ি আর রং ছড়াছড়ি।
আরে না, বার্জার ইপি টুলস দিয়ে রং করাচ্ছি।
ইপি টুলস?
বাড়ি রং করার সময় ধুলোবালির ঝামেলা কমাতে বার্জার নিয়ে এলো এক্সপ্রেস পেইন্টিং টুলস। অটোমেটিক মেশিনে ধুলো ময়লা রং না ছড়িয়েই এখন বাড়ি রং করার কাজ হবে আরো দ্রুত আরো নিখুঁত। বিস্তারিত জানতে ফ্রি কল করুন 08000123456 নম্বরে।
এই আমার ঠিক কিন্তু এখনো দিলি না।
আরে বাবা হবে, আগে হাতে 2 পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম দুইবার সম্ভব।
অফার লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd অথবা কল করুন 09611333777।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং এটা দাও টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ,
the original guru is back.
That's right, dear listener, tune করে আছেন ঢাকা FM 90.4 এবং ভালোবাসা বাংলাদেশ নিয়ে। কিন্তু তাসমি আবারও চলে এলাম তোমাদের সবার মাঝে এবং কথা দিই যে প্রতি বৃহস্পতিবার রাত 11টায় আমরা চলে আসি, আমরা বলতে আমি তাসমি, আমাদের প্রিয় গুরু এবং আমাদের একজন অতিথি চলে আসেন যিনি ভালোবাসার রং তোমাদের মাঝে ছড়িয়ে দেন, তাই না? এবং আমাদের সেই অতিথির ভালোবাসার রং শুনতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তুমি আমাদেরকে ফেসবুকে আমাদের পোস্টে কমেন্ট করে জানাতে পারো, এবং যে পোস্টে কিন্তু তোমাদেরকে শেয়ারও করতে হবে বেশি বেশি। তো সেই পোস্টে কমেন্ট করার নিয়মটা বলে দিচ্ছি, আমাদের ফেসবুকের ফ্যান পেজের লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা আমাদেরকে খুঁজে পাবে। ফেসবুকের ফ্যান পেজের লিঙ্কটি হচ্ছে facebook.com/ilovedhakafm। আমি আবার বলছি facebook.com/ilovedhakafm। এবং তোমরা যদি আমাদের আজকেরও আমন্ত্রিত অতিথির মতো আমাদের হট সিটে এসে বসতে চাও এবং ভালোবাসার বাংলাদেশে তোমাদের ভালোবাসার কথা পুরো বাংলাদেশকে জানাতে চাও, তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের মোবাইল ফোনের ম্যাসক্রিপশনে গিয়ে টাইপ করতে হবে OG, দেন স্পেস দিয়ে তোমার নাম, স্পেস দিয়ে তোমার লোকেশন, স্পেস দিয়ে তোমার ফোন নাম্বার লিখে আমাদেরকে পাঠিয়ে দিবে 16260 এই নাম্বারে। এবং যেই মুহূর্তে তোমরা আমাদেরকে ফেসবুকে খুঁজে বেড়াচ্ছ, তোমাকে যেটা করতে হবে যে তোমাদের কিন্তু বাসায় ইন্টারনেট থাকতে হবে, তাই না? এবং ইন্টারনেট মানে আমার কাছে মনে হয় বেস্ট অপশন আম্বার আইটি। আম্বার আইটির উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে IP টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নাম্বারে। আমি আবারও বলছি 09611333777 এই নাম্বারে। অনেক কথাই হলো, এবার তোমাদের অপেক্ষার পালাও শেষ, আমি এখন চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় গুরুর কাছে।
প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা বলতে চাই। বেঁচে থাকুক ভালোবাসা, ভালোবাসার জয় হোক, এই প্রত্যয় নিয়ে, এই আশা নিয়ে আজ বৃহস্পতিবার ভালোবাসার সবচেয়ে বড় স্টেডিয়াম ভালোবাসার বাংলাদেশে বরাবরের মতো কথা বলতে হাজির হয়ে গেছে আমি আপনাদের গুরু, এবং থাকব ঠিক রাত 2 পর্যন্ত। আপাতত কথা দিচ্ছি, বাকিটা আসলে সময় বলে দেবে যে কতক্ষণ থাকা হয়। আজকের প্রোগ্রামটা নিয়ে আমি একটু বলতে চাই শুরুতে, সেটি হচ্ছে যে আমি সাধারণত যখন প্রোগ্রাম করি খুব একটা টেন্স থাকি না। আজকের অনুষ্ঠানটা নিয়ে আমি একটু আসলে বিচলিত বলা যেতে পারে, বিচলিত এই অর্থে যে আমরা সাধারণত যেটা কল করি, যে তাসমি একটু আগে বললো যে যারা ভালোবাসার কথা বলতে চায়, ভালোবাসার সাতকাহন সবার সাথে শেয়ার করতে চায়, স্টুডিওতে এসে গুরুর সামনে বসে তার জন্য যা করতে হয় সেটি হচ্ছে OG, মানে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হয় OG স্পেস আপনার নাম এবং লোকেশন, এবং অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিতে হয় 16260 এই নাম্বারে। বাট এই মুহূর্তে হট সিটে আমার সামনে যেই মানুষটি বসে আছে সে মানুষটা এসএমএস করেনি, কিন্তু সে ঢাকায় চলে আসে। তিনি একজন আমাদের নিয়মিত শ্রোতা, ভালোবাসা বাংলাদেশ উনি শোনেন, গুরুকে উনি শোনেন, আমাকে উনি শুনেছেন, কোনো না কোনোভাবে ওনার মনে হয়েছে উনি ওনার ভালোবাসার কথাটা আমার সাথে শেয়ার করতে চায়। তো হঠাৎ করে গত শুক্রবার মনে হয় তাসমি আমাকে ফোন দেয়, অথবা শনিবার, এরকমই হবে,
জি গুরু,
ফোন দেয়, ফোন দিয়ে বলে যে গুরু এরকম একজন লোক খুলনার সুন্দরবনের কয়রা থানা থেকে চলে এসেছে দেখা করার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। তা আমি খানিকটা বিচলিত হই যে সুন্দরবন, খুলনা সুন্দরবন থেকে চলে এসছে আমার সাথে দেখা করার জন্য, কেন? তাই বলছে সে অনুষ্ঠানে আসতে চায়, প্লিজ আপনি একটু তার সাথে যদি যোগাযোগ করতেন, সে আপনাকে খুঁজছে। এবং সেটা মনে হয় ভোরের দিকে উনি অফিসে চলে আসে, মানে সকালের দিকে, যখন আসলে আমি সাধারণত অফিসে ওই মুহূর্তে উপস্থিত থাকার কথা নয়। এবং বারটা বৃহস্পতিবারও না, কারণ আমি বৃহস্পতিবার 11টা বাজতে হাজির হয়ে যায়। তারপরে ঠিক আছে, কোনো না কোনো ভাবে তার সাথে যোগাযোগ করা হয় এবং উনি রীতিমতো ফোনে যেভাবে কথা বলছিলেন, আমি নিজেই আসলে খুব মানে বিচলিত হয়ে পড়ি যে আসলে কি করব। উনি তো এসএমএস করেননি, কিন্তু উনার কথাগুলো হয়তো সবাইকে জানানো প্রয়োজন। কারণ আমি একটি কথা বলি যে এই স্টুডিওতে এসে যিনি তার ভালোবাসার কথাগুলো বলেন, আমরা ধরে নিই সে সত্য বলছেন। পুরোপুরিভাবে বিচার করার ক্ষমতা কিন্তু এই তিন ঘন্টায় আমাদের কাছে থাকে না, বাট ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি যত ধরনের প্রশ্ন করে তার সত্যতাকে পরীক্ষা করার। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে ভাবি, এবং অবশেষে লোকটাকে আমি ইনভাইট করি এবং আমি তাকে বলি যে আপনি এই সাত দিন আপনি কি করবেন। এই মানুষটিকে আমি বলি যে আপনি সুন্দরবনে চলে যান, অর্থাৎ আপনার বাড়িতে চলে যান, তারপরে আমি আপনাকে ডাকবো। কিন্তু সে বলে যে না, আমি ঢাকায় থাকতে চাই, আপনার ফোনের অপেক্ষায় থাকতে চাই গুরু, প্লিজ আমাকে সাথে একটু যোগাযোগ করুন, আমার আমার ভালোবাসার কথাটা বলার একবার সুযোগ করে দিন। তার কথা শুনলে হয়তো আপনাদের অনেকের পছন্দ না, কথা বলতে হচ্ছে উচ্চারণ শুনলে হয়তো পছন্দ না হতে পারে, উনি খুব একটা শিক্ষিত নন। ওনার ঘটনা, পারিবারিক পরিস্থিতি, আশপাশের পরিস্থিতি সবকিছু মিলে উনি খুব একটা পড়াশোনা করতে পারেননি, তাই হয়তো সুন্দর করে গুছিয়ে কথা উনি না বলতে পারেন। কিন্তু সুন্দর করে গুছিয়ে কথা বলাটা আমাদের অনুষ্ঠানের বিষয় না। আমাদের অনুষ্ঠানের বিষয়টি হচ্ছে এখানে যারা আসেন তারা তাদের জীবনের ঘটে যাওয়া ভালোবাসার কথাগুলো শেয়ার করেন। তো সেই কথাগুলো আজ শুনব, বাড়তি কথা বলবো না। এই মুহূর্তে স্টুডিওতে যিনি আছেন, নিয়ম ভেঙে যিনি এই মুহূর্তে স্টুডিওতে আছেন এবং যাকে ডাকতে অনেকটা বাধ্য হয়েছি তার ঘটনার কারণে, ভালোবাসার ঘটনার কারণে, বাবলু। বাবলু কি অবস্থা?
আসসালামু আলাইকুম গুরু।
আপনি গত কত তারিখে এসেছিলেন বলুন তো? বৃহস্পতিবার, শুক্রবারে,
শুক্রবারে
এসে আপনি অফিসে চলে আসেন, এই অফিসে, এবং যেখান থেকে আপনি আমাদের নাম্বার জোগাড় করার চেষ্টা করেন, কিন্তু আমার নাম্বার আপনি পান না, দেয়া হয় না, এবং তাসমিয়ার সাথে যোগাযোগ করেন এবং তাসমি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার সাথে কথা বলি এবং আমি আপনাকে বলি যে আপনি চলে যান বাড়িতে, কিন্তু আপনি যান না। কি সেই ভালোবাসার কথা যেই কথা বলার জন্য আপনি এত বিচলিত ছিলেন এবং আমাকে নিয়ম ভেঙে আপনাকে আনতে হয়েছে, কারণ আপনি প্রচন্ড ক্লান্ত ছিলেন, হয়রান ছিলেন এবং আপনি কাঁপছিলেন যখন আমাদের কথা বলছিলেন, এবং আমার যতটুকু মনে পড়ে আপনি কাঁদছিলেনও। সেই কথাগুলো জানতে চাই, কি হয়েছে আপনার জীবনে, কি সেই ভালোবাসার ঘটনা, শুরু করুন।
প্রথমে আমি আপুর কাছে ক্ষমা চাচ্ছি যে তারা অনেক ডিস্টার্ব করছে ফোনে। আর দ্বিতীয়ত গুরু, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি আর আপনি এই ভালোবাসার বাংলাদেশে আমাকে আনার জন্য। তো বিষয়টা হলো এই যে আমরা পাঁচ ভাই পাঁচ বোন, তো আমি সবারই ছোট। এখন
পাঁচ ভাই পাঁচ বোন?
হ্যাঁ, পাঁচ ভাই পাঁচ বোন।
আপনি সবার ছোট?
হ্যাঁ, আমি সবাই ছোট।
আচ্ছা।
তো সেখান থেকে একটা কারণে আমি ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে মানে বাড়ি থেকে পালিয়ে আসি।
বাড়ি থেকে পালিয়ে আসি? কেন, সে কি ঘটনা?
না, এমনি তো কোনো ঘটনা না, জাস্ট ওই যে আমাদের এলাকায় একজন ঢাকা সাভারে চাকরি করত।
আচ্ছা।
তো আমার অনেক ইচ্ছা ছিল যে
ঢাকাতে আসবো।
আচ্ছা। তো ওর ওখানে গেলাম, যাওয়ার পরে ওখান থেকে কাজকাম করতাম ঢাকা সাভার।
এটা কত বছর আগেকার কথা বলছেন?
এটা আরো মনে হয় 10 বছরের আগের কথা এরকম।
আচ্ছা, ওকে।
তো সেখানে ছিলাম, থাকার পরে একদিন আমার চাচাতো ভাইয়ের বাসায় গিয়েছিলাম বিড়াইতে। যাওয়ার পরে মানে যে এখন বর্তমানে আমার ওয়াইফ আছে, তো একদিন ওর বাসায় শুক্রবারে আমাদের যেহেতু ছুটি থাকে, তো ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি ও মানে বাসায় কাজ করতেছে।
আচ্ছা।
এখন কাজ করতেছে, এখন আমার চাচাতো ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে কে, কয় আমার ভাগ্নি, হ্যাঁ মানে আমার আপার ছেলে, মেয়ে। এখন ও দেখতে অনেক সুন্দর ছিল, তখন অল্প বয়স ছিল, সুন্দরী ছিল। তো সেক্ষেত্রে এখন ওর সাথে কথাবার্তা হয়, এখন হঠাৎ করে একদিন ও আমারে বলছে কি যে আমারে বলছে যে মামা তোমার ওই মেয়েটা তোমার পছন্দ করে, তোমার একটা চিঠি দিছে। হ্যাঁ। এখন পরে আমি পরে এর জিজ্ঞেস করলাম কে, কয় নাম বলছে যে ববি। হ্যাঁ। পরে আমি সে আমার চিঠিটা দিছে, দিলে আমি আর চিঠিটা পড়ি না, আমি ছিঁড়ে ফেলছিলাম।
কেন পড়লেন না, কারণ একটা মেয়ে আপনাকে চিঠি দিল, আপনি ছিঁড়ে ফেললেন কেন?
না, ছিঁড়ে ফেলছি এই কারণে ও বলছে যে ববি দিছে, কিন্তু আমি তো আসলে তার সাথে ইয়ে করে আমার ইচ্ছা।
মানে ববিকে আপনি চিনতেন, মানে যে মেয়েটিকে আপনি দেখেছেন উনি ববি?
না না না, আরেকটা মেয়ে। আরেকটা মেয়ে মানে আমার ওয়াইফের কাছ দিয়ে সিটিটা দিছে।
আচ্ছা,
এখন দেওয়ার পরে আমি সিটিটা পড়ি না, সিঁড়ি ফেলছি। পরে ও বলছে যে আমার বলছে যে মামা ছেড়ছো কে, মানে আমার ওয়াইফই আমার বলছে যে মামা ছেড়ছো কে,
মানে আপনার ওয়াইফ কি আপনার সম্পর্কে ভাগ্নি হতো এরকম কিছু?
দুঃসম্পর্কে এখন সিঁড়ি ফেলছে, সিঁড়ি ফেলার পরে কয়ে ছেড়ছো কে, ভালো লাগে না এই জন্য ছেড়ছি। তো ছেড়ার পরে এখন ওর সাথে টুকটাক কথাবার্তা হয়, ও কথা বলতো আমি বলতাম। এখন হঠাৎ করে ঈদ আইসে, ঈদ আসার পরে মানে ঈদের সময় তো যানজট অনেক থাকে, সবাই বাড়ি ঘরে যাওয়ার জন্য অনেক ব্যস্ততা থাকে। তো সেক্ষেত্রে মানে ওর আত্মীয় স্বজন যারা ছিল ওরা আগেই চলে গেছে বাড়িতে, আর আমাদের বেতন দিতে একটু দেরি হয়েছে বলে আমরা একটু লেটে গেছি। এখন ওর মামা যে সে আমার বলছে কি যে তুই তো বাড়িতে যাচ্ছিস, সবাই তো চলে গেছে, তা তুই ওর একটু নিয়ে যা। তো আমি বললাম যে নিয়ে যাই, ঠিক আছে। এখন দুজন গেলাম একসঙ্গে। এখন ওর যে খালা ছিল ওরে আমরা দেখছি নবীনগর কাউন্টারে যাই, দেখছি। দেখার পরে মানে ও আমারে বলছে, প্লাস আমি ওরে বলছি যে তোমার খালার সাথে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আর ও আমারে বলছে যে খালার সাথে যাব না। সেভাবে গাড়িতে টিকিট কাটলাম, টিকিট কেটে গেলাম, রাত্রে একসঙ্গে গেলাম। যাওয়ার পরে ও আমার মানে ঘাড়ের কাঁধের পরে মাথা দিয়ে ঘুমাইছে। ঘুমানোর পরে সেই ওই প্রেম যখন ভালোবাসা যখন শুধু ওই রাতটাই, ঠিক আছে, ওই রাতটাই। তো সেক্ষেত্রে যাওয়ার পরে
আমাকে একটু পরিষ্কার হতে দিন, সেটা হচ্ছে যে আপনার যিনি স্ত্রী যার কথা আপনি বলছেন উনি সম্পর্কে আপনার ভাগ্নির মতো হয়। আচ্ছা, এবং আপনারা নবীনগর থেকে বাড়িতে যাচ্ছেন ঈদের ছুটিতে, এবং সে আপনার কাঁধে মাথা রেখে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সামনে। তারপরে
কাঁধে মাথা রাখছে।
আরেকটা প্রশ্ন, এটা প্রায় 10 বছর আগেকার কথা বলছে, আপনার এখন বয়স কত? আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার খুব একটা বয়স। কত বয়স আপনার এখন?
26-27।
10 বছর আগে তার মানে আপনি তখন 16-17-18 এরকম? আচ্ছা, ঠিক আছে, বলুন।
আর মাথাটা রাখছে অ্যাকচুয়ালি ও ঘুমের থেকে মাথাটা রাখছিল, ও ইচ্ছাকৃত ভাবে রাখে নাই। পরে সকালে যখন উঠছে ঘুম থেকে, উঠে দেখে যে আমার কাঁধে ওর মাথাটা। পরে সেখান থেকে ও বাড়ি গেছে। যাওয়ার পরে ওর বাড়ি থেকে আমার ঈদের সময় দাওয়াত করছে। দাওয়াত করার পরে ওর দুই মা, সৎ মা, তো সৎ মার সামনে বলছে কি যে মানে আমার কাছে আমার কথা বলছে ওর মারে, বললে ওর মা আমারে ফোন করে ডাকছে। ডাকার পরে কয় কি এর মা তোমার কি হয়? হ্যাঁ, তো আমি বললাম আমার বোন হয়। কিরকম বোন? তো মানে আমার দাদারা হলো তিনি ভাই। হ্যাঁ, তিনি ভাই। তো ও হলো ওর মা হলো আরেক দাদার ছেলে মেয়ে, ওর মা হলো আরেক দাদার মেয়ে। তো সম্পর্কে একটু ইয়ে হয় আসলে, যেটা হয় না। হ্যাঁ, তো আমি এক হুজুরি ও যখন আমার বলছে, বলার পরে ওর মা আমার বলছে যে এটা কোনো ব্যাপার না, এটা বিয়ে করা যায়,
মানে ভাগ্নিকে বিয়ে করা
যায়।
কিভাবে
কিভাবে? এটা তো মানে আপন রক্তের ভিতরে না।
হ্যাঁ, আচ্ছা,
রক্তের ভিতরে না। তো সেক্ষেত্রে ওর মা আবার কোন হুজুরির কাছে জিজ্ঞেস করছে, বললো যে আপন 7 জন ব্যক্তির বিয়ে করা যায় না।
আচ্ছা,
তার ভিতরে আপন ভাগ্নি। হ্যাঁ, আপন ভাগ্নি। তো সেক্ষেত্রে দেখলাম যে আসলে তাই। এখন
আপনি যাকে নিয়ে কথা বলছেন তার নামটা কি? কারণ তাহলে বিউটি, তার মানে বিউটির মা সৎমা,
সৎমা,
বিউটির সৎমা পরামর্শ নাই মানুষজনের কাছ থেকে যে আসলে এরকম বিয়ে করা মানে সম্পর্ক করা যাবে কিনা,
যাবে কিনা,
ভাগ্নি এবং মামা।
মামা, হ্যাঁ।
আচ্ছা,
এখন সেভাবে ঈদের সময় দাওয়াত করলো, ওর মা আমার কাছে সবকিছু শুনলো। শোনার পরে আমি বললাম কি এটা, এই বিষয়ে তো আমি জানি না, তো আমি একটু হুজুরের কাছে জিজ্ঞেস করি দেখি। হ্যাঁ, তো জিজ্ঞেস করছি, তো হুজুর বলছে যে 7 জন ব্যক্তির বিয়ে করা যাবে না, আর সবারই করা যাবে। কিন্তু এখন তো দেশে মেয়ের অভাব নাই, তাই না? তা সেক্ষেত্রে না করলেই ভালো হয়। এখন ও ফোন করতো আমার কাছে, আমিও ফোন করতাম ওর কাছে, এরকম 5-7 দিন চলছে ফোন করা করে। তারপরে করতে করতে হঠাৎ করে ওর মা আমারে ডাকছে, দেখলে আমি গেলাম। যাওয়ার পরে কয়েছে কি যে বিউটিতে এই বলছে, তা তুমি কি বলো? তা আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ,
সমস্যা নেই মানে?
সমস্যা মানে বিয়ের প্রস্তাব দিছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমার ফ্যামিলিতে।
কয়দিনের পরিচয়ে বিয়ের প্রস্তাব দিল?
5-6 দিন।
5-6 দিনের পরিচয়ে আপনি বিয়ের মতো একটা সিদ্ধান্ততে রাজি হলেন এবং বলছেন যে হ্যাঁ।
তা সেখানে আমার দুইটা আরো বড় ভাই আছে, তারা কিন্তু এখন বিয়ে করেনি।
হ্যাঁ, তা আপনি রাজি হলেন কিভাবে?
এখন
মেয়ে দেখে এতই পাগল হয়ে গেছিলেন?
হ্যাঁ, ওই রকমই। এখন
মানে রূপ দেখে?
তাছাড়া
তো আসলে আপনার পরিচয় হওয়ার মতো কথাবার্তা বলার মতো সময় হয়নি।
না না,
কারণ তখন আপনার বয়স 17 কিংবা 18 এরকম হবে, এর বেশি না। 18 যদি আপনি বলেন, মানে এখনকার বয়স অনুযায়ী তাও বেশি হয়ে যায়, হয়তো 16-17 বছর বয়সে আপনি ঢাকাতে আসলেন একটি কাজের উদ্দেশ্যে সাভারে, এবং সেখান থেকে 2-3 দিনের পরিচয়ে একটি মেয়ের সাথে আপনার বিয়ের কথাবার্তা চলছে, যে আপনার দুঃসম্পর্কের হলেও ভাগ্নি হয়। আচ্ছা, তারপর?
তারপরে এখন ওর আমি বলছি কি যে আমার এখন দুইটা ভাই বিয়ে করে না, এখন আমি পারবো না। আমি প্রথমে হ্যাঁ করেছিলাম, পরে না করেছিলাম। তা ওরা বলছে কি যে ঠিক আছে, এটা আমরা গোপন রাখবো, হ্যাঁ এটা কেউ জানবে না। তাই বললাম না, একই জায়গায় বাড়ি, কিন্তু আমাদের বাড়ি গ্রাম থেকে এক গ্রাম রাখি ওদের বাড়িটা, হ্যাঁ এক গ্রাম রাখি, এটা জানাজানি হবে। তা বলছে কি না যা, তুমি তো ঢাকা চলে যাবো, ও ঢাকা চলে যাবে, এটা জানাজানি হবে না। হ্যাঁ, পরে সেভাবে বিয়ে করতে গেছি, যাওয়ার পরে আমার বাড়ি থেকে জানতে পারছে যে
মেয়ের বয়স কত ছিল, বিউটির বয়স তখন কত ছিল?
13-14 এরকম,
13-14,
১৩-১৪ এরকম হয়েছে।
13-14 বছর বয়সে একটি মেয়ে 16-17 বছর বয়সের একটি ছেলেকে বিয়ে করছে, কিংবা আপনি 16-17 বছরের একটি ছেলে 13-14 বছর একটি মেয়েকে বিয়ে করছেন, সাহস বটে আপনাদের। তারপর
এখন সেভাবে আমাদের কাজী অফিসে গেলাম, ওর আব্বা মানে ওর ফ্যামিলি থেকে নিয়ে গেছে, আমার ফ্যামিলি থেকেও জানে না। পরে বিয়ে মানে কবুল হয়েছে, এর ভিতরে আমার ফ্যামিলি থেকে জানতে পারছে যে এরকম বিয়ে করতে গেছে,
মানে বিয়ে হয়ে গেছে।
হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। যাওয়ার পরে এখন আমি তো ভয়ে তো আতঙ্ক, হ্যাঁ এখন আমি ওইখান থেকে ওর আব্বারে বললাম কি যে তুমি ওরে নিয়ে বাসায় যাও, আর আমি এখান থেকে চলে যাই। পরে আমার মতো করে আমি ওখান থেকে পালাইছি, আর ওর আব্বুর নিয়ে বাড়িতে গেছে।
আচ্ছা বাবলু, আমি একটা প্রশ্ন করব আপনাকে, সত্য উত্তর দেবেন। আমি জানি না আপনি বলবেন কিনা, সত্য আপনাকে বিশ্বাস করে আপনি যা বলছেন এখন পর্যন্ত সব কি সত্য?
গুরু আসলে সত্যকে মিথ্যা আমি আপনারে বলি, আমি এই পর্যন্ত,
আমি শুধু একটা প্রশ্ন করেছি, সব সত্য কি না?
আমি এখানে
সেটাকে পর্যবেক্ষণ করার এবং ক্রস চেক করার মতো সুযোগ আজকে আমাদের হাতে হয়তো আছে। আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলি, আজকের অনুষ্ঠানে অনেক কিছুই হতে পারে, আমি চেষ্টা করব, আপনাকে শুধু একটা প্রশ্ন করছি, সত্য না মিথ্যা যা বলছেন?
আমি যেগুলো বলতে আসি আজকের ক্ষেত্রে সবগুলো একটা কথা, আমি মিথ্যা কথা বলবো না, যেটা সত্য সেটাই বলবো।
ওকে ঠিক আছে, তারপরে
আমার মতো আমি পালাই গেছি, ওর মতো ওর আব্বা নিয়ে গেছে, এখন আমার মানে ফ্যামিলির থেকে সাফাসাফ দিচ্ছে যে এমএ বাদ দিতে হবে, বিয়ে করা যাবে না, তুই আমার মানে গালাগালি করতেছে, বোকা জোকা করতেছে। এখন আমার এক বোনের বাড়ি আমি পলাইছি, ওখান থেকে আমার ধরে নিয়ে আসছে, আর নিকোয় এমএ ছেড়ে দেওয়া লাগবে, বিয়ে করা যাবে না। এখন আমি তো কই না ছাড়বো না, এখন ওর কাছেও জিজ্ঞেস করে কয়ে ছাড়বো না। এখন আমার ভাইরা ওদের পরে একটু চাপ দিছে, দেওয়ার পরে এখন ওরা কইছে কি যেহেতু বিয়ে হয়েছে, এক জায়গায় থাকে নাই, তাদের কোনো ইয়ে হয় নাই, তো সেক্ষেত্রে একটা মীমাংসা করে নেওয়া ভালো। এখন আমার ফ্যামিলি থেকে 8,000 টাকা দিয়ে একটা মানে সাটাসাটি করে নিয়েছে, নেওয়ার পরে সেখান থেকে আমি তো মোটে নেব না, হও নিবে না। এখন আমার কাছে তখন একটা টাচ মোবাইল ছিল, এখান থেকে আরো 10 বছর আগে আমি পিছে রাস্তার পরে ভেঙে ফেলছিলাম আষাঢ় মারি। এখন ভাঙার পরে আমি সেখান থেকে আমার ওরা অনেক প্রেশার দিছে ফ্যামিলির থেকে, পরে আমি ও কান্নাকাটি করছে আমার সাথে, তুমি কি আমার বাদ দিয়ে দিবা, আমাকে নিবা না, ইয়ে করবো না, ও করবো, এইসব বলতো। এখন আমি ওরে বললাম কি যে ঠিক আছে, তুমি এটা সমাধান করে নাও, তারপরে পরবর্তীতে আমি তোমার আবার বিয়ে করব।
আচ্ছা একটু দাঁড়িয়ে দিই, আপনি বিয়ে করলেন, আপনার পরিবারে জানলো, এবং জানার পর আপনার পরিবার থেকে আপনাকে প্রেশার দিয়ে যেটা বলা হচ্ছে যে এই বিয়ে তো তোমরা একসাথে থাকোনি, স্বামী স্ত্রীর মাঝে যেহেতু কোনো সম্পর্ক হয়নি, কোনো কিছু হয়নি, তো বিয়েটাকে আমরা বাদ দিয়ে দিই, বানচাল করি, এবং সেটা 8,000 টাকার বিনিময়ে সেরকম কিছু একটা করার চেষ্টা হলো নাকি
হয়েছে?
আচ্ছা, তার মানে আপনাদের ডিভোর্সও হয়? এটা কিভাবে হলো ডিভোর্সটা? কাগজ কলম?
কাগজ কলম।
তারপরে আপনি বিয়েও করলেন, আবার 2-3 দিনের মাথা ছেড়েও দিলেন, বিয়েটা কি লীলা খেলা ভাই?
এখন চাপে পড়ে এইগুলো করছিলাম,
চাপে পড়ে। আচ্ছা, সে আপনাকে ধরছি পরে?
এখন পরে ওরে আমি বলছি কি যে ঠিক আছে, তুমি এটা সমাধান করে নাও, আমি 3 মাসের ভিতরে আবার তোমার আমি বিয়ে করব। পরে সেভাবে
কে বলছে? আপনি বলছেন?
হ্যাঁ আমি বলছি, ওরে
3 মাস পর আবার বিয়ে করব?
হ্যাঁ বিয়ে করব। মানে কান্নাকাটি করতো আমার,
3 মাসে কি এমন উদ্ধার হবে?
না, ও আমার কান্নাকাটি করতো যে আমি গরিব মানুষ, তুমি আমার জীবনটা নষ্ট করছো, ওর মা আমার কাছে ফোন দিত, কান্নাকাটি করতো। হ্যাঁ, তাই আমি বলছিলাম ঠিক আছে এটা সমাধান করে নাও, যেহেতু সাফার পরে আছো, তা পরবর্তীতে আমি আবার নিব। গুরু 3 মাস যায় না, হ্যাঁ তার ভিতরে আমি ওর সাথে আবার বিয়ে করছি। বিয়ে করার পরে সেখান থেকে ঢাকাতে আসলাম, দুইজন একসঙ্গে। ঢাকাতে আসার পরে বাসা নিলাম, বাসা নিয়ে
দ্বিতীয়বার আবার বিয়ে করলাম।
হ্যাঁ, দ্বিতীয়বার আবার।
সেই দ্বিতীয়বার যখন বিয়ে করলাম
ওদের বাড়ি থেকে, ওই ওর সাসার বাড়ি আছে খুলনা, ওদের বাড়ি থেকে বিয়ে করছিলাম।
সেই দ্বিতীয়বারও কি আপনার পরিবারের কেউ জানতো?
না না, কেউ জানতো,
কেউ জানতো না। মানে আবার আপনি গোপনে বিয়ে করেন?
হ্যাঁ, আবার গোপনে বিয়ে।
ন্যাড়া বেলতলা একবার যায়, আপনি পরপর দুবার গেলেন এবং খুব অল্প সময়ের ব্যবধানে।
ও কান্নাকাটি করতো আমার কাছে, হ্যাঁ, যে আমার জীবনটা নষ্ট করবা, আমার গরিব মানুষ সবাই আমার নিয়ে হাসতো।
আপনি বিয়ে করছিলেন কেন? গরিব মানুষ অসহায় কান্নাকাটি এগুলো, নাকি আপনি ভালোবেসে ফেলেছেন, কি দেখে?
প্রথমে গুরু যেটা বলছি, প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই ক্ষেত্রে, কিন্তু পরবর্তীতে মায়ায় পড়ে কান্নাকাটি করতো, মা কান্নাকাটি করতো, তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে ওর জীবনটা নষ্ট করে লাভ নেই, যেহেতু অনেকে ওর খারাপ কথাটা তো বলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আবার বিয়ে করলাম। বিয়ে করে আমি ঢাকাতে চলে আসলাম, মামু আসলো, রুম টুম নিলাম, একসঙ্গে থাকলাম। এখন প্রথম দিন যেদিন ও আইসে, ফার্স্ট আমি আগে আইছিলাম ঢাকাতে, ও পরে আইছিল, তো ফার্স্ট যেদিন আইসে এখন বাসা টাসা নিয়েছি, রান্নাবাড়া করছে ও। এখন রাত্রে খাইছি, খাওয়ার পরে রাত্রে ভাত খেয়ে আমি একটু বাইরে গেছি, যাওয়ার পরে ও আমার বলছে কি যে রুমি আসো, তো আমি ঠিক আছে তুমি যাও, আমি পাঁচ মিনিট পরে আসছি। এখন আমি পাঁচ মিনিট পরে গেছি, পাঁচ সাত মিনিট এরকমই হবে, পাঁচ সাত মিনিট পরে গেছি, দেখি দরজা লাগানো। এখন আমি দরজা ধাক্কাছি, দেখি দরজার খোলে না, কারণ দরজা যেমন না খোলে, জোরে জোরে ধাক্কাছে খোলে না। পরে পিছন দিয়ে যেই জালেনা একটা ছোট একটা ফোঁটা আছে, ফোঁটা দিয়ে তাকাই, দেখি যে গোলায় রশি ফিসানো, মানে রশি না, মানে অন্যায় গিট্টু দিয়ে দুই হাত দিয়ে টান দিচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে, মানে এরকম তো আমি জানি না, কখনো দেখিও নাই শুনিও নাই।
মানে হঠাৎ করে ঢাকায় আসলেন, আপনাকে ঘরে থাকতে বললো, আপনি বললেন যে আমি আসছি,
পাঁচটা মিনিট পরে,
পাঁচ মিনিট পরে এসে জানালার ফুটো দিয়ে আপনি দেখছেন যে সে
না জালেনার ফুটো, প্রথমে দরজা ধাক্কাইছে,
আচ্ছা,
পরে যখন না খুলছে, পরে জালেনার ফুটো দিয়ে দেখছে যে মানে উন্না গোলায় পিছে
আত্মহত্যা করতে যাচ্ছে,
মানে গোলায় দিয়ে টান দিচ্ছে। হ্যাঁ,
আচ্ছা।
এখন আমি পরে আবার এই সাইডে ঘুরে আসলাম দরজার, এখানে দরজা লাথুলে মানে বাড়ি দিলাম, এটা করলাম, পরে দরজা খুলছে। হ্যাঁ, খোলার পরে আমি লোকজন, সব বাসার লোকজন আছে, সব আইছে, কি হলো এই ঘটনা? এখন ওর আপন মামা একটা আছে, মানে তো সে বললো কি ওর একটু এই সমস্যা আছে। হ্যাঁ,
এই সমস্যা
মানে ওইটা ঢেকতেছে আমার কাছে, মানে জেনের মানে একটা ভূত এগুলো আছে না, তো ওইটা ঢেকতেছে আমার কাছে, হ্যাঁ, যাতে ও বুঝতে না পারে। তো যাক, সেভাবে ছিলাম, এটা করে থাকার পরে কিছুদিন পর ভালোই যায়, দিন ভালোই যায়।
আপনি আপনি আপনার স্ত্রীকে তখন জিজ্ঞেস করেছিলেন?
হ্যাঁ,
যে তুমি এরকম আত্মহত্যা কেন করতে
আসো নাই, কে দেরি করছো কে?
ও আচ্ছা, আপনি দেরি করে আসছেন এই কারণে সে আত্মহত্যা করতে
আসো নাই কে? পরে ওর ফ্যামিলিতে জানালাম, না ওর ফ্যামিলিতে জানাইনি, ওর মামারে জানালাম, খুলে এটা এই বিষয়টা আর কারো বলার দরকার নেই, ওর একটু মানে
এই ধরনের প্রবণতা
আছে আছে, তো ঠিক আছে থাক। আর সেভাবে দুজন একসঙ্গে থাকতাম ভালো, ও চাকরি করতো, আমিও চাকরি করতাম, এভাবে মোটামুটি ভালোই দিন যাইত, টুকিটাকি ঝগড়াঝাটি লেগেই থাকতো। হ্যাঁ, একটু কিছু হইতে পার না গলায় রশি নেয়, একটু কিছু হইতে পার না মানে একদিকে হাঁটা দেয়, ও রাত বারোটার সময় একটার সময় হেনে হেনে চলে যায়, ওই ধরি ধরি আনি আবার, তারপরে একটু ইয়ে করলে ঘুমাবে না, নিচে বসে থাকবে। হ্যাঁ, ওই কখন ওর সাথে আমার বসে থাকা লাগবে, কারণ এর আগে ওই রকম ওই দুই তিনবার গলায় রশি নিতে গেছে, এখন আমি যদি ঘুমাই, ও যদি আবার গলায় রশি নেয়, তাহলে তো আরেক জ্বালা, তাই না? এই জন্য আমি ওরে না ঘুমাই, আমি ঘুমাই নাই, যত রাত পর্যন্ত বুঝাই, এসব করতে নাই, এরকম ভাবে অনেক ক্ষেত্রে বুঝাই।
অল্পতে কি রেগে যেত?
হ্যাঁ, অনেক জেদ, মানে আমার লাইফে আমি এরকম জেদি মেয়ে আমি কখনো দেখিনি, অনেক জেদ, একটু কিছু হতে পারে না জেদ। আর ভাষাটা
মানে ভাষাটা কিন্তু আমাদের এখানে ভালো রেখে না, আবার মানে যে ভাষায় আপনাকে বলতো গালিগালাজ যদি
না গালিগালাজ না,
আপনি আবার এখানে সেটা বলে
না, এটা বলবো না, তো না গালিগালাজ করতো না, মানে একটু কিছু হলে তুই তামারি করে বলতো। হ্যাঁ,
আচ্ছা,
তো ওইটা আমার কাছে খারাপ লাগতো, মানে যেহেতু আমাদের গ্রামের দিকে সবাই এগুলো আসলেই পছন্দ করে না। হ্যাঁ, তো আমার কাছে এটা খারাপ লাগতো, তো বুঝাতাম, বুঝতো সময় গতিতে, আবার বুঝতো।
আপনি সংসার করছেন?
হ্যাঁ,
বাড়িতে কেউ জানে না?
না না, না পরে জানছে, পরে
মানে দ্বিতীয়বার যখন বিয়ে করেছেন জেনেছে?
মানে ঢাকা আসার পর আমাদের এলাকার লোক আরো আছে, তো ওরাই বলি দিছে যে ওরা বিয়ে করছে। এখন আমি তো আর বাড়িতে যাইতে পারি না, এইভাবে প্রায় সাত আট বছর একটা নামি এখনো বাড়িতে যায় নাই, তো সেক্ষেত্রে এখন ও এই সমস্ত কাজকাম করতো, এ করতো, ওর ফ্যামিলিটা জানাতাম, তো ফ্যামিলিকে তো মানে এক কথা তো প্রত্যেক দিনে ভালো লাগে না, তো ফ্যামিলিরা জানালে ফ্যামিলি বলতো যে ও ঝাঁপারে করুক, মরে মরে গিয়ে তোমার কোনো কিছু হবে না, যদি মরে কেস কাস হয় তা আমরা বলবো যে আমার মেয়ে এরকমই, ওর বা ফ্যামিলির থেকেই বলতো যে আমার মেয়ে এরকমই। এখন যা করে বোঝাইতাম, আর ও আমার বলতো যে তুমি আমার জন্য ছাড়ি কখনো যেও না, আমার বলো আমার আব্বুর দুই বিয়ে, আমরা কিন্তু ছোটবেলা অনেক কষ্টে মানুষ হয়েছি, তো তুমি যদি আমার ছেড়ে দাও তাহলে আমার ওই কষ্টটা আবার হবে। হ্যাঁ, তো বললাম ঠিক আছে, না আমি কখনো তোরে ছাড়বো না, আমার জীবন থাকতে আমি কখনো করবো না। তা গুরু এটা সত্যি কথা, ও অনেক অন্যায় করতো তা মারতাম, তা যে মারি যতটুকু মারতাম তা সে আমার হ্যাঁ মানে যে সমস্ত অন্যায় করতো হ্যাঁ তা যে মার দেওয়া দরকার সেরকম মারতাম না, ওই টুকিটাকে একটা চট থাপ্পড় হ্যাঁ, কিন্তু যেটুক মারতাম তা সে মানে ও কষ্ট যা পাইতো তার দ্বিগুণ কষ্ট আমি পাইতাম, ঠিক আছে দ্বিগুণ কষ্ট আমি পাইতাম, তা যাক বোঝাই টুজাই এইভাবে করতাম, মোটামুটি দিন ভালোই যায়। যে এখন পেটে বাচ্চা ছিল, এখন ডেলিভারি হওয়ার জন্য বাপের বাড়ি গিয়েছিল, বাপের বাড়ি যাওয়ার পরে সেখান থেকে বাচ্চা হওয়ার পরে আবার ঢাকাতে আসলো, আসার পরে মনে করেন মেয়েটা ভালোভাবে দেখতো না, হ্যাঁ দেখতো না বলতে বাচ্চারা যেহেতু মায়ের দুধ খায় ও দুধ দিত কিন্তু সেইভাবে দিত না, হ্যাঁ মানে ওর ইচ্ছা মতো, কিন্তু বাচ্চারা তো ওটা বুঝবে না যে সে আমার ইচ্ছা মতন দিবে কি দিবে না। এখন
আপনার মেয়ে সন্তান?
হ্যাঁ মেয়ে সন্তান, তো আমি ওর পরে এই বিষয়টা নিয়ে অনেকে করতাম, হ্যাঁ যে ছোট মানুষ ওর পরে এরকম করো এই সমস্ত বলতাম, তো আসলে রাগ করতো যে মানে যাই দিত তার কয় যে আর দেব না।
আপনি কি লেখাপড়া করেছেন?
আমি হ্যাঁ অল্প পড়ছি।
আচ্ছা কতদূর পর্যন্ত পড়েছেন?
7 পর্যন্ত পড়ছি।
আচ্ছা
এখন ও মানে একটু জোর করলে মানে আর যাই বাচ্চারা দুধ দিত পরে আর দিতই না, হ্যাঁ তো আমি যাক বুঝাই টুজাই করতাম, ওইভাবে রাত্রে ঘুমাইতো বাচ্চারা দুধ দিত না, বাচ্চা কানতো আমি ব্লাউজের বোতাম খুলে আমি ওরে দুধ মেরে দুধ খাওয়াই দিতাম, তারপরে ওর মতো ঘুম পড়তো, বাচ্চা গরমে ঘুমাইতে পারে না, কারেন্ট যখন না থাকে ঘুমাইতে পারে না, আমি মেয়েটা কোলে নিয়ে বাইরে বাইরে ঘুরতাম, ওর মতো ঘুম পড়তো যে একটু বাতাস দেও, ও আমি পারবো না আমার ঘুম আসতেছে, এইভাবে মোটামুটি যাইতো দিন।
মানে আপনার কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে আপনার না বিয়ের উপর তার কোনো আশা ছিল না সংসারের উপর তার কোনো ইচ্ছা ছিল, এবং সন্তান হবার পরও তার প্রতি কোনো ইচ্ছা ভালোবাসা কিছু ছিল না যতটুকু আপনার কথা এখন পর্যন্ত আসছে।
গুরু এমনি কি জানেন ও একটু মানে উল্লাসিত পানা, মানে সংসার কি জিনিস, স্বামী কি জিনিস, বাচ্চা এগুলা মানে ওইসব ধ্যানকান ওর ভিতরে
কি ছিল, তার
ওর ওইসব ধ্যানকান ছিল না, ওর যে আমি ভালোভাবে থাকবো, ভালো পোশাক আশাক দেওয়া, আনন্দ ঘুরে বেড়াবো, এই সমস্ত মানে সাংসারিক ভাবে তেমন কোন একত। আমি প্রায় টাইমে আমি রান্না করতাম, যেহেতু অফিসে হওয়া যাইতো আমিও যাইতাম, সকালে উঠতো না রান্না, আর যেহেতু 8টায় অফিস তা ও উঠতো না, হ্যাঁ আজ গ্যাসের চুলা অনেক সিরিয়াল থাকে আরো বাড়িটি আছে তো ও উঠতো না, আমি উঠে উঠে রান্না করতাম, তারপরে বাচ্চা যখন হলো হওয়ার পরে ও কিন্তু বাসায় থাকে আমি অফিসে যাই তো ও উঠতো না, বাচ্চা যে ওই যে বাচ্চারা ছোট মানুষ যে মানে পোষা পাইখানা যেটা করে ও উঠতো না, হ্যাঁ আর আমি সকালে অফিস যাওয়ার আগে 6টার সময় উঠতাম, উঠে আমি ওর পায়খানা আর খেতা মানে যেগুলো ওইগুলো আমি পরিষ্কার করে রোদ নাড়ি দিয়ে আমি অফিসে চলে যেতাম, ও কিন্তু এগুলো করতো না, হ্যাঁ ও ঘুমিয়ে থাকতো।
আচ্ছা
এখন বেশ এইভাবে এরকম করতে করতে ভালো এই মানে ভালোভাবে যায় না, হ্যাঁ টুকিটাকি লেগেই থাকে, ওর ফ্যামিলির জানালে কয় কি করবো কয় ও এরকম একটু তা কি করবো একটু মানে গেছে নেওয়া আর এছাড়া আর কি করবো, অনেকবার এরকম ওর মামারে বলছি, ওর মামাও কইছে যে কি করবো কয় ও এরকম কিছু করার নেই এখন কি করবি, কারণ আমি তো কারোর বলতে পারি না, আমার ফ্যামিলিতে কারো বলতে পারি, কারণ বাড়িতে তো যাই না,
হ্যাঁ আপনি বিয়ে করার পর বাড়িতে
না না বাড়িতে তো যাইতে পারি না, এদিকে আমার মা মানে মানুষের হাত পা ধরাধরি করে যে ওর একটু বাড়ি নিয়ে আয়, ও যে আমার সাসা
বাড়িতে যান না কেন,
বাড়িতে যাইতে দেয় না,
কে যেতে দেয় না,
সবাই ফ্যামিলি সবাই
আপনার ফ্যামিলি সবাই
সবাই ওই মেয়ে যে মেয়ে একবার বাদ দিয়ে আবার এতে বিয়ে করছিস, আমরা টাকা পয়সাতে মীমাংসা করি না, তুই আবার সেই মেয়ে নিলি কেন।
আচ্ছা তার মানে আপনার বাড়িতে আপনার কোনো স্থান ছিল না?
না না কোনো স্থান,
দ্বিতীয়বার একই মেয়েকে বিয়ে করার কারণে?
একই কারণে।
আচ্ছা
ওইভাবে মানে লেগেই থাকে ঝগড়াঝাটি, এখন কিছুদিন পরে ও মানে আমি বিদেশ যাওয়ার জন্য একটু এক জায়গায় যোগাযোগ করছিলাম, যোগাযোগ করতে সে জায়গায় অনেক টাকা পয়সা নষ্ট হয়েছিল, তারপরে আমার মাজা মানে হাড় বাড়ছিল, ওরে ইনাম মেডিকেলে চিকিৎসা করছিলাম, মানে টাকা পয়সা যা ছিল টুকটাকে সব খরচই হয়ে যেত, তো একদিন চিন্তা ভাবনা করলাম কি ওরে বলছি কি যে আমার যেহেতু মাজার সমস্যা তো আমি খুলনাতে যাই একটা ব্যবসা ট্যাবসা দেখি করা যায় কিনা, এখন সেভাবে আমি খুলনায় গেছি, খুলনায় গিয়ে একটা ব্যবসা ইয়ে করছি, এখন আমার বলছে কি যে আমি বেতন পেয়ে তা আমি যাবো খুলনাতে, তা আমি এই মাসের বেতনটা পেয়ে চলে যাবো, তা তুমি আগে যাও। এবার আমি গেছি, যাওয়ার পরে আমি এখানে এক মাস পরে ও বেতন পাইছে, আমি করলাম যে
বাচ্চাকে নিয়ে আসছেন নাকি বাচ্চা তার কাছে?
বাচ্চা ইয়েতে ছিল ওর নানার বাড়িতে।
আচ্ছা
ওর নানার বাড়িতে ছিল, তো ও আসবে না, এখন আসবে না, এখন কে আসবি না, না আমি এখন আর যাবো না, কে যাবি না, কে আমি যাবো না, আমি তোমার সাথে থাকবো না, হঠাৎ করে এখন থাকবি না। এখন আমি আবার ঢাকাতে আসলাম, আসার পরে ও বাড়িওয়ালার ডেকে নিয়েছে, বাড়িওয়ালার ডেকে নিয়ে কইছে কি রুম কিন্তু আমি ভাড়া নিছি, ওজন রুমের ভিতরে ঢোকে না। হ্যাঁ, তো বাড়িওয়ালা বললো গেছে এক মাস হয়েছে, রুমের ভিতরে ঢুকবে না, রুম কি
আচ্ছা মানে আপনি রুমে তো ঢুকতে পারবেন না?
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঢুকতে পারবে না। তো আমি বললাম কে ঢুকতে পারবো না, কয় না ঢোকা যাবে না। তো আমি বললাম তাহলে কি করবি, কয় আমি তোমার সংসার করবো না, তোমার আমি ডিভোর্স দেবো, হঠাৎ করে এরকমই, তো ডিভোর্স দিবি কে, ডিভোর্স দিবি কে, দেবো আমি সংসার করবো না। এখন ঠিক আছে তা ডিভোর্স দিবি তা দে, তো চলো কাজে অফিসে যাই। এখন ওখান থেকে এক কাজের ওখানে গেছি, ও আর আমি আর ওর এক মামা ছিল, গেছি। যাওয়ার পরে কাজী বলছে, মানে কাজী আমার চোখ মারি দিছে, ইশারা করে দিছে, দিবার পরে কাজী বলছে কি তুমি ডিভোর্স দিব কে, কয় না আমি ওর সাথে সংসার করবো না, কেন করবো না, ও আমার জ্বালা দুঃখ দেয়, কষ্ট দেয়, ইয়ে করে ও করে, হ্যাঁ আমি ওর সাথে সংসার করবো না। পরে কাজী আমার মানে চোখ ইশারা করে দিছে, দেওয়ার পরে মানে ইয়ে করছে কাজী, ওই মানে কাবিনীর কাগজটা না নিয়ে অন্য একটা কাগজ নিছে, নিয়ে নাম ঠিকানা যা যা লেখার দরকার একটা ডিভোর্সের সেই সব লেখছে, হ্যাঁ কিন্তু মেন কাগজে লেখে নাই।
আচ্ছা আমি একটু শুধু আপনাকে থামি, একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনার কথা শুনে আমি তো আপনাকে সামনাসামনি দেখতে পাচ্ছি, আমাদের শ্রোতারা এই মুহূর্তে হয়তো অনেকের মনেই অনেক রকম কৌতূহল, অনেক রকম প্রশ্ন যাচ্ছে যে এ কাকে নিয়ে এসছে, এ কে এসছে, এক মেয়ে কি দুবার বিয়ে, দু তিন দিনের মাঝখানে বিয়ে, কে এই মানুষ? তা আপনারা যারা এই মুহূর্তে আমার সামনে যে মানুষটি বসে আছে, বাবলু বসে আছে, সেই বাবলুকে যদি দেখতে চান আমাদের ফেসবুকে চলে যান, যার ইউআরএলটি হল facebook.com/ilovedhakaFM, ঠিক আছে, facebook.com/ilovedhakaFM। এখানে ইতিমধ্যে একটি পোস্ট দেয়া আছে, পোস্টটিকে আপনি যদি চান আপনি শেয়ার করতে পারেন, কারণ আপনি যত বেশি শেয়ার করবেন এই অনুষ্ঠানের প্রচারের কথা, অনুষ্ঠানের কথাগুলো আট দশ জনের কাছে যাবে, হয়তো আজকের অতিথির কথা অন্য কারোর জীবনকে পাল্টে দিতে পারে, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হতে পারে, তাই যদি মনে হয় পোস্টটি শেয়ার করতে পারেন। আর ইতিমধ্যেই আমরা আরেকটি পোস্ট করে দিচ্ছি যেখানে আমরা বাবলুকে প্রকাশ করব ফেসবুকের মাধ্যমে। সো শ্রোতারা, আপনারা কিংবা বন্ধুরা, আপনারা যারা শুনছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ facebook.com/ilovedhakaFM যান, লাইক দিন, এবং আমাদের এই মহান যে ব্যক্তিটি এই মুহূর্তে সামনে বসে আছে তাকে দেখতে পারবেন, বাকিটা আমি পরেই বলছি। বলুন,
এখন ও ডিভোর্স দিবে, এখন কাজে অফিসে গেলাম, কাজে সব লেখছে কিন্তু ওই কাগজে লেখে নাই, মেন কাগজে অন্য একটা কাগজে লেখছে, লেখার পরে সেখান থেকে ও সই করছে, আমিও করছি, মানে কাজে এটা আমারে কিন্তু ইশারা করে দিছে যে এটা পরে বুঝতে পারবে ভুল। হ্যাঁ, পরে আমিও দিছি সাদা কাগজে সই, ও দিছে, দেওয়ার পরে সেখান থেকে চলে গেলাম। কারণ রুমি যে আমার কাপড় সাপড় ছিল ওইগুলো আমি রুমের ভিতরে ঢুকছি।
মানে দ্বিতীয়বারের মতো ডিভোর্স হলো আপনাদের?
হ্যাঁ, দ্বিতীয়বারের মতো ডিভোর্স হলো। তো আমি রুমে ঢুকছি, এখন যেহেতু ডিভোর্স হয়ে গেছে তা এখন তো আর রুমে ঢোকা যাবে না। এখন আমি আর একটা ভাবির পাশে একটা ভাবির নিয়ে আমি বললাম, ভাবি আমি জামা কাপড়গুলো আমার জিনিসপত্রগুলো একটু নিব, তুমি একটু থাকো। হ্যাঁ, এখন ভাবি আছে, এখন আমি ব্যাগে ভরে আমার যে কাপড় চোপড় ছিল এগুলো আমি নিছি, নেওয়ার পরে আমি বাড়ি চলে গেছি। বাড়ি যে পাশে একটা ম্যাচ ছিল, মানে ম্যাচে থাকতো আমাদের এলাকার ছেলেরা, ওদের ওখানে গেলাম, তখন রাত্রে ওদের ওখানে গেলাম। যাওয়ার পরে রাত্রে এগারোটা বারোটা সাড়ে বারোটা একটার দিকে ও উঠে আইসে ওই যে মানে জালানা ধাক্কাছে। হ্যাঁ, জালানা ধাক্কাছে, জালানা খুললাম, খোলার পরে দেখি ও দাঁড়িয়ে গেছে। এখন আমার কয় রুমি হাঁটো, আমার বলে রুমি হাঁটো। হ্যাঁ, আমি কয় আমি রুমে যাবো কে, না ডিভোর্স হয়ে গেছে তো আমি রুমে যাবো কে, কয় না রুমি হাঁটো, কয় আমি বললে না আমি যাবো না, কয় না যদি না যাও তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো সারা রাত, থাকো দাঁড়াই থাকবো তো আমার কি, তুমি দাঁড়াই থাকবো তো আমার কি। জালানা লাগাই দিছে, আবার জালানা ধাক্কা দিচ্ছে, জালানা আবার ধাক্কা দিচ্ছে, এবার প্রায় একটা দেড়টা দুইটা পর্যন্ত এইভাবে ধাক্কা দিচ্ছে। যেহেতু পাশে আরো মেয়ে আছে, আমি ওদের এখানে যাই একটারে থাকবো, পরে আমি চলে যাব, তা ওদের একটা ডিস্টার্ব না, সকালে ওরা অফিসে যাবে, তো ওরাও রাগারাগ করতেছে, কয় বাবলু ভাই তুমি চলে যাও, এরকম আমাদের ঘুম নষ্ট হচ্ছে, তুমি চলে যাও। পরে আমি বাড়িওয়ালারে ফোন দিলাম, বাড়িওয়ালারে ফোন দিলে বাড়িওয়ালা আসলো, আসার পরে বাড়িওয়ালা বললো কি তুমি তো ডিভোর্স দিছো, তো আবার ওর ডাকতেছে। হ্যাঁ, পরে ও কয় না ও রুমি যাবে, হাঁটো রুমি যাই। আর আমি বাড়িওয়ালা বললো কি যে ঠিক আছে তুমি আপাতত রাইড ডুগে থাকো, মানে বিউটিটি বলছে যে তুমি রাইড ডুগ যাই, সকালের দেখা যাবে, ওরা পাঠাই দিব
ব্যাপারটা সকালে।
হ্যাঁ, এখন ও সকালে আজানের আগে আইছে, মানে আমি তো আবার ওখান থেকে আমি বলছি যে আমি গাজীপুর চলে যাব, তো আবার আজানের আগে ভর্তি হয়েছে মানে ওইখানে দাঁড়াইছে দিয়ে আমি গেছি কিনা। এখন বাড়ি এলো আইসে আইসে কয় যে তুই তো ডিপোজিট দিছিস তাতে তোর ওখানে যাবে কেন, পরে কান্নাকাটি করতেছে যে না আমি দেইনি, আমি মানে ও ভুলটো শেয়ার করছে আমি দেইনি। এখন বাড়ি এলো আমার ডাকছে, দেখি কয় কি সমস্যা কি, আমি বললাম যে এই ঘটনা, কাজী তো আসলে ডিপোজিট দেয় নাই, কাজী আমার বলছিল যে তুমি মানে চৌকি সারা করে দিয়েছিল যে একটা সাদা কাগজে শুধু করছি। পরে বেলা বসে যে ঠিক আছে তুই যা সমস্যা নেই তুই যা,
মানে আপনার কথা মতো ডিভোর্স হয় না,
না
এটা আপনাদের সাজানো ছিল আগে থেকে?
না না সাজানো ছিল না, মানে কাজী বলছে যে ওই মেয়ে তো পরে ভুল বুঝতে পারবে,
সেটাই বলছি যে কাজী আপনাকে চোখ টিপ মেরে বুঝিয়ে দেয় যে জাস্ট এমনি এখনকার জন্য এরকম কিছু, সেটাকে আপনি তখন বুঝতে পেরেছিলেন?
হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিলাম। পরে বাড়িওয়ালা বলছে যে আমি পরে বাড়িওয়ালারে বলছি যে এই ঘটনা, পরে বাড়িওয়ালা বলছে যে ঠিক আছে যা। পরে যাই রুমের ভিতরে যাই তো কান্নাকাটি যে আমি ভুল করেছি আমার মাপটা করে দাও এরকম ভাবে, তো একটু কিছু হইতে পার না গোলায় রসি একটু কিছু হইতে পার না মানে তা অনেক নানান তান। এখন বাড়িওয়ালা বলে আশেপাশের ভাড়াটিরা বলে যে এই যদি থাকে তাহলে আমরা এখানে থাকবো না বাড়ি করে দেন, হ্যাঁ বাড়িওয়ালা বলে যে তোমরা চলে যাও, এইভাবে ডেলি ডেলি ঝগড়া ঝাঁটি এগুলো ভালো লাগে। ওর ফ্যামিলিরে বলে কয় ও আমার একসাথে বলবো না, আমাদের সাথে বলবে না, তোমরা যা ভাড়া করো যা ভাড়া করো গে তোমার মেয়ে এখানে গোলায় রসি নিলে তো কেস খাবো আমি, বলবে যে এই থেকে আমার মেয়ে মারছে। তখন না আমরা কিছু করবো না তুমি নিশ্চিন্তায় থাকো। পরে এইভাবে চলতেই আছে টুকিটাকি চলতেই আছে চলতেই আছে। তো সেক্ষেত্রে তারপরে আবার খুলনায় গেলাম এক কাজের জন্য, আবার খুলনায় গেলাম। পরে হও গেছে, যাওয়ার পরে আমার আপন বড় বোনের মেয়ে ও হলো খুলনা বিএল কলেজে পড়তো, তা
দৌলতপুর,
হ্যাঁ বিএল কলেজ দৌলতপুর, ও ওখানে পড়তো। ওখানে পড়তে পড়তে মানে আমি ওখানে দোকান করতাম আর বাসাতে থাকতো আর ও পড়তো লেখাপড়া করতো। এখন আমরা থাকতাম খাটের উপর আর আমার ভাগ্নিটা থাকতো নিচে, ঠিক আছে। এখন ওই বিউটি পাশে এক ভাড়িটির সাথে একটু ঝগড়া করছে, হ্যাঁ ঝগড়া করছে করলে আমি মিটি গেছিল। পরে আমি বাড়িওয়ালারে বলছি যে ভাবি দেখেন এই ঘটনা, এই মহিলা এরকম করে ঝগড়া করতে। পরে ওই মহিলা আমার পরে একটু রাগ হয়েছে যে তুমি কেন বাড়িওয়ালারে বললে। হ্যাঁ এখন কয়দিন পরে আসলে একটা লজ্জার কথা, কয়দিন পরে হও শুনতেছে আমি যার কথাটা বলছি, হও এখন শুনতেছে আমার বলছে যে মামা আমি শুনতেছি। তো ও বলছে কি মানে যে ভাবির নামে আমি বাড়িওয়ালার সাথে নালিশ করছি ওইভাবেই বিউটিরে ডেকে কইছে কি যে বিউটি তুমি রাত্রে কইছিলে, কয় কেন আমি রুমেই ছিলাম, কয় না তুমি রুমে ছিলে না, কয় না আমি রুমেই ছিলাম, কয় খাটে ওপরে শুয়েছিল কেটা নিচে শুয়েছিল কেটা, কয় কি আমরা দুইজন, কয় বাবলু রাত্রে মনে হয় নিচে গিয়েছিল, হ্যাঁ বাবলু মনে হয় রাত্রে নিচে গিয়েছিল। এখন ও আমার পরে দুই দিন পরে আমার জিজ্ঞেস করতে তুমি ওই রাত্রে কনে ছিলে, তুমি কে তোর সাথে ছিলাম, কয় না তেমন কে কি। তখন ও আমার সাথে ঝগড়া শুরু করে দিছে, ঝগড়া শুরু করে দিয়ে মানে বলছে যে আমার আপন ভাই ওর কোথায় বলছে। তো মিজাজটা মানে এইরকম খারাপ লাগে যে ওর মানে জুবাই করে দিই আমি, হ্যাঁ যে আপন ভাগ্নি সে আমার বড় বোনের মেয়ে, ইচ্ছা হলো যে জুবাই করে দিই। হ্যাঁ তা ওই জায়গায় একটু বেশ মাইট দিলাম, বেশ মারি দিলাম। দেওয়ার পরে ডাক্তার আসে চিকিৎসা করছি, চিকিৎসা করার পরে আমার সে ভাগ্নিটা কান্তি কান্তি চলে গেছে যে আজকে আপন মামার সাথে তুই আমার এরকম একটা বদনাম দিলে। হ্যাঁ
তার মানে আপনার বিউটি, আপনার স্ত্রী বিউটি সন্দেহ করলো আপনার আপন ভাগ্নির সাথে আপনার কোন একটা অনৈতিক সম্পর্ক, এবং যেটা শোনার পর আপনার মনে হলো যে যেটা আপনি বললেন যে তাকে শেষ করে দিই এরকম, এবং মারলেন তাকে প্রচন্ড।
এখন পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারের কাছে নিয়ে,
আচ্ছা আপনি আবার নিয়ে যান ডাক্তারের কাছে?
হ্যাঁ আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, নিয়ে ওষুধ বড়ি দিয়ে চিকিৎসাটা করি, মানে এমনি মারছি যে বড় আকারে কিছু হয়েছে তা না, মারছি। পরে সেখান থেকে আইসে পরে আমার ভাগ্নি ওখান থেকে ওই দিনই চলে গেছিল, যেদিন শুনছিল ওই দিনই চলে গেছিল। আর এমনি তো বাড়িতে যাইতে পারি না, এইভাবে বিয়ে করছে আরো এই একটা বদনাম দিছে, তাহলে কতটা ইয়ে না। পরে ফ্যামিলি আরো বেশি ইয়ে হয়েছে, এখন আমার মা তো এর কাছে ওর কাছে হাতে পায়ে ধরাধরি করে যে ওর একটু বাড়ি নিয়ে আয়, ওর একটু বাড়ি নিয়ে আয়, এখন তো আনে না, এই যে একের পরে একটা হতেই আছে। পরে যাক সেখান থেকে আবার দুজন ঢাকাতে চলে গেলাম, ঢাকাতে যাওয়ার পরে ও
বলেন খুলনা থেকে আবার ঢাকা গেলাম,
হ্যাঁ খুলনা থেকে আবার ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে দুজন আবার চাকরি বাকরি করতাম। এখন
বাচ্চা কোথায়? নানি বাড়ি,
হ্যাঁ নানি বাড়ি। এখন ও মানে আমি বাড়ি গেছি কি একটা কারণে, এখন ও অফিসে গেছে, যে মানে আমার ওর পাশে একটা মেয়ে থাকতো, মানে ওদের বাড়ির পাশে একটা মেয়ে থাকতো, তো ওই মেয়েটার বলছি যে আমি তো বাড়ি যাচ্ছি, তো এখানে দুই একদিন থাকো তুমি, তো ঠিক আছে দুলাভাই আমি থাকবো না। এখন ও ছিল, এখন ও যে অফিসে চাকরি করে ওই অফিসে একটা ছেলের সাথে মানে মোবাইলে কথা বলতো, হ্যাঁ মোবাইলে কথা বলতো, আমি তো এটা জানি না, এই বিষয়টা কিন্তু জানাইছে আমার এই দুই দিন আগে, এ কিন্তু আরো পাঁচ সাত বছর আগের ঘটনা, আমার জানাইছে দুই দিন আগে। এখন কথা বলতো, এখন আমি হচ্ছে কথা বলতে মোবাইল পাতিস কয় আমার পাশে যে বিন ছিল ওর ফোন দিয়ে কথা বলতাম, পরে এভাবে বিনে চলে গেল, আমি আসলাম, মোটামুটি ঝগড়াঝাটি লেগেই থাকতো সবসময়, অলরেডি কম বেশি লেগেই থাকতো। এখন একবার ওর বাড়িতে দিয়ে দিলাম, ওর বাপ মার বললাম যে এভাবে হবে না তোমার মেয়ে, তুমি এখন একটা অ্যাক্সিডেন্ট করলে শেষে তো আরেক জেলা পড়ব, সেভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার বলছে যে ঠিক আছে ও এরকম করবে না, তুমি মিলেমিশে থাকো এটা করো। এখন আমার কোমরের সমস্যা হলো মাজায়, এখন ওখান থেকে আমি বাড়ি চলে গিয়েছিলাম, মানে তার ভিতরে আমার আম্মা মারা গেছিল। যাওয়ার পরে আমার এক বুনিরও বলছিল যে তোর কাছে আমি ওই একটা দাবি রেখে গেলাম যে তুই বাবলুর একটু বাড়িটা নিয়ে বাড়িতে নিয়ে আসিস। মানে আমার বোন থেকে সবার হাতে পায়ে ধরে বুঝাই টুজে বলে আমার বাড়িতে নিয়ে গেছে। তো বাড়িতে যেয়ে এই এক বছরের মতো ছিলাম,
বউ ছাড়া
না না বউ গিয়েছিল,
বউকে নিয়ে গেছিল। তখন কি আপনার বাড়িতে আপনার এই বউকে আবার মেনে নেয় কিংবা কথাটা বলতে
মেনে নেয়? মানে আব্বা মা যেহেতু মারা গেছে, আর এখন ওইটা তো আর কেউ কারণ না যে ঝাঁসের মতো ঝাঁসে। হ্যাঁ, পরে আমার ওই বোন আস থেকে সবাই মানে বুঝাই টুজে বলছে যে থাক দেখি কতদূর কি হয়। আমি সেভাবে ছিলাম, থাকার পরে বাড়িতে থাকতো, কারোর সাথে মিশতো না, মানে বনতো না, হ্যাঁ মানে কারোর সাথে মিশতো না বনতো না, এইভাবে যাইতো। যাওয়ার পরে হঠাৎ করে একদিন ও আমার কাছে 1000 টাকা পাবে, ও মানে হ্যাঁ 1000 টাকা মানে আমারই টাকা, তো ওটা দিয়েছিলাম, আবার ওর কাছ থেকে আমি নিয়েছিলাম। হ্যাঁ নিয়েছিলাম, আর নিয়ে যাওয়ার পরে আমি বলছি কি টাকাটা মানে দেওয়া, আমার কাছে তো টাকা নাই, তো আমি এটা পরে দিয়ে দেবো। এখন দিয়েছে, আমার টাকাটা দিছে, দেওয়ার পরে ও আবার টাকাটা চাচ্ছে, তখন আমার কাছে তো এখন টাকাটা নাই। হ্যাঁ, এখন আমার জামাইটি ধরছে যে আমার তুই আমার টাকা দিয়ে যা হঠাৎ করে, আমার কাছে তো এখন নাই 1000 টাকা, তো আমি দেবো কোনতে, তো আমি কালকে না দিতে পারি পরের দিন আমি একজনের কাছ থেকে নিয়ে আমি যেভাবে দিয়ে দেবো, কয়না আমার এখনই দেওয়া লাগবে, এখনই দেওয়া লাগবে।
মানে আপনার জামার কলার ধরেছে? হ্যাঁ,
মানে রাগ হয়েছে এটা, ও রাগ বসে এই কারণে আমার কোমরে যখন সমস্যা হয়েছে তখন ডাক্তারে ব্যায়াম দিয়েছিল, এখন ব্যায়াম ওই ব্যায়ামটা দিয়েছিল একা একা করা যাবে না, দুইজনই লাগবে, মানে ঠ্যাংটা উঁচু করে রাখা লাগবে। হ্যাঁ, এক মিনিট, তো ওরা বসে কি আমার এটা একটু,
হ্যাঁ
তো ধরবে না, হ্যাঁ ও কয় আমি পারবো না। এখন আমার বোন আছে সেখানে, ও সামনে বসে যে পারবো না, তো আমার বোন আরো বসে দিয়ে একটু ইয়ে করি দিয়ে কয় না আমি দিতে পারবো না। হ্যাঁ, মানে তাই একটু বোকা দিছি যে ও মানুষের বাচ্চা ওকে দেয়, ও তো মানুষ না। এখন ওই রাগ হয়েছে, ওইটুকু বলেছি, তাই ওই রাগ হয়েছে। এখন সেটা কয় আমার টাকা দেবো, এখন পরে আমি বলছি যে এখন নেই, দুই দিন পরে দেবো, এর কাছ থেকে নিয়ে দেবো। এখন কয় না টাকা দিতে, মানে জামার কলার আইটি ধরছে, দেওয়ার পরে আমি কই ছাড়ো, তা ছাড়বে না, হ্যাঁ আমার টাকা দিয়ে দিতে হবে, ছাড়বো না। এখন আমি জোরে একটা ধাক্কা দিছি, হ্যাঁ ছাড়বে না যেহেতু ধাক্কা দিছি, ধাক্কা দেওয়ার পরে যে টিনের বেড়া আছে ওই উড়ির পরে পড়ছিল, পড়ার পরে যে হাতের কি নয় এখানে একটু কিলাই মতো গিয়েছিল। যাওয়ার পরে আমার ভাবি আইসে, আইসি আমার বলছে যে তুই আনতে বাইরে যা, গেম জমান তুই আনতে বাড়ি চলে যা। পরে আমি বাড়ি চলে গেছি, ও মানে বিভিন্ন ভাষায় ইয়ে করতে, ও মানুষ এটা মানে আমার বলছে। বলার পরে আমার ভাবি বলছে যে টাকা পাবি তুই, তোর বলিসে দুই দিন পরে দেবে, তাই এ নিয়ে আবার ঝগড়াঝাটি করতেছিস কেন? হ্যাঁ, পরে ওই যে ফেলাই দিছি, ও করছে কি ওখান থেকে উঠছে, উঠে ডাইরেক্ট ওদের বাড়িতে গেছে, ওদের বাড়িতে গেছে। মেয়ে কিন্তু তখন মানে বাড়িতে মেয়ে মানে রেখে থুয়ে আমার এখানে থুয়ে ও ডাইরেক্ট বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এখন ওর নাকি ডাক্তার এখানে নিয়ে গেছে, ওর বাপে কোন হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ, এখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি তো এটা জানি না, হসপিটালে নিয়ে গেছে। এখন ওর ভাবি আমার কাছে ফোন দিছে যে দুলাভাই এরকম, না আমি ফোন দিছি ওর ভাবির কাছে যে এরকম মেয়ে কান্না, আমি তো এক কাজে যাব, মেয়ে কান্না রাত্রে থাকবে কার কাছে, তা ওরে একটু পাঠিয়ে দাও। কয় দুলাভাই ওরে তো হাসপাতালে নিয়ে গেছে। কে হাসপাতালে নিয়ে গেছে? কে কয় ওরে নেই মারছো খুব। তাই বলছি যদি মারছি খুব তাহলে এখান থেকে তোমাদের বাড়ি গেল কিভাবে? হ্যাঁ, আর আমাদের গ্রামের দিকে একটা জিনিস কি জানেন গুরু, যে মানে বাড়ির একটা বউ, মানে আমি নিজেই চোখে দেখিয়েছি আমার মা শাশুড়া এত মারত, আব্বা মারত, মানে শাশুড়া বউরে মারত।
মানে আপনি কি এটা বলতে চাইছেন কিংবা আমি আপনার সাথে বিষয়টিকে একটু সোজা করে দিই আমাদের বন্ধুদের জন্য, যে গ্রামে আপনারা আপনার কথাটা যা মানে বুঝতে পারছি যে কথায় কথায় বউর গায়ে হাত তোলা, এটা কি আপনাদের গ্রামের একটা কালচার?
না না, এখানে কালচার না তো, আমি ও মানে ওর যে ব্যবহার আর ওর যে কথাবার্তা, হ্যাঁ এগুলো মানে সেটা অধৈর্যর বাইরে। সবাই ওরে ওর ফ্যামিলির থেকে ওর খারাপ বলতো, যে জায়গায় বাসা নিতাম কারোর সাথে বনতো না, মিলেমিশে মানে ধৈর্য না একটা জিনিস। যে আপনি আমার একটা কথা বললেন, হ্যাঁ যে থাক গুরু বলো, আমার বয়সের বলো, বলছে বলুক থাক, হ্যাঁ কিন্তু কেন বলছে, ওর কথা কেন বলবে, আগের সাথে মারামারি করা লাগবে, মানে ইয়ে করা লাগবে, কেন বললো আমার এই কথাটা, এত বোঝাই যে বলছে বলুক, এতে তার বড় হওয়া যায় না, এতে আর মানুষ ভালো বলবে যে ওরে বড় কথা বলছে।
তার মানে আপনি যখন ধাক্কা মারলেন, ধাক্কাতে সে বেড়াতে পড়ে তার হাত কেটে যায় এবং তার বাড়িতে চলে যায়, এবং আপনি আপনার ভাবি মানে ওর ভাবির থেকে বিউটির ভাবি ফোন দেন কাকে আপনি?
না আমি ফোন মানে আমার বাড়ির থেকে বলছে যে মারছে ঠিক আছে, হ্যাঁ তোর মারি সবাই ফেলেছে হাসপাতালে নিয়ে গেছে, আমরা নিয়ে যাবো হাসপাতালে, তুই তোদের বাড়ি না যাই, তুই আরেকজনের বাড়িতে যাই থাকবি, তাই ঘরের বউ আর একা একা এখান থেকে তুই কিভাবে বাপের বাড়ি গেলি, মানে গ্রামে এগুলো পছন্দ করে না।
ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেব। শ্রোতারা বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলা যে আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ facebook.com/ilovedhakafm, এখানে ইতিমধ্যে পোস্টটি দেওয়া হয়ে গেছে, আপনারা চাইলেই আমার সামনে যে বাবলু বসে আছে বাবলুকে দেখতে পারেন। আমি আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত অনেক প্রশ্ন উদয় হচ্ছে যেগুলো আমি চুপচাপ শুনছি, এখন চেষ্টা করছি যেটা না বললেই না সেই বিষয়ে ইন্টারফেয়ার করার জন্য, বাট বাবলুর কথার পরে বাবলুকে তো ধরবই, কারণ অনেক কিছু আজকে এখানে আলোচনার করার আছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসেছি। আপনিও যদি আগামী পর্বে আপনার ভালোবাসার কথা বলতে চান, দেরি না করে, দয়া করে দেরি না করে, ঝটপট করে আপনার মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করুন ওজি স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার। আমি যেটা বলতে চাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওজি দিয়ে অনেক SMS পাই কিন্তু মোবাইল নাম্বার থাকে না, তাই যদি আপনি স্টুডিওতে এসে সরাসরি আপনার ভালোবাসার কথা বলতে চান, ওজি স্পেস আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার টাইপ করে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আবার ফিরে আসছি।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
এই আমার চিট কিন্তু এখনো দিলি না।
আরে বাবা হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
ইন্টারনেট থেকে তুমি কি শিখেছ?
আমরা তিনজন মিলে বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে হিয়ালডু শিখেছি, ওই 19 রকম গালি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট, ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো রবি।
This is Dhaka FM 90.4.
এই আমার চিট কিন্তু এখনো দিলি না।
আরে বাবা হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12:00।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
সারা দেশে সবার সাথে এক স্টেশন এক নেশন, দিস ইজ
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টুইং ব্রিং স্বাদে টুইং টুইং দাও টুইং।
এই আমার টিকিট কিন্তু এখনো দিনি না।
আরে বাবা, হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং দাও টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ক্ষমতায়নের প্রথম শর্ত বই প্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে গিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 09611444222। ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই। কল রাশেক প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
You're listening to Dhaka FM 90.4.
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং দাও টুইং।
এই আমার টিকিট কিন্তু এখনো দিনি না।
আরে বাবা, হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং দাও টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
দিস ইজ ঢাকা FM 90.4।
ভালোবাসার বাংলাদেশ।
The original guru, guru is back.
Back.
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 ভালোবাসা বাংলাদেশ। নিয়ে তাসমি আছি তোমাদের সাথে, সেই সাথে আজকে তোমাদেরকে গল্প বলে শোনাচ্ছেন আমাদের খুলনার সুন্দরবনের বন্ধু, এবং সাথে আছেন কিন্তু আমাদের গুরু, যিনি তোমাদেরকে ভালোবাসায় কোন পথে তোমরা এগোতে পারো, কোন পথে গেলে তোমরা হয়তো রেড সিগন্যাল পেতে পারো, আবার রেড সিগন্যাল পাওয়ার পরও তুমি সেই মেয়েটাকে বা সেই ছেলেটাকে ইয়েলো সিগন্যাল দিবে কিনা, কিংবা গ্রিন সিগন্যাল দেখেও তুমি সামনে গেলে রেড সিগন্যাল পাবে কিনা, এই সব প্রশ্নগুলা বা এই সব কনফিউশনগুলা কিংবা এই মানে পথে যে বিপদ আপদগুলো আসতে পারে, মানে এরকম সিগন্যাল আসতে পারে, তার সংকেত গুলোই কিন্তু তোমার জন্য কতটুকু মঙ্গল আর অমঙ্গল হতে পারে সবকিছু তোমাদেরকে বলে শুনিয়ে দিবেন তোমাদের সবার প্রিয় গুরু রাজগুরু, রাইট? ওকে, অনেক কথা হয়ে গেল, তবে এই কথাগুলোর পাশাপাশি যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু আমরা অলরেডি একটা পোস্ট করে দিয়েছি, আর সেই পোস্টটা হচ্ছে কোন লিঙ্ক সেটা বলে দিচ্ছি। ফেসবুকের লিঙ্কটি হচ্ছে আমাদের facebook.com/ILoveThakaFM, আমি আবারও বলছি facebook.com/ILoveThakaFM, যেখানে অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি, দুটো পোস্ট করেছি, তোমরা আমাদের পোস্টটা বেশি বেশি শেয়ার করবে, এবং যখনই আমাদেরকে ফেসবুকে খুঁজতে যাবে ইন্টারনেটের কথা মনে হবে, তাই না? আর ইন্টারনেটের কথা মনে হলেই ইয়েস, সবচেয়ে ভালো অপশন আম্বার আইটি। আম্বারাইটির উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি। এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611337 এই নম্বরে। আমি চলে যাচ্ছি আবারও আমাদের গুরুর কাছে।
তাসমিয়া যেটি বলছিল যে আমাদের ইতিমধ্যে ফেসবুকে দুটি পোস্ট দেওয়া আছে, আপনি চাইলে পোস্টগুলোর যেটা খুশি দুটোকে যা মানে খুশি আপনার বেশি বেশি করে শেয়ার করতে পারেন, তার বিনিময়ে যেটা হতে পারে যে তেমন বড় কিছু আপনি পাচ্ছেন না, সেটা পাচ্ছেন সেটা হচ্ছে বন্ধুত্ব। আর এই বন্ধুত্বের মূল্য কিন্তু আসলে কোনো কিছু দিয়ে বিচার করা যায় না। আর আপনার একটি শেয়ার হয়তো আমার যে বন্ধু এই মুহূর্তে স্টুডিওতে আছে তার ভালোবাসার কথা বলতে, সেই কথা শুনে হয়তো অন্য কোনো বন্ধুর জীবনকে পাল্টে দিতে পারে, তাই যদি মন চায় শেয়ার করতে পারেন। আর যদি হট সিটে বসে আপনার ভালোবাসার কথা বলতে চান তাহলে যা করতে হবে, মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করতে হবে OG স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং অবশ্যই মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে, এবং ডেফিনেটলি আমি আপনাকে ফোন দেব, আপনার সাথে কথা বলব এবং স্টুডিওতে আপনাকে ইনভাইট করব আপনার ভালোবাসার কথাগুলো বলার জন্য। তো আমরা বিজ্ঞাপন বিরতির আগে কথা বলছিলাম বাবুলের সাথে, যে ঢাকাতে আসে এবং 6-7 দিনও না, 2-4 দিনের পরিচয়ে একটি মেয়েকে বিয়ে করে ফেলে, বিয়ে করার পর আবার 2-4 দিনের মধ্যে তাকে ডিভোর্সও দিয়ে ফেলে, আবার 3 মাসের মাথায় সেই প্রথম বউকেই বিয়ে করে, এবং আরো অনেক কিছু হচ্ছে, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো বাবুল,
তারপরে ওরে ডাক্তারের ওখান থেকে ওর ভাবি আমার ফোন করছে যে দুলাভাই ওরে নিয়ে যাও। এখন এর ভিতরে ওর ছোট ভাই, সে আমার ফোন করে অনেক ভাষায় গালাগালি করছে। গালাগালি করার পরে আমি ওর ভাবিরে জানালাম যে তুমি ওরে নিয়ে যেতে বলছো, ওর ছোট ভাই এই বলছে। পরে আমি কয়েছি কি এর বিচার না হওয়া পর্যন্ত আমি ওরে নিয়ে আসবো না। হ্যাঁ, মানে অনেক বাপ মাতুলি যে ভাষায় গালাগালি করছে,
বুঝতে পারছি।
এখন ও ফোন করেছে আমার কাছে, কয় দুলাভাই ও কান্তিছে, ওর একটু তুমি নিয়ে যাও। আমি বললাম না আমি নিয়ে যাবো না, কেন বললো আগে এটা বলো। এখন কয়েছে কি ও তো বুঝতে পারে না, আমরা অনেক তার বকাবকি করছি, তা তুমি এটা নিয়ে যাও। ওর বাপেরে জানাইলাম, ওর বাপ বলে কি আমি এটা দেখতেছি, যে কোনো বিষয়ে ওর বাপেরে বললি মেয়ে গোলা রশি নিয়ে মেয়ে এই কাজ করে বললি খালি কো আমি দেখতেছি, কিন্তু ওই দেখতেছি
বাবা দেখে না,
দেখতেছি পর্যন্ত সমাপ্ত, ওইখানেই সমাপ্ত আর না। হ্যাঁ, বাবার কোনো ভূমিকা নেই। তো যাক, আবার আসলো, আসার পরে আমি খুলনা আসলাম গাড়ি ড্রাইভিং লাইসেন্স করার জন্য। এখন ও বাড়িতে আছে, এখন বাড়িতে একটু মানে লাইসেন্স করতে টাকা পয়সা লাগে তো। হ্যাঁ, আর আমার কাছে ওই মুহূর্তে টাকাও তেমন ছিল না, তো আমি ওরে বললাম কি মানে সংসারে একটু ইয়ে ছিল, তো আমি ওরে বললাম কি তুই আমার আপাদের বাড়িতে যা, যে আপাদের ওখানে থাক, তারপর টাকা খরচ খাওয়া খরচ দিতে যা করতে আমি আপার সাথে বসবো। পরে আপাদের ওখানে গেছে, যাওয়ার পরে ওখানে 8-10 দিন ছিল, থাকার পরে কয় আমি ঢাকাতে যাবো। হ্যাঁ, ঢাকাতে যাবি কে, কয় না আমি ঢাকাতে যাবো, কি করতে, কয় তুমি তো লাইসেন্স বেরোলে 2-1 মাস পরে ঢাকায় যাবো চাকরির জন্য, তা আমি আগে যাই যে 2-1 মাস করি, তারপরে তোমার 2-5 হাজার টাকা লাগলে আমি আর তোমার হেল্প করতে পারবো। কারণ আমার বড় বোন শুনছে, শোনার পরে কয় যে না খবরদারের জন্য ঢাকায় পাঠাইস নে, তোর বউ কিন্তু মানুষ না, আর এমনিও লোক সুবিধা না, আর একটু যদি একা কাউর পাঠাস তাহলে কিন্তু আরেক ঝামেলা হবে, হ্যাঁ তুই যেন পাঠাইস না। পরে আমার মাজিবুনটা বলল কি যে না ওই মানে আমার ওয়াইফ আমার মাজিবুনিটা বলল যে আপা আমি তোমার ছেলে আছে তো ওখানে মানে আমার ভাগ্নি থেকে ওই যে সৌরাস্তা বললো আপা আমি সেলিমের ওখানে যাই সেলিমের বউ আছে সেলিম আছে আমি আমি তার বাড়ি কোথাও যাচ্ছি না হ্যাঁ তো আমি বললাম যে না ও যাওয়া যাবে না ও বাড়ি যাওয়া যাবে না ও আগে একবার এরকম আমি খন্ডায় গেছি ওই ছেলেদের সাথে ফোনে কথা বলতো শুনছি আমি দেখি না শুনছি তো যাওয়া যাবে না পর আমার বুনি বলছে যে যাক তোর মেয়েটা আমার কাছে থাক ও দু এক মাস কাজ করি আসুক তারপরে তুই এ করিস কারণ পরে আমি কইছি না মোটেই যাওয়া যাবেই না তো যাওয়া যাবে না ও তখন আমার বলছে কি যে আমি সহজে গেলে যাবো জোরে গেলেও যাবো তা সহজে যদি যাইতে দাও তাহলে তোমার ভাগ্নির ওখানে যাবো আর যদি
আচ্ছা আচ্ছা তার মানে আপনাকে এক ধরনের হুমকির মতো যে আমি সহজে গেলেও যাবো আবার কি
জোরে গেলেও
যাবো
এখন আমি তো জানি এর আগে অনেকবার এইভাবে পালাই পালাই গিছে ধরে ধরে আনছি হ্যাঁ তা আমি চিন্তা ভাবনা করলাম যে যদি সহজে যাইতে দেয় তাহলে তো ভালো যে তো আপন জনের কাছে যাবে
সে তো যাবেই
হ্যাঁ আর যদি জোরে যায় তাহলে কোনে যাবে তা ঠিক নাই হ্যাঁ এইটা ভয় করছে পরে চিন্তা ভাবনা করলাম কি যাক আমি তো এক দেড় মাস পরে আমিও তো খনের লাইসেন্সটা বেরোলে ড্রাইভিং লাইসেন্সটা বেরোলে তো আমিও তো ঢাকাতে যাবো আসলো খন্নাতে আসলো বাড়ির থেকে খন্না আসলো আসার পরে রাত আমার এখানে ঘুমাইছে ঘুমানোর পরে দেখি ওর মোবাইলে রাত 12টার সময় একজন ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি ওর কই ফোনটা ধরো কয় ধরা যাবে না তুমি আমার কাছে দাও কয় না দেওয়া যাবে না আমি জোর করে ফোনটা নিছি না এর আগে ও ফোনটা রিসিভ করছে যখন আমি জোরে মানে দুই তিনবার বলছি রিসিভ করছে আমার কাছে দেও দেয় নাই রিসিভ করছে রিসিভ করে বলে কি যে বান্ধবী এখানে নাই পরে ফোন দেন এখানে বান্ধবী নাই বলি ও কাটি দিছে এর ভিতরে ছেলে বলছে কি যে কিসের বান্ধবী আপনি কি কন ও ছেলে এটা বলছে ফোনও কাটি দিছে এখন আমি করলাম ফোন দিছে কে ও একজনের খোঁজ করতে দেয় খোঁজ না তুই বল সত্যি কথা তা যে একজনের খোঁজ করতে তাহলে দে ফোনটা দে আমি ফোন দিয়ে দেখবো দে কার খোঁজ করতে ও তো ফোনই দেয় না পরে জোর করে কাড়িয়ে নিলাম জোর করে কাড়িয়ে নিয়ে আমি বাইরে যেয়ে ফোন দিছে ছেলের কাছে ও আমার পিছন পিছন গেছে আবার পিছন পিছন গেছে যে ওই ছেলের কাছে আমি ফোন দিছি ফোন দিয়ে আমি বলছি বললে ওই ছেলে আরো মানে উল্টা আমার ধমকায় হেই মিয়া আপনি আরেকজনের ফোন ধরছেন এ করছেন ও করছেন আমি কই আপনি চিনেন এ কে কয় না আমি কই হলো আমার ওয়াইফ হ্যাঁ কই কি কন আপনি আপনার মাথা ঠিক আছে আমারে বলে হ্যাঁ যে আপনার মাথা ঠিক আছে আমি কই কেন কি বলছে আপনার কয় ভাই ও তো বলছে যে আমি বিয়ে শাদী করি নাই আমি লেখাপড়া করি ক্লাস নাইনে পড়ি তা ও ভাই আরো বলছে এই জন্য আমি পিরা ফোন দিয়ে দেখি ওয়েটিং হ্যাঁ কিছুক্ষণ পরে বলে আব্বু এসেছে আম্মু এসেছে হ্যাঁ আব্বু এসেছে আম্মু এসেছে ওয়েটিং থাকে তা আমি ভাবলাম যে মেয়েটার ফোন এত ওয়েটিং থাকবে ক্যা হ্যাঁ তা আমি করলাম কি যে ভাই তা আপনি দয়া করে তো ফোন টোন দিয়ে আমার একটা বাচ্চা আছে 6 বছরের আপনি আর মানে ওরে শান্ত সৃষ্ট ভাবে আমি ওরে বুঝে বলছি তো ছেলেটা বসছে কইছে কি ঠিক আছে আমি আর ফোন দিব না এখন এর আগে গুরু একটু পিছনে যাই ওই গ্রামের দিকে মহিলারা যে আপনার স্টার জলসা নাটক দেখতো মানে গ্রামের দিকে না
সরাসরি
গ্রামের দিকে কিন্তু টিভি নাই হ্যাঁ কারণ নাই টিভি নাই তো আমার একদিন ফোন দিয়ে বলছে কি যে আমার একটা মোবাইল কিনে দিবা সবাই দেখে ওই মেমোরি লোড দিয়ে দেখে তো আমার একটা মোবাইল কিনে দিবা তো আমি করলাম যে দিয়ে সবাই দেখে যখন একটু দেখুক হ্যাঁ পরে ওই মোবাইলটা কিনে দিছি দেওয়ার পরে ওই তারপরে মোবাইল ব্যবহার করতো পরে মোবাইল ব্যবহার করতে করতে ওই তারপরে হলো
বিভিন্ন মানুষজনের সাথে কিংবা মোবাইলে কথাবার্তা
শুরু হলো সেভাবে ওই ছেলের আমি বুঝাই টুজে বলি দিছে দেওয়ার পরে ছেলে বসছে বোঝার পরে এখন আমি চিন্তা করলাম আমার এই সিম যদি ওরে আবার দেয় তা যদি আবার কথা বলে আমি পরের দিন 100 টাকা দিয়ে খন্ডার থেকে একটা সিম কিনে দিছি দিয়ে আর ওই সিমটা আমি রেখে দিছি পরে ওর রাত্রে বোঝালাম কয় ঠিক আছে ভুলে গেছে আমি আর কথাটা বলবো না হ্যাঁ পরে ওর মনে যে এত শয়তানি ছিল এটা তো আমি বুঝতে পারি না যা দু এক মাসের এর জন্য আর আমি এই লাইসেন্সটা বেরোলে আমি চলে যাব হ্যাঁ পরে গাড়ি থেকে কথা বলতে বলতে গেছে ওই ছেলের সাথে রাত্রে হ্যাঁ না প্রথমে ওই ছেলেতে SMS পাঠাইছে যে কেমন আছেন হ্যাঁ ওই ছেলে যেটা আমারে বললো কেমন আছেন এখন ছেলে ভাবছে যে কেমন আছেন কি আমার পরিচিত কিনা হ্যাঁ দেখি এটা কল দিয়ে আনার ছেলে ফোন দিছে ফোন দিয়ে দেখে যে এই তো কইছে যে কি ব্যাপার আপনার স্বামী আছে আপনি আবার আমার সাথে যোগাযোগ করতেছেন কে কয় আমার স্বামী আমার খুব নির্যাতন করে আমি ওর সাথে সংসার করবো না তো কয় আপনি তো আমার আগে এর আগে বলছেন আমার বিয়ে শাদী হয় না আমি লেখাপড়া করি নাইনি পড়ি এই পরে সে ছেলে বলছে কি ঠিক আছে আপনি আর আমার সাথে কথাটা তো বলেন না হ্যাঁ
আচ্ছা
বলেন না হ্যাঁ পরে এই ফোন দেয়, নতুন সিমি টাকা খরচ কম, আরো ফ্রি মিনিট টিনিট টাকা টাকা থাকে, এই ফোন দেয়। এখন ফোন দিতে দিতে মোটামুটি ওদের আর একটু ভালো ইয়ে হলো রিডিউস,
এবং সেই ছেলেও আবার কথা বলছে,
কথা বলছে। এখন আমি কোন না কোনো ভাবে ওই ছেলের নাম্বার পাইছি, পাওয়ার পরে আমি ছেলেরে বললাম ভাই আপনার পা দোকান ধরে আমি রিকোয়েস্ট করছি যে আমার বউ আপনি ফোন টোন দিন, আমার একটা বাচ্চা আছে, তারপরে আপনি কেন দেন? কয় আপনার আমি তো দেন, আপনার বউ আমার কাছে ফোন দেয়। এখন আমি গাজীপুরে আইসি মাঝে যে চাকরি ইন্টারভিউ দিতে আসি, আসার পরে দেখি ওর মোবাইল প্রায় ওয়েটিং থাকতো, হ্যাঁ ওয়েটিং থাকতো। আর যখন এই ছেলের সাথে কথা বলে সেখান থেকে ও আর আমার সাথে কথা বলে না, তখন একটাই বলে তোর সাথে আমি আর সংসার করবো না, তুই তোর মতো থাক আমি আমার মতন থাকি। হ্যাঁ, তা আমি ফোন দিলে গালাগালি করে বিভিন্ন ভাষায় সে বাপ মা তুলি। তা চিন্তা ভাবনা করলাম কি যে এখন যদি ও বলে এইভাবে আমিও যদি এতে উত্তেজিত হই তাহলে বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ,
মায়ের
আদর পায় না। ঠিক আছে, আপনি এখন আমার মেয়ের কাছে জিজ্ঞেস করবেন যে তুমি তোমার আব্বুর ভালোবাসো না আমার, ওর আমার কাছে যদি এক মাস থাকে জীবনে ওর আম্মুর কথা মুখে নিবে না যে আমার আম্মু কনে, কিন্তু ওর আম্মুর কাছে থাকলে আমার কথা ওর বলাই লাগবে এরকমই। হ্যাঁ, এখন সেইভাবে আমি একদিন রাত্রে ফোন দিছি দিল্লি দেখে ওয়েটিং, তো আমি কার সাথে কথা বলছি কয় আমার আব্বার সাথে। এবার আর আব্বার কাছে ফোন দিছি কয় না, তো বিউটি সত্ত্বেও আমার সে 10-15 দিন ধরে কথা হয় না। হ্যাঁ, মানে মিথ্যে কথা বলছে। পরে যখন আস্তে আস্তে ধরা খাইছে তখন ওর এমন এমন আত্মীয় স্বজনের কথা বলতো যে তাদের নাম্বার যেন আমি না পাই। হ্যাঁ, কিন্তু আমি আবার মোবাইলে টাকা যে কয় টাকা যা যাক আমি এর কাছে ফোন করি, ওর কাছে ফোন করি, ও যার কোথাও বলে তারই নাম্বার ম্যানেজ করি। হ্যাঁ, ম্যানেজ করি, তার কাছে শুনি কয় বিউটির তো নাম্বারই আমরা জানি না, তাই কথা বলবো কেমনি। তখন একদিন দেখে মানে এভাবে ধরা খাইতে খাইতে একদিন দেখে রাত 2:30 তখন কথা বলছে, ওর যে মামার বাসা আছে সৌরাস্তা ওখানে আমি ছিলাম, এখন ও আমার ওর বাসায় যাইতে দিবে না। হ্যাঁ, আমার ভাগ্নির ওখানে থাকে, ওখানে যাইতে দিবে না, ওখানে যাইতে দেব না। এখন আমি ঢাকা আছি, আমার এখানে কেউ নাই, আমার ভাগ্নিটা থাকে সৌরাস্তা, তা আমি কোথায় যাবো, থাকবো কোথায়? আর ও কয় এখানে আসলে হবে না, এখানে আসলে আমি একদিক গিয়ে অনেক গাড়ির তলে মরবো, মানে আমি গেলে তো অত কথা বলার সুযোগ পাবে না, বুঝতে পারছেন? এই জন্য ও আমার এখানে পাবে না।
আপনি যদি তার সাথে থাকেন তাহলে সে কথা বলবে,
কথা বলার সুযোগ পায় না,
যাদের সাথে কিংবা যার সাথে সে টেলিফোনে কথা বলছে তাদের সাথে কথা বলার সুযোগ পাবে না।
এখন আমার ভাগ্নির কাছে আমি জিজ্ঞেস করি ও এত কার সাথে কথা বলে, কয় মামা আমি যেদিন ওর নবীনগরেতে নিয়ে আসি যেদিন আইসে তো এখন ওর ফোনে দেখে 48 মিনিট কথা বলা। তো আমি আর ওটা ওর কাছ থেকে ঢেকছি যে থাক দেখ ওর সামনে বলা যাবে না, একটা মান সম্মানের বিষয় বলা যাবে না। পরে আমি ওর কাছে যখন শুনছি কখন কয় মামা এরকম আমি একটা ছেলের সাথে কথা বলে তার নাম্বারটা আমি মামি মোটে ফোনই হাতে ছাড়ায় না, গোসল করে তা বাথরুমে নিয়ে যায়। হ্যাঁ, ওর মানে এর আমি বলে দিছি যে তুই নাম্বারটা দেখবি কত। হ্যাঁ, পরে ও দেখছে একদিন হঠাৎ করে কোনো না কোনো ভাবে নাম্বারটা ম্যানেজ করছি, ম্যানেজ করি ছেলেরা আবার বলছি, বলছে যে না ভাই ঠিক আছে আমি আর কথা বলবো না, যাক ছেলে ওইখান থেকে সমাপ্ত ছিল। পরে ই আমারে বলে যে তোর সংসার তুই তেমার করে, তোর সংসার আমি করবো না, তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি, তোর আমি ডিভোর্স দেব। হ্যাঁ, তুই ডিভোর্স নিবি, ডিভোর্স নিলে আয়। ঠিক আছে, তা আমি অনেক হাতে পায়ে ধরি ওর যে বিউটি এখন একটা মেয়ে আছে, তুই যদি আমার ডিভোর্স দিস হয়তো তুই বিয়ে শাদী করবি, হয়তো আমারও করা লাগবে, এইভাবে তার জীবন যাবে না, তুই এই বয়সে
না, আপনার এখনো বিয়ে করার স্বাদ আছে
না? আমি ওরে এটা বুঝাচ্ছি, হ্যাঁ যে তুই তো তোর মতো বিয়ে করতে পারবি, আমি তো আমার মতো করতে পারবো, কিন্তু বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে যাবে। কয় যাদের বাপ মানায় তারা কি মানুষ হয় না? ওই আমারে বলছে, তাই বললাম যাদের বাপ মানায় সেটা হলো আলাদা কথা, আর এ তো থাকতেও নাই। হ্যাঁ, আর এই ঝাঁটালাতি খাবে, মানুষের কাছে মারধর খাবে, তো তুই এরকম করিস না, অনেক বুঝাই, কিন্তু ফোন দিলেই গালাগালি আমার, আমি ওর কাছে ফোন দিলে গালাগালি। আর একদিন রাত 2:30 পর্যন্ত যখন দেখি ফোনটা ওয়েটিং, তখন আমি ওর বাসায় গেছি, যাওয়ার পর আমি গেছি আমি কোথায় মোবাইল দে, তো মোবাইল দেবে না। হ্যাঁ, কই মোবাইল দেবো না। এখন ওখানে আমার ভাগ্নিটা বললো মামা হ্যাঁ আমি বাচ্চাদের পোড়ায় আমার একটা মান সম্মান আছে, সবাই সার বলে আমার মানে, তো তুমি যদি এখানে এসে ঝগড়াঝাটি করো তো আমার মান সম্মান থাকবে না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে থাকতে আমি চলে দিই। পরে ওর বাপ মা জানালাম, ওর ফ্যামিলির সবাই জানালাম, জানানোর পরে ওর এমন কোন লোক নাই যে ওরে বোঝায় নাই যে বিউটি তুই করিস না, তুই যে তোর একটা বাচ্চা আছে, তুই যে ছেলেদের সাথে কথা বলিস এগুলো ঠিক না, হ্যাঁ এগুলো তুই বলিসনি। পরে কয় না আমি বলিনি, হ্যাঁ বলিনি। এখন তাদের সব প্রমাণ দিছি, সেই ছেলে নাম্বার টাম্বার দিছি, দেওয়ার পরে ওর বলছে কি যে আমি ওর বাপ বলছে, এই 2 দিন আগে ওর বাপ বলছে আমি তো জন্মদাতা পিতা হিসেবে তোর কাছে পা ধরতেছি, তুই যা করিস এই পর্যন্ত সমাপ্ত থাক আর করিস না, তোর একটা বাচ্চা আছে করে তখন আমি ওর সংসার করবো না, ও যা বলে
সে কি করবে? আচ্ছা, আপনার সাথে সংসার করবে না, তাহলে সে কি চায়
এখন? সে কি চায়? আমি যার মানে আমি ওর সাথে আমি ওই লাইনে যাচ্ছি কি করতে চাই এখন ওরা বুঝাইছে। তা ওর ফ্যামিলি ওর কাছে ফোন দেয় না। হ্যাঁ, মানে আমার আমি ওর ফ্যামিলির মোবাইলে টাকা ঢুকাই দেবো। হ্যাঁ, টাকা ঢুকাই দিবার পরে ওরা ওর সাথে কথা বলবে না, গাড়ির টাকা পরে ওর বাপ মা কেউ কথা বলে না। হ্যাঁ, আমি এমন কোন দিন নাই আমার মোবাইলে 300 টাকা 200 টাকা, এখন তো খরচ কম। হ্যাঁ, 300 টাকা 200 টাকা আমার মোবাইলে প্রত্যেক দিন যায় না।
আপনি এত টাকা পান করতে?
শোনেন, এখন মনে করেন মানুষের কাছ থেকে মানে মানুষের ওদের মোবাইলে আমি টাকা ঢুকাই দিই, দিয়ে মানে ওর বাপ মারি টাকা ঢুকাই দেয় যে তোমরা একটু বলো, ওরে বোঝাই টুজে বলো। হ্যাঁ, তা আসলে বোঝাই বলে না, কিন্তু ও আইসে খুলনা থেকে, এক মাস হয়েছে, এক মাসে 7-8 দিন হয়েছে। গুরু, এই এক মাসের ভিতরে আপনি করে বিশ্বাস করবেন একটা রাইতে আমি ঘুম পড়ি নাই। মানে এক মাস 8 দিন না 10 দিন হয়েছে, সর্বোচ্চ গেলে আমি মনে হয় 15-20 ঘন্টা আমি ঘুমাইছি। হ্যাঁ, মানে আমি যখন ওর ফোন ওয়েটিং দেখি তখন আমার মাথায় তাছড়ি যায়। হ্যাঁ, যে ফোন এত ওয়েটিং কথা বলে। হ্যাঁ, মানে আর আমি ফোন দিলে আমার গালিগালাজ করে। হ্যাঁ, আমি কই কথা বলো কার সাথে? কই নাঙের সাথে। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা বলে। তো সেক্ষেত্রে সেভাবে আমি ঢাকাতে আসলাম। ঢাকাতে আসার পরে আমার চাচাতো ভাই ওখানে যাবো, যাইতে দিবে না। পরে 1 তারিখে রুম নিছে 2200 টাকা দিয়ে ভাড়া। আমি করলাম কি, একা মানুষ 2200 টাকা দিয়ে ভাড়া না নিয়ে আরেকজন মহিলা নেয়, তা নিবে না, কথা বলার সুযোগ হবে না, এজন্যই নিবে না।
আপনাকে একটু আমি বলি, সেটা হচ্ছে যে আপনি এখন পুরোপুরি আপনার বাস্তব পথে চলে গেছেন। তো যেহেতু একটি একটি মাধ্যম, গণমাধ্যম, এখানে যে কোনো শব্দ উচ্চারণ ক্ষেত্রে একটু মানে শালীন ভাবে শব্দগুলো উচ্চারণ করবেন, কারণ এখানে অনেক শ্রোতারা শুনছেন, বিভিন্ন বয়সের মানুষ শুনছেন।
এখন ও সেভাবে আমি ঢাকাতে আসলাম, ঢাকাতে আবার আসলাম। আসার পরে ওর বাসাতে গেলাম, মানে আমি লাইসেন্সটা নিয়ে আসছি। আসার পরে ও ওখানে যাইতে দেবে না। পরে আমার শাশুড়ি ভাই এয়ারপোর্টে থাকে, ওর ওখানে আসি। আসার পর ওর এখানে থাকি, থাকার মানে ওর ফোন ওয়েটিং। হ্যাঁ,
কারণ ওখানে একটু সংক্ষেপে আসেন, আপনার ফোন ওয়েটিং 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 আমরা বুঝতে পারছি, এবং সে আপনার সংসার করবে না।
হ্যাঁ, তারপরে কি? এখন ওটা তো ধরছে মানে ছাড়ছে, এখন আরেকটার সাথে ধরছে। হ্যাঁ, আরেকটার সাথে কথা বলে। এখন এই 2 দিন আগে আমি আমার নাম্বার তো বিলাক লিস্টে রাখছে, পরে আমার শাশুড়ি ভাইয়ের বোন নাম্বার বিলাক লিস্টে রাখছে, শাশুড়ি ভাইটাও রাখছে। হ্যাঁ, বিলাক লিস্টে রাখছে যাতে ফোন না দিতে পারি। হ্যাঁ, রাত 12টা 1টার দিকে আমি বাইরে বাইরে লোকের হাতে ভয় ধরি, মানুষের রাস্তার লোকের, যে ভাই দিয়ে আপনার ফোনটা 1 মিনিট, আমার ইমার্জেন্সি কথা বলা লাগবে। মানে আমি দেখি তোর ফোনটা ওয়েটিং কিনা, হ্যাঁ, এই দেখার জন্য। তো অনেকেই দেয়, অনেকে দেয় না। হ্যাঁ, তো সবাই দেয় না। তো এইভাবে মানে দেখতে দেখতে 9:30 যখন বাজে তখন দেখি ওর ফোন ওয়েটিং। এখন আমি ওরখানে যাওয়ার পরে, ওরখানে যখন গেছি যাওয়ার পরে ও আমার মানে ভাগ্নির আরে পাশে একটা লোক ওরে পাঁচ জোড়াই ধরছে যে মামি, মামা আইসে, অনেক কান্নাকাটি করতেছে তুমি।
এটা কবেকার ঘটনা?
2 দিন আগের ঘটনা।
আচ্ছা,
কান্নাকাটি করতেছে তুমি যা করেছো আর করি না। হ্যাঁ, তা কইছে যে না আমি ওর সাথে আমি সংসার করবো না। এখন কইছে কি, তাহলে মামা তোমার সাথে 2 মিনিট কথা বলবে, তুমি তার সাথে কথা বলো। এখন আমার রুমে আমি ঢুকছি, ঢোকার পরে কথা বলছি। তা রুমে ঢুকছি, ঢোকার পরে আমি ওর সাথে কথা বলছি। গুরু, আসলে মান সম্মানের বিষয় তারপরে বলতে হয়। আমি রুমের দরজা লাগাই দিয়ে 2000 মানে একেবারে ওর পাঁচজনেই ধরছি, পাঁচজনেই ধরে আমি কাঁদছি যে বিউটি আমার জন্য না, তুই মেয়েটার জন্য ফিরে আয়, তুই মেয়েটার জন্য ফিরে আয়, আবার কিছু লাগবে না। আর আমি যদি তোর কাছে কোনো অন্যায় করি থাকি তুই আমার মাফ করি দে, তুই এইসব ভুল করিস নে, ভুল করিস নে। দেখো না, আমি তোমার সাথে সংসার করবো না, আমি তুমি যাও আমি তোমার সাথে সংসার করবো না। পরে পাঁচ বেড়ে ধরে অনেক কান্নাকাটি করছি, সে হবে না। পরে রাত 3টা বাজে 3টা পর্যন্ত কথা বলছে ওই ছেলেটার সাথে, কথা বললে আমি করলাম 3টা বাজে বাড়িওয়ালার ডাকলাম। ডাকার পরে আমি করলাম যে দেখেন আন্টি, আমি আসি এয়ারপোর্টের থেকে 9টার সময় রওনা দিছি, আর এখন 3টা 15 বাজে, এখনো দেখেন কথা বলতে, তার কি করবো, আপনি ডাক দেন। ডাকছি, ডাকার পরে আমি দরজা খুলতে বলছি, কয় দরজা খোলা যাবে না। হ্যাঁ, পরে রুমের কানায় দিয়ে দেখে কথা বলছে, আমার ভাগ্নিও দেখছে, আমি দেখছি, কথা বলতে ওয়েটিং। পরে সকালে ঢুকি, ওই যে ওর কাছে মাপটাপ সালাম যে তোর কাছে যদি কোনো অন্যায় করি থাকে তুই মাপ করি দে, তো তুই এইভাবে কথা বলিস না তোর মোবাইল।
আমাকে একটা প্রশ্নের উত্তর দেয়, সেটি হচ্ছে আপনি বিগত বেশ কিছু সময় ধরে যে কথাবার্তাগুলো বলছেন তাতে আমরা মোটামুটি মোরাল অব দ্য স্টোরি আমরা বুঝতে পেরে গেছি, শ্রোতারা বুঝতে পেরে গেছে। আমার একটা প্রশ্ন, আপনি যে তার পা জড়িয়ে ধরছেন, তার কাছে ক্ষমা চাইছেন, সংসার করতে চাচ্ছেন, কেন করছেন? এটা কি ভালোবেসে করছেন নাকি মেয়ে আছে মেয়ের জন্য করছেন, কোনটা?
গুরু দুইটাই, কারণ
দুইটাই।
যদি বলেন কেন ও তোমার এত ঝাঁটালাতি মারতেছে, গালাগালি করছে কেন, ওর সাথে যখন বিয়ে হয় তখন আমারে বলছিল যে অন্যায় করি, তুমি আমার জন্য কোনো ছেড়ে যেও না। হ্যাঁ, আর আমি দেখছি যে ও তো ভুল করতেছে, দেখি ওর বোঝানো যায় কিনা,
সংশোধন করা যায় কিনা,
সংশোধন।
তার মানে আপনি এখনো বিউটিকে ভালোবাসেন এবং আপনার মেয়ের ভবিষ্যৎ দুটোই?
হ্যাঁ, দুটোই।
আচ্ছা,
আমি অনেক চেষ্টা করছি, অনেকই করছি, তার পারি নাই। ঠিক আছে, যখন না পারে অনেক ভাবে বুঝাইছি। তো আমারে কালকে না পরশু দিন আমারে সরাসরি বলছে, হ্যাঁ, যে দেখো আমি সত্যি তোমার সাথে সংসার করব না, তা আমি অন্য জায়গায় গিয়ে যদি ভালো থাকি তা তোমার কি কোনো সমস্যা?
এটা কে বিউটি বলেছে?
বিউটি মানে নিরিবিলি একটা রুম, ওর রুমে আমার।
যেটা হোক, বিউটি আপনাকে বলেছে
কথা,
এটা গত পরশু।
হ্যাঁ, গত পরশু। আমি যদি ভালো থাকি অন্য জায়গায় গিয়ে তা তোমার কি কোনো সমস্যা? তা আমি বললাম কি না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু মেয়েটার দিক থেকে কি একটাবার ফিরে আসা যায় না? কয় ফেরার আর কোনো লাইন নেই। হ্যাঁ, ফেরার আর কোনো লাইন নেই। পরে ওই ছেলেটার বলেছি যে ভাই দেখেন, আরেকটা ছেলে তো ধরছে, পরে ওরও বোঝাই বলছে, আমার মেয়ে ওই ছেলেদের সাথে কথা বলছে, কয় আম্মু ঠিক আছে আমি তোমার আম্মুর কাছে ফোন দেব না, তুমি আর কিছু বলো না। মেয়ে অনেক কান্নাকাটি করছে, আমার আপা বললো যে সে ছেলের সাথে কথা বলছে। তো এখন পরিস্থিতি হলো এই, এখন পরশু দিন আমি ওখানে গেছি, যাই ও আমার তারপর বলছে কি যে ঠিক আছে আমার মোবাইল আর তুমি ওয়েটিং পাবা না, এখন আমার নাম্বার বিলাক লিস্টে খুলে দিছে। দেওয়ার পরে আমি চলে আইসি, লাঞ্চের সময় আবার আমার নাম্বার বিলাক লিস্টে দিছে। দেওয়ার পরে আমি কই বিলাক লিস্টে আমার মাথায় হাত দিয়ে রাখছে, দিয়ে বললে আমি আজ থেকে আর তোর নাম্বার বিলাক লিস্টে দেবো না, আর ওই ছেলের সাথে কথা বলবো না। এখন মাথায় হাত দিয়ে ক্রিকেটে অফিসে গেছে, লাঞ্চে আমি চলে আইসি, চলে আসার পরে ও আবার আমার নাম্বার বিলাক লিস্টে দিছে, আবার কথা বলছে। তাই কোনো কাজটা হলো কি, আমি তো বলছি মানে কিছুক্ষণের জন্য, আমি তো সারা জীবনের জন্য বলি নাই যে কথা বলবো না। হ্যাঁ, আমি কইছি যে কিছুক্ষণের জন্য আমি কথা বলবো না, এইটা বুঝি আমি মাথায় হাত থেকে বলছি। তা সেভাবে কালকে আমি রাত্রে ওখানে গেছি, ওখানে যাওয়ার পরে আমি ওরে বলছি যে না, আমি গেছি, আমি ওই জায়গায় যেয়ে মানুষের বলেছি যে আজকে হাই ও যাবে, না হলে আমার ছাড়বে, একটা কিছু করবে। আর আমি সিদ্ধান্ত নিয়ে গেছি, যাওয়ার পরে আমি বাইরে গেছি, যাওয়ার পরে ও অফিসে আইসে শুনছে কার কাছে যে ও আইসে, এটা কালকের ঘটনা, শুনছে ও আইসে। ও করছে কি, ঘর থেকে বটি বের করছে
কালকে।
হ্যাঁ, বটি এর আগে অনেকবারই এইসব করছে। হ্যাঁ, বটি বের করছে যে ওরা কোপাবো। হ্যাঁ,
আপনাকে কোপাবে?
হ্যাঁ, ওরা কোপাবো, কেন আসলো এখানে? হ্যাঁ, পরে আমার ওই বোনের মানে আমার ভাগ্নির বউ, ও আমার বলছে যে মামা এই ঘটনা ও কিন্তু এ করতেছে। হ্যাঁ, এখন আমি ও দেখে গিয়ে বাড়িওয়ালার ওখানে বসে আছে। এখন আমি ওখানে গেছি, তার পরে বাড়িওয়ালার সবকিছু বলছে, বলে আমি ওর হাত থেকে মোবাইলটা কাড়ি নিলাম। মোবাইলটা কাড়ি নেওয়ার পরে ও আমার ওইখানে মারছে। আমি ওরা কিছু বলি নাই, মানে আমার পিঠে দুইটা সর মারছে। তখন বাড়িওয়ালা বললো কি, তুমি কিরকম মহিলা, তোমার মোবাইলটা কাড়ি নিয়েছে, তুমি স্বামী দুরি মারতেছো? কয় আমার স্বামী না। হ্যাঁ, আমার স্বামী না। এখন বাড়িওয়ালা বলছে কি যে তুমি মোবাইলটা কাটছো কে? হ্যাঁ, মোবাইলটা কাটছো কে? তো আমি বললাম কি, মোবাইলটা কাটছে এই কারণে ও কথা বলে তাই। হ্যাঁ, তো কয় কথা বলে তুমি তোমার রুমিতে নিতে, আমার রুমিতে নিছো? বাড়িওয়ালা আমার মোবাইলটা ওর কাছে দিছে, দিয়ে ও আমার হাতে যে রেকর্ডিং ছিল, ওই ছেলের ওর বাপ মা যে রেকর্ডিং ছিল সবগুলো ডিলিট করছে। ডিলিট করার পরে এখন সেভাবে ছিল। এখন কালকে আমার আপা আইসে, আজকে আমার আপা আইসে আমার বাচ্চাটা নিয়ে আসার পরে এখন আমি ওরে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, অনেক মাধ্যমে গেছি, কিন্তু মাধ্যমে গেলে ও যেটা আরো বেশি বাড়ে। হ্যাঁ, যে তুমি এখানে গেছো কে? হ্যাঁ, তুই এখানে গেছিস কে? হ্যাঁ, তো আমি করে আমি যেটা করতেছি এটা একটা সমাধান আনার জন্য, আমি এখানে বাঁধানোর জন্য আনতেছি না। হ্যাঁ, তা অনেক গুরু ওর পায়ে ধরছি, কান্নাকাটি করছি, মানে অনেক ইয়ে করছি শুধু মেয়েটার দিক থেকেই। হ্যাঁ, আর মেন কথা ওর কিছু কিছু কথা আমি মানে ইয়ে করতে পারি না, যেমন ওই যখন একবারে শাড়ি দিয়েছিলাম, দেওয়ার পরে কান্নাকাটি করছিল যে আমার বাপ মা আমার আব্বার দুই বিয়ে, হ্যাঁ আমি অনেক কষ্টে মানুষ হয়েছি, আমার জীবনটা যেন নষ্ট করে না, মানে এইসব কথাগুলো মনে উঠলে মানে আমার হ্যাঁ খুবই কষ্ট লাগে। তা আমি আমার মতো চেষ্টা অনেকভাবে চালাই গেছি, হ্যাঁ মানে যেখানে না বললে নয়, সবভাবে আমি চেষ্টা করছি, তা আসলে আর কোনোভাবে লাইন হলো না। হ্যাঁ, লাইন হলো না, তারপরে এইখানে আসা। আমি এখানে একটা মানে সমাধান, আমি এই অনুষ্ঠানটা প্রায় বহুত বছর আগে শুনছি, শুনি, এবং এখান থেকে আপনার অনেক মানুষের টাকাও ওঠানো হয়েছে, আমি এখান থেকে বিকাশেও টাকাও দিছি। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি কিন্তু অফিসে যেতাম না এই অনুষ্ঠানটা শোনার জন্য, ঘুমাতাম রাত্রে অনুষ্ঠানটা শোনার জন্য কোনো সময়।
আপনার কি মনে হয়েছে যে এই অনুষ্ঠানে আসলে আপনার কোন একটা সমাধান হতে পারে?
হ্যাঁ, হতে পারে, কিন্তু এই অনুষ্ঠানটা অনেকের সমাধান হয়েছে দেখছি, শুনছি, যার কারণে মানে এই জায়গায় লাস্ট ফিনিশিং এই জায়গায় আইছিলাম একটা সমাধানের জন্য।
আচ্ছা, আমার আমি শ্রোতাদের উদ্দেশ্যে আর বন্ধুদের উদ্দেশ্যে একটি বিষয় পরিষ্কার করি, সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম, আন্তরিকভাবে আমরা চেয়েছিলাম যে আজকে বাবুল যে কারণে এত দূর থেকে আমাদের এখানে আসে এবং আমরা নিয়মের বহির্ভূত মানে নিয়ম থেকে তাকে আমরা স্টুডিওতে আসার সুযোগ করে দিই, একটা সমাধান জানি হয় কিংবা যদি সুযোগ থাকে আমরা বাবুলের স্ত্রী যে বিউটি তার সাথে যদি কথা বলতে পারি তাহলে হয়তো বিষয়টি পুরোপুরিভাবে পরিষ্কার হবে। এবং আমার সাথে বিউটির ব্যক্তিগতভাবে কথা হয়েছে, আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলি আমার সাথে ব্যক্তিগতভাবে বিউটির কথা হয়েছে। কথাটা এটাই হয়েছে যে আজ রাত 12:30টার দিকে আমি বিউটিকে ফোন দেব ঢাকা এফএম এর স্টুডিও থেকে এবং যেখানে সারা দেশবাসী সারা বিশ্ববাসী শুনবে বিউটি এবং বাবুলের কথা। এবং আমাদের টেকনিক্যাল টিম কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে বিউটির সাথে কথা বলার জন্য এবং স্টুডিওতে ঢোকার কিছুক্ষণ পূর্বেও বিউটির সাথে কথা বলা হয়েছে, ইনফর্ম করা হয়েছে আবার যে আমরা 12:30টার দিকে যখন তাকে ফোনটা দেব সে জানি ফোনটা ধরে, তাহলেই পরিষ্কার হতো বিষয়টা আসলে যে বাবুল যা বলছে আদৌ সত্য বলছে কিনা বিউটির কথা আমরা জানতে পারতাম। কারণ একটি মেয়ে কেন এরকম করছে, কোন পরিস্থিতি এরকম করছে, এটা কি তার অসুস্থতা নাকি আসলেই সে পরিবর্তন হয়ে গেছে, আসলে সে আর এখন এই ভালোবাসার প্রতি তার কোনো বিশ্বাস নেই কিংবা শ্রদ্ধাবোধ নেই, সে হয়তো অন্য কোনো ব্যক্তির কাছে অন্য কোনো ছেলের কাছে সেই ভালোবাসাটা পাচ্ছে, এই বিষয়গুলো পরিষ্কার হতো। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা বারবার ট্রাই করছি কিন্তু বিউটি ফোন ধরছে না। আমি জানি না এতে আসলে আমরা কি ধরব, তাহলে কি আমরা ধরে নেব যে বাবলু যা বলছে সত্য নাকি বাবলু মিথ্যা বলছে, সেই বিষয়টি প্রমাণ করার জন্যই যেহেতু সুযোগ ছিল আমাদের, আমি বিউটির সাথে কথা বলার চেষ্টা করেছি এবং ব্যক্তিগতভাবে বিউটি আমাকে বলেছিল অনুষ্ঠানের পূর্বে যে হ্যাঁ গুরু আমি কথা বলবো, আমারও কিছু কথা আছে। কিন্তু আমি জানি না এখন সে কেন ফোন ধরছে না, তো দেখি তাসমিয়া কি বলতে চাই।
বন্ধুরা, আম্বালাটির উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। বন্ধুরা, সেই সাথে আরো জানিয়ে দিচ্ছি আমরা পোস্ট করেছি ঢাকা এফএম 90.4 এর রিয়েল ফ্যান পেজে, সেই পেজে যে পোস্টটা করেছি সেই পোস্টটা বেশি বেশি আপনার ওয়ালে শেয়ার করুন, সেক্ষেত্রে আমাদের পোস্টটা বেশি বেশি শেয়ার করলে অনেক বেশি বেশি বন্ধুরা জানবে ভালোবাসার বাংলাদেশের কথা। এবং সেই সাথে আপনারা যদি আমাদের সাথে হট সিটে এসে বসতে চান এবং ভালোবাসার বাংলাদেশে আপনি আপনার ভালোবাসার কথা পুরো বাংলাদেশকে জানাতে চান, আপনাকে যেটা করতে হবে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ওজি, দেন স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নম্বর লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে।
আর ঠিক এই মুহূর্তে ফেসবুক লাইভে যারা আছেন তারা দেখতে পারবেন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই মুহূর্তে আমাদের ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে। আপনারা সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত যে বন্ধুটি আছেন, যে অতিথি আছেন বাবলু, তাকে দেখতে পারবেন। এখন কথা হবে সরাসরি বাবলুর সাথে। বাবলু, আমরা কথা দিয়েছিলাম, চেষ্টা করেছিলাম যে বিউটির সাথে আমরা ফোনে কথা বলব, জানি আজকে বিষয়টি পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে সবার সামনে ওঠে এবং আপনি দূর থেকে এসছেন, বিগত 7টি দিন ধরে আপনি ঢাকাতে আছেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং ব্যক্তিগতভাবে আমার সাথে বিউটির কথা হয়েছিল কিন্তু এখন সে অনুষ্ঠানে ফোনটি ধরছে না, আমরা তাহলে কি ধরে নেব আসলে? আপনি তো বলবেন যে গুরু আমি যা বলেছি সেটা সত্য, বা সে সত্যকে আসলে সত্য কিনা তাই প্রমাণ করার জন্য আজকের এই আয়োজনটি ছিল কিন্তু বিউটি ফোন ধরছে না, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি পজিটিভ মাইন্ডেই কথা বলি যে হয়তো বিউটি কোনো প্রবলেমে পড়েছে এই মুহূর্তে, যে হয়তো তার কাছে এই মুহূর্তে মোবাইলটি নেই, কিংবা আপনি তো বলেছেন যে আপনি তার মোবাইলটি কেড়ে নিয়েছেন এবং যে নাম্বারটিতে বিউটির সাথে যোগাযোগ হওয়ার কথা সেটি আপনার
ওর পাশে আছে, ফোনটা ওর পাশে,
হ্যাঁ ফোন পাশে আছে,
একসাথে ঘুমাইছে দুইজনই একসাথে,
আপনার বোন হয়,
হ্যাঁ একসাথে ঘুমায়,
আপনার বোন তার সাথে কথা বলার কথা ছিল সেই ফোনের মাধ্যমে বিউটির সাথে আমরা কানেক্টেড হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। আচ্ছা, যেহেতু আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে কিন্তু হচ্ছে না, না হলে তো আমাদের আসলে কিছু করার নেই, আমাদের হাতে কোনো জাদুমন্ত্র নেই যে আমরা এখান থেকে ফু দিলে অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে। আমি এখন বাবলু সরাসরি আপনার কাছে কিছু প্রশ্ন করব, বিষয়টি হচ্ছে আপনার ঘটনাটা আমরা জানলাম যে আপনি একটি সমাধানে চান, আপনি এখনো বিউটিকে ভালোবাসেন, আমার কাছে যেটা মনে হয় যে এখানে কি সত্যিকার অর্থে ভালোবাসা ছিল বাবলু? আপনি দশ বছর আগে যখন আপনার বয়স ১৬ কিংবা ১৭, ওই মুহূর্তে বিয়ে করার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি কি করে নিলেন?
আসলে ওইরকম কোন সিদ্ধান্ত ওইটা বুঝতাম না, হ্যাঁ ঠিক আছে, যে বিয়ে করলে কি হবে কি না হবে এরকমই ছিল না, ভালো লাগলো
মানে তাহলে কি না বুঝে মানে একটা মেয়েকে দেখলাম ভালো লাগলো, একটু কাঁধে মাথা রাখলো, আমিও ইমোশনাল হয়ে গলে গেলাম, বিয়ে করে ফেললাম,
ওই রকমই। কিন্তু পরে আমি বিয়ে করার পরে বুঝছিলাম যে আসলে সংসার বাচ্চা কাচ্চা এগুলো আমি বুঝছিলাম, কিন্তু ও বোঝেনি। আমি বুঝছিলাম, আমি যখন বিয়ে করেছি তারপরে আমি বুঝছিলাম যে এইভাবে সংসার করতে হবে, এইভাবে চলাফেরা করতে হবে, আমি বুঝছিলাম, কিন্তু সে বোঝে নাই। ঠিক আছে, আমার বাচ্চাটা কালকে আমার ফোন দিয়ে বলে, আপু তুমি যদি আর একটা বিয়ে করো তাহলে আমার কি, আমার কি তুমি আদর করবা, পাগলে দোষী বিউটি মেয়েদের মুখে দেখতে গেছি একটা আমার ফিরিয়া, এখন তো বলছি তুই বাড়িতে না যাস, আমার সেটুক জায়গা হব সেটুক আমি বিছি, আমি তোর নামে আর মেয়ের নামে করে দেবো, মেয়েটার মুখের দিক থেকে ফিরিয়া আমি পাশের রুমে শুয়ে থাকি, ওর মোবাইল ওই ঠিক আমার বুক ফেটে যায় জানা যেন, ওই রুমে থেকে আমি পাশের রুমে মেসে ঘুমাই, আমার ওর মোবাইল ওই ঠিক আমার কই সরে বাচ্চা তোর মোবাইল সুতোর বাড়ি, ওর জন্য আট বছর বাড়িতে যাই না কে, আমি তো এরকম করি নাই কোনো সময়, আর ও আপনার সাথে বলছে আমি গাঁজা খেয়ে যাব।
আমার সাথে কি বলেছে সেটা এই মুহূর্তে আলোচনার বিষয় না, কারণ আমার সাথে যেটা কথা হয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ আলোচনা করার মতো সুযোগ আজকে ছিল, আমি চেয়েছিলাম বিউটির সাথে আমি সরাসরি কথা বলবো এবং আমার সাথে পুরো দেশ সহ পুরো বিশ্ব সহ সবাই শুনবে, যারা এই মুহূর্তে ঢাকা এফএম শুনছে, ভালোবাসা বাংলাদেশ শুনছে, গুরুকে যারা শুনছে, কিন্তু কিছু তো মানে হলো না। এখন আমার কাছে আপনার কথা হচ্ছে আলটিমেটলি কি হবে আপনি কি ভাবছেন, কারণ যেখানে মেয়ে আপনাকে বটি দিয়ে কোপাতে আসছে, দাও দিয়ে কোপাতে আসছে, আপনার গলার কলার চেপে ধরছে, আপনাকে তুই তুকারি করছে, গালিগালাজ করছে, আপনি হাতে পায়ে জড়িয়ে ধরছেন, তারপর সে সংসার করতে চাচ্ছে না, এবং আপনি এই মেয়েটিকে দশ বছর আগে বিয়ে করেছিলেন মাত্র চার থেকে পাঁচ দিনের সম্পর্কে, এবং আপনি নিজেই স্বীকার করছেন যে তখন আসলে না বুঝেই বিয়ে করে ফেলেছিলেন এবং আবার দুই চার দিনের মাঝখানে ডিভোর্সও দিয়ে দেন এবং আবার তিন মাস পর তাকে পুনরায় বিয়ে করেন, এবং যে বিয়েটা আপনি বলেছেন যে তার বাবা মা অনুরোধ করেছিল, বিউটি আপনার কাছে কষ্ট করেছিল, কান্নাকাটি করেছিল, সেই কান্নাকাটি দেখে আপনি গলে গিয়েছিলেন এবং মনে হয়েছিল না ঠিক আছে আমি আর একবার বিয়ে করি, এবং সেখান থেকে প্রায় আপনাদের বিয়ে হচ্ছে তাহলে কত বছর, প্রায় দশ বছর, এই আট নয় বছর ধরে আপনি এভাবেই চলে যাচ্ছেন, মানে মারামারি, কথা কাটাকাটি, ঝগড়াঝগড়ি, তুইতুকারি, পা জড়িয়ে ধরা, হাত পা জড়িয়ে ধরা, ক্ষমা চাওয়া, এই সুইসাইড করা, এভাবেই সংসার চলছে।
এমনি ভালো চলছিল, কিন্তু এই যে এক মাস হয়েছে ঢাকা আসার পরে এই যে
কথা বলে
এইটা পরিবর্তন হয়েছে না, এর আগে মোটামুটি ভালোই ছিল কিন্তু কথা বলার পর থেকে এটা,
মানে আপনার স্ত্রী কি কন্টিনিউ মোবাইলে কারো না কারোর সাথে কথা বলছে?
যেখানে যে বাসায় থাকে ওখানে সবাই আমার বলছে যে ওর মোবাইল, মানে ওর অফিস টাইম ছাড়া ওর মোবাইল সব সময় কানেই থাকে, আর তিনটা পনেরো মিনিট পর্যন্ত কথা বলছে। হ্যাঁ, আমি ওর রুমে যাই, অনুরোধ করি আর দরজা খোল, দরজা খোলা যাবে না। হ্যাঁ, অনেকে করি যে বিউটি এভাবে কথা বলিস না, এভাবে কথা বলিস না, আমি বলবো আমার চিন্তা আমি করতেছি।
হ্যাঁ, আমরা কি বিউটিকে লাইনে পেতে পারি? আমরা পেতে পারি, হয়তো একটা সম্ভাবনা হলেও থাকতে পারে, আমাদের টেকনিক্যাল টিম কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে, দেখি আমরা বিউটিকে পেতে পারি কিনা। জি আপনি বলুন।
এখন ওই ছেলের সাথে ওটা তো বন্ধ করছি, আরেকটা ধরছে ওটাও বন্ধ করছি, ঠিক আছে। এখন আমি ফোন দিলে ওই বিভিন্ন ভাষা আমার গালাগালি করে, মেয়েটা কথা বলি
না। কিন্তু আপনার কাছে কি মনে হয় এভাবে কি জোর করে আপনি সংসার করতে পারবেন, জোর করে কি ভালোবাসা হয়
না গুরু? ঠিক আছে, কিন্তু আমি দেখছিলাম খালি মেয়েটার জন্য, যেটা সত্যি কথা, কারণ
কিন্তু আলটিমেটলি মেয়ে কি সুখে থাকছে? আপনারা এখন একসাথে আছেন, থাকার পরও তো আপনার মেয়ে আপনার সাথে সুখে নেই, বাবা মার ঝগড়া দেখছে, মা বাবাকে মারছে, বাবা মাকে মারছে, তাহলে আলটিমেটলি মেয়ে তো ভালো কিছু দেখছে না এবং তার ভবিষ্যৎটা কিন্তু নষ্ট, মানে একসাথে থেকেও কিন্তু আপনারা একসাথে না, তো আসলে মানে ফলাফলটা কি হবে? আপনি যে সমাধান আমার কাছে এসেছেন সেই সমাধানটা দেওয়ার আমি চেষ্টা করছিলাম, যদি বিউটিকে আমরা লাইনে পেতাম তাহলে হয়তো কিছুটা হলেও পাওয়া যেত। এবং আই হোপ বিউটিকে আমরা পাচ্ছি। প্রিয় শ্রোতা যারা এই মুহূর্তে শুনছেন, বিউটির সাথে আমরা এখন কথা বলবো। হ্যালো, হ্যাঁ বিউটি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা বিউটি, আমি খুব অল্প সময় আপনার সাথে দ্রুত কিছু কথা বলতে চাই। এই মুহূর্তে কয়েক লক্ষ কোটি শ্রোতা আমাদেরকে শুনছে। বাবলু আপনার স্বামী এই মুহূর্তে স্টুডিওতে আমার সামনে, সে যে কথাগুলো বলেছে আমি একটা একটা করে প্রশ্ন আপনার কাছে বলা যেতে পারে যে শুনতে চাই, যেটা সত্য না মিথ্যা। আপনার সাথে বাবলুর যে বিয়ে হয়েছিল, প্রথম বিয়ে, সেটা কি দু তিন দিনের সিদ্ধান্তে?
না, কতদিনের
সিদ্ধান্তে বিয়ে হয়েছিল, মানে কতদিনের সম্পর্ক হওয়ার পর আপনার সাথে বাবলুর বিয়ে হয়েছিল, প্রথম বিয়ে?
মানে ওর সাথে কিভাবে বিয়ে হয়েছিল?
কিভাবে না, কতদিনের সম্পর্ক হওয়ার পরে বিয়ে হয়েছিল?
আমি ওর চিনি শুধু যেদিনটা বাড়ি আসি ওর সাথে, সেই এক দুই দিনের সম্পর্ক।
হ্যাঁ, আমরা শুনেছি যে আপনারা একসাথে বাড়িতে আসছিলেন নিজের ছুটিতে, তখন আপনার মা, মানে আপনার যিনি সৎ মা, উনি বাবলুর সাথে কথা বলে এবং আপনাদের বিয়ে হয়।
হ্যাঁ হ্যাঁ।
আপনি কেন বিয়ে করেছিলেন? আপনি কি বাবলুকে ভালোবাসতেন? বাপ মার কথায় বাধ্য হয়ে বিয়ে করেছেন? বাবলুকে আপনি ভালোবাসতেন না? আচ্ছা, আপনাদের তো ডিভোর্স হয়ে যায় কারণ বাবলুর পরিবার থেকে আপনাকে মেনে নেয়নি। আচ্ছা, দ্বিতীয়বার আপার আপনারা বিয়ে করেন, সেটা কেন? আচ্ছা, প্রথমবার বিয়ে করেছেন বাবা মার চাপে, যেহেতু ডিভোর্স হয়েছিল আপনার তো সুযোগ ছিল বাবলুকে আর গ্রহণ না করা, কিন্তু আপনি পরবর্তীতে আবার কেন বিয়ে করেন?
আমার বিয়ে করছিলাম, তার সাথে বিয়ে হওয়ার পরে মনে করেন এক মাসের ভিতরে খারাপ হয়ে গেল, আর মানুষও খারাপ বলতো।
মানুষ কতদিন খারাপ বলতো, দুদিন তিন দিন চার দিন? বাট এখন তো মানুষ ছিছি করছে প্রতিদিন।
হ্যাঁ, তারপর হয়ে গেল।
মানে আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি বাবলুকে কখনোই ভালোবাসেননি, নাকি সবসময় শুধু মা বাবার কারণে আশপাশের মানুষের কারণে বিয়ে করা, কখনোই ভালোবেসে বিয়ে করেননি কিংবা ভালোবেসে সংসার করেননি? কখনোই ভালোবেসে সংসার করেননি? আমি আর একবার পরিষ্কার হয়ে শুনতে চাই, আপনি বাবলুকে কখনোই ভালোবেসে সংসার করেননি? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন বিউটি? লাইনটি কেটে গেছে। আমরা দ্রুত আরেকবার কানেক্ট করার চেষ্টা করছি, দেখি আমাদের টেকনিক্যাল টিমের সহায়তা আমরা চাই, যদি আবার বিউটিকে লাইনে পাওয়া যায়। আচ্ছা, আমরা আপনার সাথে কথা বলতে থাকি
গুরু। ও যে বলছে
আমার আপনার না, এখন আমি প্রশ্ন করবো আপনি উত্তর দেবেন। এই মুহূর্তে বিউটি বলেছে যে সে আপনাকে বিয়ে করেছে শুধুমাত্র আশপাশের মানুষের কথার কারণে, কোনো ভালোবাসা ছিল না।
আমি ওই একটা প্রমাণ দোক, আর আমি এইখানে বসিয়ে অন্তত 100 প্রমাণ দেব, ওই একটা দোক যে আমি বাপ মার সাফে করেছি। আর আমি এখানে আপনার প্রত্যেকটা, মানে আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি, তারপরে আত্মীয় স্বজন গ্রামের যারা আছে, তাহলে ও হ্যাঁ ঠিক আছে, ওর বাপ মার সাফে পড়ি আমি ও করছে মানি নিছে, তাহলে আমার ফ্যামিলির থেকে কেন ছাড়িয়ে নিছে, এটা আপনি উত্তর দিন।
আরেকটা
কথা বলি, ও কিন্তু বলছে যে হ্যাঁ গাড়িতে আসার সময় দু একদিনই পরিচয় আমাদের বিয়ে হয়েছে, তাই না? কিন্তু এটা তো ওর ফ্যামিলি জানে না, তাই না? তাহলে ওর ফ্যামিলি কিভাবে বিয়ে দেবে? আর ওদের বাড়ি তো আমি চিনি না, এটা বলেন যে ওদের বাড়ি তো আমি চিনি না, ও আমার ঈদের সময় দাওয়াত করছে গেছি, ওর ফ্যামিলি আমার চিনি না।
ঠিক আছে, প্রশ্ন করছি আমরা। হ্যালো বিউটি।
হ্যাঁ বলেন।
আচ্ছা, আপনাকে যে প্রশ্নটি বাবলু করতে বলেছে, যে প্রথম যে বিয়ে আপনাদের হয় তখন তো আপনার মা বাবা বাবলুকে চিনত না, যখন আপনারা গাড়িতে করে বাড়িতে আসেন? তাহলে আপনার বাবা মা বাবলুর সাথে কেন বিয়ে দিল, কি কারণে? দুনিয়াতে তো ছেলের অভাব ছিল না, কেন বাবলুকেই আপনারা, মানে আপনার বাবা মা পছন্দ করেছিল কিংবা বিয়ে দিয়েছিল, কেন? আচ্ছা, সৎমাই কেন দিয়েছিল, মানে কি কারণে, এমন কি বিশেষ কারণ ছিল? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনার তো একটা মেয়ে আছে, আপনাদের একটা মেয়ে আছে 6 বছর বয়স। মেয়েটার ভবিষ্যৎ কি হচ্ছে একবার ভাবছেন? যে এই যে আপনাদের মারামারি, কাটাকাটি, ঝগড়াঝগড়ি, ডিভোর্স দিয়ে দেওয়া, গালিগালাজ করা, এতে মেয়ের উপর কি যাচ্ছে কখনো ভেবেছেন?
না, সে তো অবশ্যই।
কি অবশ্যই ভেবেছেন আমাকে একটু বলুন, কি অবশ্যই ভেবেছেন? সে অবশ্যই জিনিসটা কি?
এই দশ বছর হয়েছে, মানে দশ বছর বলতে মানে যতদিন সাথে আমার হয়েছে আমার এক মাসও বসায় খাওয়ায় নাই। ও আমার নিয়ে গার্মেন্টসে ভর্তি করেছে, তারপর থেকে মনে করেন গার্মেন্টসে কাজ করে ওর হাতে দিই। মানুষের যে একশো টাকা বলতে যে মানুষের হাতে দেয় যে একশো টাকা মাসে খাবার খাওয়া ভাত খো চালাও, সেটাও আমার দেয় নাই কোনোদিন।
আচ্ছা, তার মানে সে আপনাকে কখনো হাত খরচ দেয়নি? আপনার আসল অভিযোগটা কি, মানে আপনি কেন বাবলুকে এত ঘৃণা করেন, কেন ওর সাথে সংসার করতে চান না, অভিযোগটা কি আসলে আপনার?
সে মানুষ চুরাই খায়, মানে জায়গায় জায়গায় গল্প বানায় ফেলতে পারে এমন অবস্থা। আর যে কোনো এর সাথে কথা বললে তার কাছে টাকা নেবে, টাকা নিয়ে খাবে, তারপরে মনে করেন পাশ খেলবে রাত্রে, অনেক রাত্রে বাইরে শুনবে। এমনও দিন গেছে রাত্রে ঘুমাইছি দরজা খোলা, সকালে উঠছি দরজা খোলা, ও বাসা ফেরেনি, ওর মতো সারা রাত তাস খেলছে।
বাবলু, হ্যাঁ বলুন। বিউটি তো বলছে আপনার খুব সুন্দর কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, এখন বলুন।
এবার আমি বলি, শুনুন।
হ্যাঁ বিউটি, আপনি একটু শুনুন। হ্যাঁ বাবলু বলছে,
আমি ওই যে মানে পাশে যে ম্যাচটা ছিল আমি বসছিলাম, যখন ডিপোজ দিবার পরে যে ম্যাচে আমি ঘুমাইছিলাম,
সংক্ষেপে
সংক্ষেপে বসি, তো পুরো বৃহস্পতি মানে প্রত্যেক শুক্রবারে কিন্তু অফিস টাইম ছুটি। হ্যাঁ
আচ্ছা, আপনি টাইম পাস করতেন? আচ্ছা আমি
আমি না না বলি গুরু, তা সবাই কিন্তু শনিবার আবার ডিউটি ছিল, তা হয়তো কি খুব যদি মানে খেলা করতাম বন্ধু বান্ধব মিলে, তাও আর কেতে খেলতাম চানাচুর মুড়ি বিস্কিট দশ এগারোটা পর্যন্ত।
আচ্ছা বিউটি,
হ্যাঁ বলতেছি, ওই এমনও দিন গেছে টাকা বেতন পাইছি, বেতন দিনও খেলছে, ও তা নিয়েও মানে অনেক ঝগড়া ঝাটি হয়েছে। আমার বলে এরকম করবো, সহ্য করে থাকতে পারলে।
আচ্ছা বিউটি, আপনি কি বিয়ের পরে কখনো বাবলুকে বলেছেন যে আমার বাবা দুটো বিয়ে করেছে, আমি অনেক কষ্ট হয়ে মানে কষ্ট দেখে বড় হয়েছি, তো আমাকে ছেড়ে তুমি কখনো চলে যেও না, এরকম কথা বলেছেন?
কোনোদিনও বলিনি, কারণ যেহেতু আমি নিজে কামাই করে চলতে পারি, আমার সেই সামর্থ্য।
তার মানে আপনি কোনোদিনও বলেননি যে আপনাকে ছেড়ে চলে না যেতে? কিন্তু বাবলু কিন্তু বলেছে, আপনি তাকে বলেছেন যে আপনাকে ছেড়ে চলে না যেতে। বাবলু কথা কার সত্য, বিউটির না আপনার?
গুরু এখন শুনেন, ওর পাশে মেয়ে ঘুমে আছে এখন, ওর কাছে শুনেন, ওর পাশে মেয়ে আছে আমার মেয়ে, তো ওর মেয়েটার মাথা হাত দিয়ে ওর একটু বলতে বলেন দিন যে এরকম কথা বলছে কেন, তারপরে এই কথাটাও বলছে যে তুমি যদি বিয়ের সাথে।
বিউটি কি বলতে চাই, বিউটি বলুন। বিউটি বলুন। হ্যাঁ বলুন।
ওর মৃত্যু কথা বলা অভ্যাস আছে, কারণ ও এর আগে ভাত কোলে করে নিয়ে মৃত্যু কথা বলছে। আমার বলছে আমার মা অসুস্থ খুবই, আমার জরুরি বিভাগে ভর্তি করা, আমার না গেলে হবে না, তাই বলে তখন আমার মেয়ে পেটে আমার কাছে, আমার তখন খাওয়া খরচের টাকা ছিল, সেই টাকা ওরা দিচ্ছে, দিয়ে বলেছে যাও যে আগে তোমার মায়ের দেখে।
আচ্ছা বিউটি, আমি দুই তিনটা প্রশ্ন করবো, আমি বুঝতে পেরেছি। আপনার বিয়ের প্রথম দিকে যখন আপনি ঢাকাতে আসেন, এমন কোন ঘটনা কি হয়েছিল যে বাবলু পাঁচ মিনিটের জন্য বাসা থেকে বের হয়েছে এবং এসে দেখছে যে আপনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন, এরকম কি কোনো ঘটনা ঘটেছে?
হ্যাঁ সে ঘটনা, সে তার পূর্বের ঘটনাই আমি বলতেছি। তো আমার কাছে টাকা নিয়ে যায়, ও যে মেয়েটার সাথে কথা বলতো সেই মেয়ের কাছে ছয় দিন থেকে আসলো।
তার মানে বাবলু কোনো না কোনো মেয়ের সাথে যুক্ত ছিল? বাবলু
কি গুরু
বলুন, বিউটি তো বলছে আপনি কোনো মেয়ের সাথে ছয় দিন ছিলেন।
গুরু শুনেন, ও যা বলবে বুঝছেন, সৎকারায় ও সবকটা যে কটা কথা বলছে প্রত্যেকটার প্রমাণ আমি ফোনে এই স্টুডিওতে আমি প্রমাণ করে দেবো, আর ও একটা কথা প্রমাণ করুক দি, একটা কথা গুরু।
বিউটি আমি ধরে নিলাম আপনি সত্য বলছেন, কারণ এতক্ষণ ধরেছিলাম বাবলু সত্য বলছে, এখন ধরে নিলাম আপনি সত্য বলছেন, বাকিটা শ্রোতারা জনগণ বিচার করবে কে সত্য বলেছে কে মিথ্যা বলেছে। আমার কিছু প্রশ্ন আছে, আপনার সাথে কি কোনো ছেলের সম্পর্ক আছে? সত্য বলবেন, আপনার মেয়ে বড় হচ্ছে এমন কোন মিথ্যা কথা বলবেন না যে মিথ্যা কথার কারণে কিংবা কোন সিদ্ধান্তের কারণে আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়। তাকে কিন্তু আপনারা দুনিয়াতে নিয়ে এসছেন, আপনাদের কিন্তু কোনো অধিকার নেই তার ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়ার, একটু মানুষ হয়ে ভাবার চেষ্টা করুন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার সাথে কি কোনো পুরুষের কোনো সম্পর্ক চলছে? সত্য কথা বলবেন আশা করি।
কোনোদিনও না, আর আমার পাশে যে আছে আমার মেয়ে শুয়ে আছে, তার মানে যদি ঘুমাইলে যদি সেখানে আপনার কথা বলা যেত, তার কোন দিকে কিরকম টান সেটা আপনি বুঝতে পারতেন।
আচ্ছা, আপনার সাথে কোনো ছেলের সম্পর্ক নেই? কিন্তু সে আত্মীয় স্বজনের সাথে কি রাত তিনটা পর্যন্ত আমরা কেউ কথা বলি? বাবা মার সাথে কি রাত তিনটা পর্যন্ত কেউ কথা বলে?
ও বলতে পারবে না, কোনদিন রাত তিনটা বাজে আমার কাছে ফোন দিয়ে উঠিয়ে পাইছে।
আমি
কি আপনার সাথে একটু কথা বলবো খোলামেলা ভাবে শ্রোতাদের উদ্দেশ্যে? আপনি কখনো কোন ছেলের সাথে কথা বলেননি?
হ্যাঁ বলছি, আমি কিছুদিন কথা বলছি একটা ছেলের সাথে।
কি নাম ছিল সে ছেলেটার?
তার নাম ছিল
মহসিন।
না,
মহসিন নামে আপনি কোন ছেলের সাথে কথা বলেছেন?
হ্যাঁ বলছিলাম।
আচ্ছা, কেন বলেছিলেন? আপনার তো ঘরে স্বামী ছিল, ভালো লাগতো না এই কারণে?
সে কেমন স্বামী? যে এর আগে ও একটা ছেলের সাথে কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছে
আমাদের।
আসলে বিউটি একটা কথা বলি, সেটা হচ্ছে মানে কিছু মনে করবেন না, আমি সকল শ্রোতাদেরকেও শুনিয়ে বলছি কিংবা উদ্দেশ্য করে বলছি, কিছু মনে করবেন না, ভালোবাসা অন্যায় না, কিন্তু আপনি বাবলু এমন কিছু মানুষের ভালোবাসার ঘটনার কারণে মানুষ ভালোবাসাকে না এখন ছিছি করে। আপনারা ভালোবাসাকে না বাজারে একদম নগ্ন করে দিয়েছেন, যাটা করে দিয়েছেন, মানে আপনারা ভালোবাসাকে একদম বাজারে সস্তায় বিক্রি করে দিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ভালোবাসাকে এত সস্তা করবেন না। ভালোবাসা অনেক পবিত্র, পৃথিবীর যুগ যুগ ধরে অনেক চমৎকার বড় কিছু উদাহরণ আছে ভালোবাসার কারণে পৃথিবী টিকে আছে। বাট আপনাদের এই যে ঘটনাগুলো কত ন্যাক্কারজনক, কত জঘন্য, আপনারা কি বুঝতে পারছেন? আপনি এখন কি চান? আপনি কি চান বিউটি, আমাকে সংক্ষেপে বলুন, আমাদের অনুষ্ঠান শেষের পথে আপনি কি চান? আপনি কি বাবলুর সাথে সংসার করতে চান না চান না?
কোনদিনও
না। আপনার মেয়ে?
আমার মেয়ে যেখানে আছে ওখানে থাকবে।
কোথায় আছে আপনার মেয়ে? আপনার ননাসের কাছে। আপনার ননাস কেন আপনার মেয়ের দায়িত্ব নেবে? জন্ম দিয়েছেন আপনারা, আর দায়িত্ব নেবে আর একজন, এটা কোথাকার নিয়ম? না, তাহলে আপনি কি করবেন, মানে আপনি নতুন করে সংসার করবেন এরকম কি? তার মানে আপনি বিয়ে করতে চাচ্ছেন?
না।
তাহলে
আমি বিয়ে করবো না, আমার মেয়ে
আমাকে। আপনার ডিভোর্স হলো, ঠিক আছে, আপনি এখন আবার তৃতীয়বারের মতো ডিভোর্স দেবেন, মানে মাঝখানে যে দ্বিতীয়বার হয়েছিল ওটা তো কাজী সাহেব একটা কি করেছিল সেটা যাই হোক, আপনি আবার ডিভোর্স দিতে চান? হ্যাঁ, ডিভোর্স দেবেন? আচ্ছা, তা তো অবশ্যই। তাহলে মেয়ে কোথায় থাকবে? বাবার কাছে? আপনি কি চান, আপনার মেয়ের প্রতি আপনার কোনো টান নেই? আচ্ছা, তার মানে আপনি চান মেয়ে আপনার কাছে থাকুক? আচ্ছা, কিসের ভরসায়, মানে কোন ভরসায় আপনার কাছে মেয়ে থাকবে? আপনি মেয়েকে কি শিক্ষা দিতে পারবেন, কি বলবেন মেয়েকে? তোমার বাবা কই, কেন বাবা থাকেনি? বড় হলে যখন প্রশ্ন করবে কিংবা এখনই যখন প্রশ্ন করবে তখন কি বলবেন? হ্যাঁ, তাহলে আপনি কি কি শিখাচ্ছেন মেয়েকে, কি শিখাবেন? আচ্ছা, সেটা ধরুন, আপনার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি এভাবেই থাকবেন, শুধু মেয়েকে নিয়ে থাকবেন নাকি আবারও বিয়ে শাদী করবেন? শুধু মেয়েকে নিয়ে থাকবেন আর সংসার টংসার করবেন না? হ্যাঁ, সে আশা নাই। আচ্ছা, তার মানে আপনার জীবনে কোনো পুরুষ নেই, কোনো ভালোবাসা নেই? আর যদি মেয়ে আপনার কাছে না থাকে, যদি বাবার কাছে থাকে তাহলে? ও, সমস্যা নেই, একাই জীবন কাটাবেন তখন? তাহলে সকল শ্রোতাদের উদ্দেশ্যে আমি এই ঘোষণাটা দিতে পারি, বাবলু যে সমাধানের কারণে খুলনা থেকে কষ্ট করে যে কারণেই হোক এখানে এসেছিল এবং আমিও তাকে সুযোগ দিয়েছিলাম, যে কোনো একটা সমাধান যদি হওয়া যায়, সমাধানটা হচ্ছে বা সেই সমাধানটা ভালো না খারাপ সেটা আপনারাই আপনাদের ব্যক্তিগত জীবন থেকে বুঝে নেবেন। আপনি বাবলুর সাথে সংসার করতে চান না? শিওর? ঠিক আছে বিউটি, আর আমার এখানে কিছু বলার নেই, কারণ আপনি নিজেই স্বীকার করছেন যে আপনার সাথে বাবলুর কোনোদিন কোনো ভালোবাসা ছিল না, জোর করে সংসার হয়েছে, এরকম কি? জোর? আর কিছুই বলার নেই, আমরা রাখতে পারি। আর আসলে কিছু বলার নেই,
আমি একটা মিনিট,
এক মিনিট আর কি বলবেন,
না
কি হবে,
যারা আমাদের
সমাধান তো হয়ে গেছে, আপনি চেয়েছেন সমাধান, সমাধান তো হয়ে গেছে।
যারা মোজে কোসে যে জোর করে বিয়ে করছে, কি যারা থেকে বিয়ে দিয়েছে ইয়ে করছে, হ্যাঁ আপনি তাদের, আমি নাম্বার দিচ্ছি একটু কাইন্ডলি, একটু
ভাই এটা থানা না, এটা আদালত না,
আদালত না, হ্যাঁ
এটা আদালত না, যে আমি উকিল হয়ে কিংবা বিচারক হয়ে, আমি আমার এই যে তাসমিয়া হচ্ছে উকিল, আর একজন উকিল, আমি বিচারক, আমি বিচার ঘোষণা করবো, আমি ভাই সেই জায়গাতে নাই, কিন্তু
ঠিক আছে
এটা সেই জায়গা না। আমাদের উদ্দেশ্য থাকে আপনার ভালোবাসার কথাগুলোকে তুলে ধরে সেখান থেকে যে ভুল ত্রুটিগুলো হয় সেগুলোকে সমাধানের একটা চেষ্টা করা, বাট সেই চেষ্টাটা যদি আপনারা নিজেরাই না চান, আপনার স্ত্রী যদি না চায়, সেখানে আমি তো কিছু করতে পারব না, গুরুর এখানে কিছু করার নেই, কারণ আপনার স্ত্রী স্পষ্ট বলে দিয়েছে যে সে আপনার সাথে থাকতে চায় না। আমি যদি চেষ্টা করি, হয়তো দুদিন চার দিন দু চার মাস আপনার স্ত্রীকে মানিয়ে টানিয়ে বুঝিয়ে আপনারা সংসার করুন, আলটিমেটলি কি হবে? বাস্তব কথা ভাই, আমি তো সারা জীবন সারাদিন আপনাদেরকে নিয়ে পড়ে থাকবো না, কিন্তু আমি তো আপনাদের সংসার ঠেকানোর জন্য আসলে সব কাজ বাদ দিয়ে থাকবো না, বাস্তব কথা যেটা, আমি খুব স্পষ্ট কথা বলি, খুব বাস্তব কথা বলি। আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা লোভ দেখিয়ে কিন্তু কোনো লাভ নেই, কারণ জীবনটা আপনার। বুঝতে পেরেছেন আমার কথা? আপনি সমাধান চেয়েছেন, একটা সুযোগ চেয়েছেন, আমি সুযোগ করে দিয়েছি এবং আমি চেষ্টা করেছি, কিন্তু বিউটি সেখানে স্পষ্ট বলছে সে আপনাকে ভালোবাসে না। কি বলেছে এখন? বিউটি আপনার দোষ দেবে, আপনি বিউটির দোষ দেবেন, এই দোষ নির্দোষ, দোষ নির্দোষ করতে করতে ভাই সারা রাত পার হয়ে যাবে, কিন্তু কোনো আলোচনা সমাধান হবে না।
ও বলছে যে গুরু আমি কথা বলি না, আমি তিনটা ছেলের নাম্বার এখন নগদে দিচ্ছি।
সেটা বিষয় না, সে স্বীকার করেছে তো এক পর্যায়ে যে সে ছেলেদের সাথে কথা বলেছে, ঠিক আছে, এবং আমিও কিন্তু কথা বলেছি স্টুডিওতে আসার আগে, এই অনেকটা বিচারক হিসাবে, আদালত হিসাবে, একটা মিনি আদালত আমিও বানিয়ে ফেলেছিলাম, ভালোবাসার একটি আদালত আমিও বানিয়ে ফেলেছিলাম, চেষ্টা করেছিলাম যে আজকের পর্বে আমরা সঠিকভাবে কিছু তথ্য তুলে ধরতে, বাট হল না। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, বিজ্ঞাপন বিরতির পর এসে বাবলুর ভালোবাসার জীবনের আজ শেষ কথাবার্তাগুলো হবে এই ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকুন, এসএমএস করতে থাকুন ওজি স্পেস আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বারটি লিখে 16260 এই নাম্বারে, যারা আগামী পর্বে ভালোবাসার আদালতে আপনার ভালোবাসার কথাগুলো তুলে ধরতে চান।
ওকে, বিজ্ঞাপন বিরতি যাওয়ার আগে সবাইকে জানিয়ে দিচ্ছি আমরা একটি উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে ফেব্রুয়ারি মাসে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। চলে যাচ্ছে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4, এনজয় ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
এই আমার ট্রিট কিন্তু এখনো দিলি না।
আরে বাবা, হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
শুনছেন ঢাকা FM 90.4,
This is
ঢাকা FM 90.4। এই আমার ট্রিট কিন্তু এখনো দিলি না।
আরে বাবা, হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট,
কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক এখন সময় রাত একটা
সুরাইয়া মাহমুদা যমুনা রিসার্চ সেন্টার
যমুনা আমার প্রয়োজন বোঝে আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ আর আমি টোটালি টেনশন ফ্রি যমুনা আমার প্রয়োজন বোঝে
বাজার মতো বাজে সবখানে আছে ঢাকা FM এবার সবার সাথে সাথে বাজার মতো বাজে সবখানে আছে ঢাকা FM এবার সবার সাথে সাথে
ঢাকা FM 90.4
ভালোবাসার বাংলাদেশ
The original guru is back.
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার ঢাকা FM 90.4 টিউন করে আছেন তাসমিয়া আছি আপনাদের সাথে ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে স্টেশনের ঘড়িতে এখন ঠিক একটা বেজে দু মিনিট এবং আমি আছি সাথে সেই সাথে কিন্তু আমাদের আজকের অতিথি আছেন এবং গুরু আছেন আপনাদের সাথে সেই সাথে একটি মেসেজ আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ইন্টারনেট নিয়ে এবং ইন্টারনেটে একটা মাত্র অপশন সবসময় বলি আবারও বলছি আমার একটি উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিংহ যশোর গাজীপুর রংপুর বগুড়া এবং কুমিল্লা নারায়ণগঞ্জে ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611337 এই নম্বরে সেই সাথে আপনারা যদি আমাদের সাথে হট সিটে বসতে চান আপনাকে যেটা নিয়মটা ফলো করতে হবে সেটি হচ্ছে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ওজি তারপর স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার লোকেশন স্পেস দিয়ে আপনার ফোন নম্বর লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে এবং আমাদের ফেসবুকের লিঙ্কটি হচ্ছে facebook.com/ilovethakafm যেটি আমাদের ফ্যান পেজের লিঙ্ক আপনাদের বলে দিয়েছি এবং আমি এখন চলে যাচ্ছি আবার আমাদের গুরুর কাছে
বাবলু মানে যত ধরনের কথাবার্তা বলা প্রয়োজন বিউটির সাথে এবং আপনার সাথে মোটামুটি সবগুলো বলেছি এখন আপনার সাথে আমাদের আলাপচারিতা একদম শেষ পর্যায়ে আপনি সমাধান চেয়েছিলেন আমরা চেষ্টা করেছিলাম সমাধানটা কিন্তু একটা এসেছে আপনার স্ত্রী বিউটি বর্তমানে সে স্পষ্ট পুরো দেশবাসীর সামনে সবাই শুনেছে সে আপনার সাথে সংসার করতে চায় না এবং সে স্পষ্ট বলেছে আপনার সাথে তার কোনো ভালোবাসা আদৌ কোনোদিন ছিল না জোর করে হয়েছে আচ্ছা বিষয়টি হচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে কিছুটা হলো অনুসন্ধান করতে চেয়েছিলাম যে বিউটি যাদের সাথে কথা বলে আসলে তাদের বক্তব্যটা কি আমি অনুষ্ঠানে আসার আগে শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে বাবলুর কাছ থেকে একটি নাম্বার আমি পাই যার সাথে বিউটি কথা বলতো এবং আমি তার সাথে কথা বলি উনি সাতক্ষীরাতে থাকেন সে আমাকে স্বীকার করেছে বিউটি তার সাথে ফোনে কথা বলতো কিন্তু তাদের মাঝখানে কোনো ভালোবাসার সম্পর্ক এখন বর্তমানে নেই একটা সময় তারা কথা বলতো এবং সেটা আদৌ ভালোবাসা ছিল কিনা সেই মানুষটি আমাকে বলেছে ভালোবাসা ছিল না জানি না কিন্তু আমি বিউটির সাথে কথা বলতাম বিউটি আমার সাথে কথা বলতো এটা সত্য ভালোবাসা ছিল কি ছিল না সেটা আমি জানি না কারণ আমার সাথে যতটুকু কথা হয়েছে আমি ততটুকুই বললাম যে বিউটি কথা বলতো এবং বিউটিও কিন্তু স্বীকার করেছে হ্যাঁ সে কথা বলতো এখন আসি আপনাদের উপসংহারে আপনাদের ভালোবাসার উপসংহারে যেই ভালোবাসাকে কেন্দ্র করে আপনি পরিবার থেকে কত বছর বিতাড়িত প্রায় 8 বছর 10 বছরের মতো বিয়ে যতদিন করেছেন 10 বছর পরিবার থেকে বিতাড়িত আপনার বর্তমান যে অবস্থা তাতে কিন্তু আপনার চাল চুলো কিছুই নেই না ভালোবাসা আছে, না বউ আছে, না সন্তান আপনার কাছে থাকছে, না আপনার পরিবার আপনার কাছে আছে, না ভাই বোন আছে, না সয় সম্পত্তি আছে, কিচ্ছু না। আপনি একদম একটা জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র অপ্রাপ্ত বয়সে কিছু বড় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে। আপনার শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি না, এটা কোনো ব্যাপার না, সেটা হতেই পারে। বিভিন্ন পরিস্থিতির কারণে মানুষের জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। উচ্চ শিক্ষিত হবার পরও আমাদের সমাজের অনেক মানুষ অনেক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে। আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলি না, আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মন এবং মানসিকতায় আমরা কতটা শিক্ষিত। কাগজ কলমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, কত বড় ডক্টরেট ডিগ্রি নিলাম, সেটা আমার হেডেক না, আমার ব্যক্তিগত ফিলোসফি। এটা আমি, আপনারা যারা আমাকে গুরু হিসাবে মানেন, আমার ব্যক্তিগত জীবন দর্শন। আমি মানুষের যোগ্যতা মাপি মানুষের মন মানসিকতা দিয়ে। মানুষের শিক্ষাগত যোগ্যতা ওটা আমার কাছে সিম্পলি একটা কাগজের টুকরো, এছাড়া কিছু না আমার কাছে ব্যক্তিগতভাবে। মানুষের মন যদি পরিষ্কার না থাকে, সমাজের অসংখ্য উদাহরণ আছে, পেপার পত্র পত্রিকা আমাদের অনুষ্ঠানও আমরা এনেছি, ভবিষ্যতে আনব, উদাহরণও পাব, যে অনেক হাই ক্লাস শিক্ষিত মানুষ কিন্তু যে ধরনের ঘটনার জন্ম দিয়েছে সে ধরনের আলোচনা না করাই ভালো। বাট 16-17 বছর বয়সে আপনার কথা শুনে আমাদের অনেক শ্রোতারা এরকম সিদ্ধান্ত নিতে পারে এবং নিচ্ছে। হয়তো অনেকে ভাবছে কালকে সকালে উঠি তো বিয়ে করতে যাব, আমার জানটাকেও তো বলে রেখেছি, জান তুমি কিন্তু ওই গলির ওই মোড়ের সামনে লাল শাড়ি পরে দাঁড়িয়ে থাকবে, আমি পাঞ্জাবি পরে আসব, কাল শুক্রবার, কাল আমরা বিয়ে করব। ফেব্রুয়ারি মাস, 14 তারিখ আসলে আরো কত ঘটনা ঘটবে সেটা তো দেখাই যাবে। এই যে ভালোবাসাগুলো, এর ভিত্তি কিসের উপর? জাস্ট কিছু ইমোশনাল চিন্তাভাবনা, না বুঝে ডিসিশন নিয়ে ফেলছি, তারপরে কি করছি, স্টুডিওতে আসছি, ভালোবাসার কথা বলছি গুরুর সামনে, এবং যখন ভালোবাসা মানুষটিকে লাইনে আনা হচ্ছে তখন সে বলছে আমি তো ভালোবাসি না, ও আমাকে জোর করে বিয়ে করেছে, পরিবারের কারণে বিয়ে করেছি, মা বাবার কারণে বিয়ে করেছি। এই ধরনের ভালোবাসাগুলোর কারণে সত্যিকার অর্থের যারা মানুষ আছে, যারা ভালোবাসতে চায়, সেই ভালোবাসা শব্দটার উপরই মানুষের এখন ঘৃণা জন্মে যাচ্ছে, ভয় জন্মে যাচ্ছে। ভালোবাসার কোনো দোষ নেই, আমি বরাবর সে 2007 সাল থেকে একটি কথাই বলে আসছি, ভালোবাসার কোনো দোষ নেই, দোষ আমাদের ব্যক্তিগত চিন্তাভাবনায়। যেমন আপনি প্রায়ই আপনার স্ত্রীর গায়ে হাত তুলতেন, রাগ করে হলেও তুলতেন, বাট আদৌ কি এটা ভালো কাজ হতো? স্বামীর গায়ে হাত তুলছে স্ত্রী, স্ত্রী যায় স্বামীর গায়ে হাত তুলছে, স্বামী স্ত্রীর গায়ে হাত তুলছে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, হাত কাটছে, এই যে ভালোবাসার মধ্যে মারামারি, কাটাকাটি, এক কথায় ছি এবং নোংরামি। যারা এই মুহূর্তে শুনছেন, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, ভাই ভালোবাসতেই হবে এমন কোনো কথা নেই, যদি বাসেন ভদ্র ভালোবাসা যেটাকে বলা হয়, যেটাকে সত্যিকার অর্থেই ভালোবাসা বলি, সেরকম ভালোবাসা, যেই ভালোবাসাটা শুনলে আমরা আসলেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জন্মে, এরকম ভালোবাসা করেন। ভালোবাসছি বলে আমার গার্লফ্রেন্ডকে মারছি কিংবা আমার স্ত্রীকে মারছি, এগুলো কোথাকার ভালোবাসা? গায়ে হাত তোলা মানে এটা ভালোবাসা যদি বহিঃপ্রকাশ হয়ে থাকে, তাহলে এরকম ভালোবাসা কারোর জীবনে না আসুক আমি সেই আশাই করি। বাবলু, আপনার সমাধান হয়ে গেছে, আপনার সাথে কথা বলতে বলতে আমারই গলা শুকিয়ে গেছে। যেটা হচ্ছে যে আপনার স্ত্রী আপনার সংসারে ফিরে যেতে চায় না, বলে দিয়েছে আপনার বাচ্চাকে যদি আপনি নিয়ে যেতে চান আপনি নিতে পারেন, আর যদি তার মার কাছে মানে বিউটির কাছে রাখতে চান সেটা আপনি রাখতে পারেন।
না, ও রাখবে না তো।
আপনি রাখবেন না?
না, ও রাখবে না।
আপনি রাখবেন?
হ্যাঁ, আমার বাচ্চা তো আমার কাছে রাখতে, ও রাখবে।
আরে, আপনি কি বিউটির কাছে রাখবেন?
না না, আমি ওর কাছে রাখবো।
আচ্ছা, তাহলে আপনি এখন কি চাবেন? আপনার স্ত্রী তো বলে দিয়েছে, সমাধানে আসি এক লাইনে, আপনি কি চান?
আমি কি চাই এখন? ও যদি আমার,
আমি ধরে নিলাম জোর জবরদস্তি করে হলো, অনেক মামলা সালিশ টালিশ করে হলো আপনাদের দুজনকে এক করা যাবে, কিন্তু আলটিমেটলি কি এটা কোনো সমাধান হবে? আপনি তো বুঝতে পেরেছেন সমাধান হবে না, তার মানে কনক্লুশন চলে এসেছে। আপনি কি চান?
আমি চাই এইটা যে ও যদি না আসে তাহলে ও আমার মানে আমারে বিদায় দিয়ে দিও।
আপনাকে তো বিদায় দিয়ে দিয়েছে কাগজ কলমে দিয়ে দিও।
কাগজ কলম ও আইসে আমাদের বাড়ির থেকে, যেহেতু ঢাকায়, এখন যদি ও সেই ছেলের সাথে যায় তাহলে তোমার ফ্যামিলি চাপ দিবে যে তোমার বাড়ির থেকে আমার মেয়ে ঢাকায় গেছে, তা আমার মেয়ে কই গেছে আইনি দাও, একটা টেনশন। আর একটা টেনশন হলো যে ওর জন্য কি আমি এইভাবে ঘুরে বেড়াবো?
আপনি ঘুরে বেড়াবেন? আপনার জীবনে আর কিছু লক্ষ্য নেই?
না, আর কিছু লক্ষ্য আছে, কিন্তু এখান থেকে ও আমারে বলছে যে আমি একটা চিন্তাভাবনা করছি, এই যদি হয় তাহলে আমি তোমার এখানে যাবো না। মানে তার মানে
এটা বুঝেন, আমার কথা আপনি বাংলা বুঝেন?
হ্যাঁ,
বুঝেন তো বাংলা? আপনাকে বলেছে মাইক্রোফোনের সামনে, কয়েক কোটি মানুষের সামনে সাথে বলেছে যে সে আপনার সাথে সংসার করতে চায় না? উত্তর তো পেয়ে গেছেন। আর কি বলেছিল? দ্যাট ইজ পাস্ট। আপনি বর্তমানে কথা বলেন, সে আপনার সাথে সংসার করতে চায় না,
বিদায় দিয়ে দেবে,
আপনাকে বিদায় দিয়ে দেবে অফিসিয়ালি, এখন এটা আপনাদের বিষয়। সে বলে দিয়েছে আপনার সাথে সে থাকতে চায় না কোনো ভাবেই না, সে বিয়ে করলে করবে কি করবে না সে আশাও তার নেই, সেটা পরবর্তীতে সে করবে কি করবে না তার ব্যক্তিগত ব্যাপার, যদি সে আপনাকে ছেড়ে দেয়। আপনি আমার যদি আপনি মানে আমার তো আসলে উপদেশ দিতে চায় না আপনাকে, কারণ আপনার যে পরিস্থিতি উপদেশ দিতেও আমার ভয় লাগছে, আবার কি না কি করে ফেলবেন, আমার উপদেশ দিতেও ভয় লাগছে, মানে যা তা করে ফেলেছেন ভালোবাসাকে একদম। আমার কাছে কথা হচ্ছে ভাই আপনার মেয়েকে নিয়ে আসেন, নিজ ক্ষমতায় নিজ যোগ্যতায় জীবনটাকে আবার নতুন করে শুরু করেন, ভাববেন আপনার জীবনের ভাবার কিছু নেই, এটাই সত্য যে আপনার জীবনের এটি একটি কালো অধ্যায় ছিল, যেটি দশ বছর আগে আপনি শুরু করেছিলেন, সমাধান হলো দশ বছর পরে। এবং শ্রোতাদেরকে বলি যারা এই ধরনের পাকনামো কাজ করতে যায়, যেই বয়সে যে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই বয়সে সেই সিদ্ধান্ত না নিলে আপনার মতোই পরিণতি হবে আর দশ জনের, এটাই 90% মানুষের জীবনে ধরেই ঘটে। প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট সময় আছে, একটা নির্দিষ্ট বয়স আছে। আমি হাজারো বার বলি তোমার কাছে কিংবা আপনার কাছে সেই সিদ্ধান্ত তখনই আসবে যখন আপনার বয়স আপনার সময় আপনাকে বলবে। পাঁচ বছর বয়সে আমি 25 বছরের সিদ্ধান্ত নিতে পারব না। আপনি যে সময় বিয়ে করেছেন, বিয়ে নামে যে সম্পর্কে আপনি আবদ্ধ হয়েছিলেন, ওই সময় মানুষ ভালো করে একটি ছেলে মেয়েকে বুঝতেও পারে না, চিনতেও পারে না, আজকে থেকে 10 বছর আগে, তখন আপনি বিয়ে করে ফেলেছেন, কি পুরুষ আপনি, মহান পুরুষ আপনি, আবার এসে এখন কান্নাকাটি করছেন, পা জড়িয়ে ধরছেন, মানে পা ধরতেও সময় লাগছে না ভালোবাসতেও সময় লাগছে না, আবার আপনার স্ত্রী আপনাকে বলছে যে আমি তোমার সাথে থাকতে চাই না, যা তা তুমি একটা, কি ভালোবাসা ভাই। সবাইকে বলছি বাবলুকে উদ্দেশ্য করে বলা মানে কিন্তু শুধু বাবলুকেই না, বাবলুর মতো যাদের জীবনে এরকম ঘটে গেছে কিংবা যারাও ভাবছে যে না আমিও এরকম একটি সিদ্ধান্ত নিয়ে ফেলব, বিয়ে জীবনের অনেক বড় একটি সিদ্ধান্ত, যে কারোর সাথে সম্পর্ক করাটা জীবনের অনেক বড় একটি সম্পর্ক মানে সিদ্ধান্ত, সিদ্ধান্ত নেবার আগে একটু ভাবেন ভাই, একটু ভাবেন বোন, তারপরে সিদ্ধান্ত নেন। মানুষ যখন ছিচি করবে সেই ছিচি শুনতে কিন্তু আসলে কারোরই ভালো লাগে না, কখনোই নিঃসন্দেহে আপনি চাইবেন না আপনার ভালোবাসার কথা শুনে কিংবা আপনার কথা শুনে পাশের লোক বলে ছি এই কি একটা মেয়ে, এই কি একটা ছেলে, এই কি ভালোবাসা, এই কি পরিবার। তো প্লিজ একবার ভাবুন কি করছেন, ভালোবাসুন, সময় আসলে অটোমেটিক বুঝবেন কোনটি আপনার জন্য সঠিক কোনটি বেঠিক। হ্যাঁ বোঝার পরও ভুল করে, বাট ওই যে বুঝলাম অনেক আগেও একবার বলতাম যে চোখ বন্ধ করে হাঁটবেন না, চোখ খুলে হাঁটুন, দেখুন সামনে কি আছে, দেখার পরও ভুল হয় বাট সেখানে সান্ত্বনা থাকে একটা যে আমি দেখেছি হয়েছে, বাট চোখ বন্ধ করে হাঁটলে যে ব্যথাটা পাবেন সেটাকে সংশোধন করা অনেক কষ্ট। বাবলু আমি আসলে শুভকামনা কি জানাবো সেটাও আমি জানি না, আর এক মিনিট সময় দিতে পারবো না বাবলু,
30 সেকেন্ড,
আচ্ছা বলুন 30 সেকেন্ড, আমি ঘড়ি দেখে বলবো 30 সেকেন্ড বলুন।
বলছি এটা তো আপনাদের কাছে রেকর্ডিং হিসেবে থাকবে তাই না, তো আমি আপনাকে বলি আপনি এইখানে আরেকদিন আসবো, যেভাবে হ্যাঁ যেভাবে মানে হয়তো কথা বলার জন্য না, তবে ও 3-4 মাসের ভিতরে যদি ওই ছেলের বিয়ে না করতে পারে ও আসি আবার আমার পা ধরবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলি।
আচ্ছা তখন কাটটা তখন দেখা যাবে, আমার কথা হচ্ছে যতটুকু বাস্তব জীবন আপনাকে দেখাচ্ছে ততটুকু দেখার চেষ্টা করুন, ভবিষ্যৎ দেখার দরকার নেই, এবং ভবিষ্যৎ কি হতে পারে সেটা আমরাও বুঝতে পারছি এবং আমাদের শ্রোতারা যারা এই মুহূর্তে শুনছেন, অসংখ্য বন্ধু বান্ধব যারা লক্ষ কোটি বন্ধু বান্ধব শুনছেন তারা বুঝতে পারছেন। তো শ্রোতাদের উদ্দেশ্য বলা যে বাবলুর ভালোবাসার ঘটনা থেকে যেই ধরনের বিষয়গুলোকে তুলে ধরা দরকার ছিল আমি চেষ্টা করেছি, ভালোবাসুন ভালোবাসুন ভালোবাসুন, কিন্তু একটু বুঝে একটু চিন্তা ভাবনা করে, খুব বেশি ইমোশনাল হওয়ার প্রয়োজন নেই। আমি বারবার একটি কথা বলি, আমাদের এখানে যে বন্ধুরা কিংবা যে অতিথিরা এসে তাদের ভালোবাসার কথা বলে হয়তো তার জীবনকে আমরা পরিবর্তন করতে পারবো না, চেষ্টা করলেও হচ্ছে না, কিন্তু আপনি তো পারেন আপনার ভালোবাসার সিদ্ধান্তটাকে সঠিকভাবে নিতে। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর।
একেবারে তো ঢাকা FM 90.4 টিউন করে আছেন, তাসমি আছি তোমাদের সবার সাথে এবং সেই সাথে গুরু আছেন তোমাদের সাথে। ভালোবাসার কথাগুলো শুনে তোমাদের কেমন লেগেছে, আজকে শো শুনে কেমন লেগেছে, এই সব কথাগুলো কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো ফেসবুকে কমেন্ট করে এবং 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 আমাদেরকে ইনবক্সে টেক্সট করে, রাইট? ওকে, সো আমরা চলে যাবো ছোট্ট বিরতিতে, তবে যাবার আগে ফেসবুকের লিঙ্কটা বলে দিচ্ছি। ফেসবুকের লিঙ্কটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM এবং আমাদেরকে টেক্সট করার নিয়মটা হচ্ছে ওজি লিখে স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার ফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দিবেন 1660 নম্বরে। এটা হচ্ছে শুধুমাত্র যারা আমাদের হট সিট এসে বসছেন। চলে যাচ্ছে ছোট্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। এনজয় ঢাকা FM 90.4।
ঢাকা FM 90.4 কানেক্টিং বাংলাদেশ। সবাই মিলে শুনতে পাতুন আপনার গান
ওস্তাদ শুনবটা কি
শুনবো ভালোবাসার রঙিন চশমা বন্ধুদের প্যারা সবাইকে ম্যানেজ করতে বুদ্ধি লাগে টেরা সাথে গান বাজনার ধুমধারাক্কা তারকার সাথে জম্পেশ আড্ডা
কিন্তু ওস্তাদ আমাদের কথা বলবো কই আর শুনবো কই
ঢাকা FM 90.4 সবার জন্য আনছে এবার
হ্যালো চেক। এখন থেকে প্রতি শুক্রবার রাত 9টায় আমি বাসমা থাকব হ্যালো চেক নিয়ে। হ্যালো চেক, এবার বলো।
ঢাকা FM 90.4
সারা দেশে
সবার সাথে।
ধীরে ধীরে বাড়ি গাছে বাবু তোমাকে, কত দূরে গেলে গাছে বাবু তোমাকে, ধীরে ধীরে বাড়ি গাছে বাবু তোমাকে। একটা তো সামলাতে ভয়টা কেন পাও, জানতে গেলে চম্পালিয়ে বলো না কি চাও, সামলাতে ভয়টা কেন পাও, জানতে গেলে চম্পালিয়ে বলো না কি চাও।
গুরু, এই যে
আলাদিন,
আলাদিন নিয়ে কিন্তু আমরা অনেক গল্প শুনেছি ভালোবাসার, তাই না? মানে ইরাকে বাগদাদে রাজকুমারী ছিল, এই যে ভালোবাসা, মানে ভালোবাসা দিবসে কিন্তু আলাদিনের কথাটা অন্যরকম, চোরের সাথে রাজকুমারীর প্রেম, ব্যাপারগুলো আসলে জমে কিনা?
কাল্পনিক জগতে আসলে এরকমটা হয়, বাস্তবিক জগতে এরকম কবি হয়? যেটা হচ্ছে যে অসংখ্য এসএমএস আমরা দেখছি, কমেন্টস আমরা দেখছি, সেগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। বাট এই মুহূর্তে যে বিষয়টি আমাদের বলা উচিত, যে আমাদের প্রোগ্রামের আয়োজন অনুযায়ী এই মুহূর্তে আই এম ব্লকড এর সময়, অর্থাৎ যারা মেন্টালি ফুললি ব্লকড হয়ে আছেন, যারা চাইছেন যে গুরু এই মুহূর্তে আমাকে হেল্প করুন, আমি ফ্রি হতে চাই, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, আমি কি করব, তাদের জন্য আমাদের এই আয়োজন আই এম ব্লকড। যাদের সাথে টেলিফোনে দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে অনেক দূর থেকে যারা আমাদেরকে শুনছেন, চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে, খুলনা থেকে, বগুড়া থেকে, ময়মনসিংহ থেকে, রাজশাহী থেকে, সারা বাংলাদেশ থেকে ঢাকা এফএম শোনা যায়। তো সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যে প্রান্ত থেকে আমাদেরকে শুনছেন এবং টেলিফোনে আমাদের সাথে তাদের ঘটনাকে শেয়ার করতে চান, সেই ঘটনা নিয়েই আমাদের আই এম ব্লকড। কিন্তু এই মুহূর্তে আই এম ব্লকডে আসলে যার সাথে আমরা কথা বলবো, উনি ব্লকড ছিলেন, ইয়েস উনি ব্লকড ছিলেন, কি করবেন ভাবতে পারছিলেন না, বাট সে কিভাবে ফ্রি হয়েছে তার ব্লকড জায়গা থেকে, আমরা সেই গল্পটা শুনবো খুব সংক্ষেপে। এবং আশা করি সেই গল্পটা শোনার পর আজকের পুরো যে এপিসোডটি আমাদের হলো সেটি ছোট্ট একটি ঝলক আমরা খুব সহজে বুঝতে পারবো। আর কথা না বলে সরাসরি চলে যাব তামান্নার কাছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে তামান্না এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভালোবাসার বাংলাদেশের সাথে আছেন, গুরুর সাথে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম তামান্না, কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ গুরু, অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন?
আমরা তো অনেক দ্বিধান্বিত অবস্থায় আছি, একটু আগে যে কাহিনীটি আমরা শুনলাম, আপনি তো শুনেছেন অবশ্যই?
হ্যাঁ হ্যাঁ শুনেছি।
মানে কি বলবো, আমি নিজেও বুঝে উঠতে পারছি না, যে একদিকে ছেলেটি পা ধরছে, হাতে পায়ে ধরছে যে মেয়ের দিকে তাকিয়ে হলো আমি তোমাকে ভালোবাসি, সংসার করতে চাই, অন্যদিকে আবার মেয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি না, তোমার সাথে আমার বিয়ে হয়েছে দুইবার, কিন্তু আমি তোমার সাথে সংসার করব না। তো না
গুরু, অনুমতি দিলে আমি একটা কথা বলবো, সে যখন আমাকে ফোন দেয় সকালবেলা, তার একটাই কথা ছিল আমার সংসারটাকে বাঁচান,
সংসারটাকে বাঁচান। আসলে শোনো, সংসারকে কেউ কাউকে বাঁচাতে পারে না, পরিবেশ পরিস্থিতি মানুষকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আমার মনে হয় যে আমরা বাবলুর সাথে যে কথা বলেছি সকল দেশবাসী শুনেছে, এবং যে সমাধানটা নেওয়া উচিত সেটি আমি কিছুটা হলেও তাকে বুঝিয়ে দিয়েছি, বাকিটা তো সে বুঝতে পারবে, তামান্না। আমি আপনার কথা শুনতে চাই, আপনি এই মুহূর্তে চট্টগ্রামে আছেন, আপনার হাতে সময় মাত্র 30 মিনিট, 30 মিনিটের ভেতর আপনাকে আপনার কথা বলতে হবে, আমরা শুরু করি আপনার কথা।
জি, আমি আমার গল্প শুরু করার শুরুতে আমি যে ধরনের ফ্যামিলি থেকে বিলং করি আমি তো আমার ফ্যামিলির সম্পর্কে বলি, সেটা হলো যে আমাদের বাড়ি হলো চট্টগ্রামের সন্দ্বীপ। তো আমার বাবারা সাত আট ভাই ছিলেন, একবার মারা গেছে সাত ভাই, সবাই একটু আরবি শিক্ষিত আর কি, বাংলা শিক্ষিতটা কম, সবাই হুজুর তাবলিগ করে। আর আমার কাজিনরাও একটু এরকম যে অনেক পর্দা করে, ওরা ওরা কাজিন মানে স্বাস্থ্য ভাইদেরকেও দেখা দেয় না, নিজের ভাই বাবা ছাড়া কাউকে দেখা দেয় না।
আচ্ছা, পুরোপুরি রক্ষণশীল একটি পরিবার।
হ্যাঁ হ্যাঁ এরকম। তো আমার আমি আমার আম্মুর গল্প থেকে শুরু করি। আমার আম্মুর বিয়ের পর আমার একটা বোন হয়, সে বোনটা পানিতে পড়ে মারা যায়, পুকুরে পানিতে পড়ে মারা যায়। এরপরে অনেকদিন আমার আম্মুর কোনো মানে বেবি হয় নাই, প্রায় বারো বছর পর আমরা পরপর পিঠাপিঠি চার ভাই বোন হয়েছি, আমার ভাই বড়, আমার ছোট দুটো বোন আছে, আমি মেজ। তো আমার আম্মু যখন এত লং টাইম পর আমাদেরকে পাইছে, তো আমার আম্মু যেন পৃথিবী সব সুখ পেয়ে গেছে। আমার আম্মু আমাদেরকে অনেক 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 ভালোবাসত। আমরা আমাদের বাজারে সন্ধিবা হাটে যে জিনিসটা প্রথম আসতো আমার আম্মু আমাদেরকে কিনে দিত, এভাবে ঠিক তার বিপরীত ছিল আমার বাবা। আমরা যদি পিঠাপিঠি ভাই বোন ছিলাম, তো দেখা যেত কি আমরা খুনসুটি মারামারি, নতুন পয়সা নতুন টাকা যে কোনো কিছু নিয়ে লিপস্টিক নেল পলিশ এগুলি নিয়ে মারামারি করতাম। তো আমার বাবা এগুলো এত ইরিটেট, উনি থাকতো ঢাকায়, উনি ঢাকা জব করতো, কিন্তু উনি অনেক ইরিটেট হয়ে যেত, উনি আমাদের অনেক বকা ঝকা করতো। তো আমরা যখন একটু উঠি পুরো উঠি তখন যখন বুঝতে শিখছি, তখন আমার আম্মুকে বলতাম মা বোন এমন করে কেন, বা আমাদেরকে একটু ভালোবাসে না। তো তখন আমার আম্মু বুঝে তো তোর আব্বু তোদেরকে অনেক ভালোবাসে কিন্তু দেখাইতে পারে না, পুরুষ মানুষ একটু এরকমই হয় কঠোর প্রকৃতি। তো যাই হোক, আমার আম্মু তো আমাদের পৃথিবী, আমার আম্মু আমাদেরকে অনেক ভালোবাসে এইভাবে। তো আমাদের ওই জায়গাটায় কি হয় যে সবাই অত মেয়েরা অত লেখাপড়া করে না, তখন আমরা যখন ছোট ছিলাম সেভেন থেকে মেয়েদের বিয়ে দেওয়া শুরু করে, মেয়েরা যখন নাইনটিন উত্তরতে সব মেয়ের বিয়ে হয়ে যায়, দুই একটা মেয়ে এসএসসি পরীক্ষা দেয় বা লেখাপড়া করতেছে এরকম। ছেলেরাও সেম, যখন ছেলেদের 15-16 বছর হয়ে যায় ওরা বিদেশ চলে যায়, ওই সন্দীপে কর্মসংস্থান নাই, ওরা কি করে বিদেশে, বেশিরভাগটা প্রবাসী।
আচ্ছা,
তো এরকম যখন তো আমার আম্মু চিন্তা করতো, আমরা লেখা আমার আম্মুর জীবন অনেক কষ্ট করছে, যখন ছেলে মেয়ে হয় নাই বা যে কোনো ভাবে আর কি। তো আমার আম্মু চাইতো আমরা যখন আমরা যেন ইন্ডিপেন্ডেন্স হই, আমরা যেন লেখাপড়া করি, নিজে ইস্টাবলিশ হই, এটা আমার আম্মুর স্বপ্ন ছিল। তো আমরা যখন ফোর ফাইভ উঠে যায় তখন আমার ভাইয়া দুষ্ট হয়ে যায়, ভাইয়া ঠিক মতো স্কুল যায় না, বা আমাদের ম্যানেজ করা আমার আম্মুর জন্য যেহেতু পিঠাপিঠি ভাই বোন কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার আম্মু চিন্তা করলো যে ঢাকা চলে যাবে, ঢাকা গেলে অন্তত আমাদের লেখাপড়া হবে, আমার বাবা যেহেতু ঢাকায় জব করে। তো 2005 সালে আমরা ঢাকা চলে যাই পুরো ফ্যামিলি, ওখানে আর কি আমাদের লেখাপড়া শুরু ওভাবে করে। তো ওভাবে করে আমি যখন নাইনটিনে উঠি, তখন যখন থাকি না একটা মেয়ে নাইনটিনে উঠলে আশেপাশে সবাই খুব পছন্দ করে, নক করে, তো ওদের মধ্যে আমি অনেক চঞ্চল। তো ওখান থেকে একজনকে আমার একটু ভালো লাগতো, সে কিন্তু আমাকে প্রপোজ করে নাই, কিন্তু সে আমাকে নক করতো, বিভিন্ন জিনিস আমি বুঝতাম, তাই অনেক কিছু আমার ভালো লাগতো পরিচিত। তো তখন আমি সে আমাকে প্রপোজ করতেছে না, এখন আমাদের ক্লাসে মেয়েরা সবাই তো প্রেম করতেছে, স্কুল লাইফ মানে প্রেম করতে হবে, কিন্তু প্রেম কি সেটা বুঝতেছি না, কিন্তু প্রেম তো করতে হবে এরকম, সবার প্রেম বোঝা, আমার কখন প্রেম হবে, আমার কিন্তু সে প্রপোজ করতেছে না, আমিও কিন্তু ইঙ্গিত দেয়।
মানে এটা এটা কি অনেকটা ঈদে নতুন জামার মতো, যে ঈদে সবাই নতুন জামা কাপড় নিচ্ছে, আমাকে একটা নতুন জামা কাপড় নিতে হবে,
এরকমই ছিল তখন আমার। এরকম ছিল যে আমার শখ, খুব বিয়ের শখ, আমি কখন যে আমার বিয়ে হবে, আমি নাইনটিন থেকে আর ছোট থেকে আমার বিয়ের শখ অনেক, আমি বিয়ে করবো, তখন আমি বেনারসি পড়বো, পালকিতে, আমাদের গ্রামে পালকি ছিল প্রচলন তখন, আমি তখন পালকিতে চলবো। তো প্রেম করলে তো আমার বিয়ে হবে, আমি টিভিতে সিনেমায় দেখছি প্রেম করলে নায়কের সাথে মিলে বিয়ে হবে।
আচ্ছা,
তো একটা সময় আমি তাকে বলে ফেললাম যে সে আর বলে না, আমাদের তখন নতুন ফোন নিচ্ছে, আমি তাকে একটা সময় বলে ফেললাম যে ফোন করে আর কি, সে দূরে থাকতো, ঢাকার বাইরে থাকতো, এ আপনি কি আমাকে পছন্দ করেন?
উনি আপনার কত বড় ছিল?
অনেক, প্রায় 8-9 বছরের বড়।
আচ্ছা,
তো আপনি কি আমাকে পছন্দ করেন? তো সে বললো হ্যাঁ করি। তো তাহলে বলেন না কেন, বুঝে নিতে হয় সবকিছু। তো ব্যাস খুশি আমি এটা নিয়ে, তো বান্ধবীদের সাথে গসিপ চলে সবসময়, তো মাঝে মধ্যে ওভাবে ফোনও হতো, আমার তো ছোট ফোন নাই তখন, তো মাঝে মধ্যে ঢাকায় বেড়াতে আসলে তখন সে ঢাকার বাইরে থাকতো, তো ওভাবে করে এভাবে চলতেছে। ওই দুই একটা ইনসিডেন্ট হলো, ওগুলো আমার বান্ধবীদের সাথে আসছে, এভাবে তাকাইছে, ওভাবে তাকাইছে, এভাবে করে চলতেছে। তো যখন আমি টেস্ট, আমাদের টেস্ট পরীক্ষা চলে ক্লাস টেনে, তখন হঠাৎ করে আমার আম্মু অনেক অসুস্থ হয়ে যায়। আম্মু অসুস্থ হওয়ার পরে যখন হসপিটালে নিয়ে যায়, আম্মুর ওখানে অপারেশন হয়, প্লাস ক্যান্সার ধরা পড়ে। তো আমার আম্মু যখন ক্যান্সার হয়, তখন আমাদের তো একটা ট্র্যাজেডি শুরু হয়ে যায়, যে ক্যান্সারের ট্রিটমেন্ট প্লাস সবকিছু মিলে, তো সবকিছু মিলে তারপর এসএসসি পরীক্ষা দেই। এসএসসি পর হলো যে কি, ডাক্তার আমার আম্মুকে ফুল বেডে থাকতে বলছে। তারপর যখন আমার এসএসসি পরীক্ষা চলে, আমার আম্মু ছিল না, আমরা দুভাই বোন, আমি আর আমার বড় ভাই, আমরা দুজনে একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। আমার আম্মু তারপরও সে আত্ম, আমার ছোট দুটো বোন, তারপর পুরো সংসারের কাজ সবকিছু মিলা, ও আমাদের বুয়ো ছিল না, কারণ আমার আম্মু তখন কেমন চলতেছে, সবকিছু মিলে আমার আম্মু বেড রেস্টে ছিল না। আমার আম্মু মানে দিনকে দিন অসুস্থ আরো বেশি হয়ে যায়। তো একটা সময় আমি কিন্তু তখনো বুঝি না, যে ফিলিংটা এখন আমি করি আমার আম্মুর জন্য, যে তখন আমি যদি একটু বুঝতাম আমার আম্মুর কষ্টটা, কিন্তু আমি তখন বুঝি নাই। আমার কাছে আমি একটু ঘোরের মধ্যে ছিলাম, ছোট তো,
মানে বলা যেতে পারে মানে ওই বয়সে বোঝার মতো ক্ষমতা আপনার ছিল না।
হ্যাঁ,
আচ্ছা, আপনি একটা রঙিন দুনিয়ায় তখন বাস করছেন, যে প্রেম করতে হবে, এটা করতে হবে, ওটা করতে, এই ধরনের কিছু।
মানে তো এভাবে করে যখন আমরা এসএসসি পরীক্ষা দেয়, আমার কাছে মানে এখন প্রাউড হয় যে আমরা দুইভাবে যে রেজাল্টে আমার আম্মু কি খুশি হয়, যে আমার আম্মুকে অন্তত একটা সুখ দিছি আমরা, যে আমার আম্মু যে কি প্রাউড ফিল করছে ওদিন, মানে আমার আম্মু খুশি, আমার দুইভাই বোন একসাথে এসএসসি রেজাল্ট হয়েছে, তো আমার আম্মু এত খুশি। তো ওই দিন আমাদের সন্দীপ থেকে আমার কাজিনের ফ্রেন্ড, ও আমাকে কনগ্রেচুলেশন জানাচ্ছে আমার রেজাল্টের জন্য। তো ওর আমি যে চঞ্চল অনেক, ওরও তখন রেজাল্ট দিচ্ছে ওই দিন আমার সেম এজের, তো ওরও আমি যে এত চঞ্চল পটপট করে কথা বলতেছি, তো ওর কাছে ও সন্দীপ, ও চিটাং থাকতো বাট ও অনেক শান্ত, ওর দামে কথা বলছে আমার কথাও অনেক ভালো লেগেছে। তো ও বলছে আমার মানে ভালো ফ্রেন্ড হতে পারি, ওকে আমি তো কথা বলতে পছন্দ করি, আর আমার ফোনে কথা বলতে ভালো, কারণ আমার তো ফোন নাই, আমার ফোন চুরি করে কথা বলতে খুব ভালো লাগতো। তো ও বলতে কি আছে সমস্যা না, আমাকে যদি তুমি মিস কল দাও আমি কল ব্যাক করবো, আমার ফোন আছে, আমি ঠিক আছে আমার ফোন আমি পাশে কোনো কারবাসে চুমিয়ে গিয়ে আমি চুরি করে তোমাকে মিস কল দিব, তুমি কল ব্যাক করবা। তো এইভাবে করে ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমি প্রতিদিন একটা না একটা টাইম আমি ফোন চুরি
করি। আপনারা সমবয়সী তখন প্রায়?
হ্যাঁ, সমবয়সী। একটা টাইম আমি ফোন চুরি করে নিয়ে যেতাম, আর ওকে মিস কল দিতাম, ও কল ব্যাক করতো, আর আমি সারাদিন কি করলাম, এটা করলাম, ওটা করলাম, সব বললাম আম্মুর এটা হইছে।
আচ্ছা, তার মানে হচ্ছে তামান্না, আপনি একজন নতুন বন্ধু আপনি পান, যার সাথে আপনি কথা বলতে থাকেন, এবং ওই সময় আপনার কিন্তু বয়ফ্রেন্ডও আছে।
হ্যাঁ হ্যাঁ,
যার সাথে আপনার প্রেম চলছিল।
আমার ফোনও নাই, আসলে কথা হয়।
বুঝতে পেরেছি, ঠিক আছে।
ওরকমই তো আমার, সেও আমার ফ্রেন্ডটা জানতো যে আমার বয়ফ্রেন্ড, ও আমাকে বলতো যে ও ওকে চিনে, বলতো যে আজকে ওকে তো দেখ, আমাকে চেপায় কাজ তো ওকে তো দেখবে একটা মেয়ের সাথে রিক্সায়, আমার হতেই পারে না, জীবনও হবে না, বা ওকে, ও আমাকে মানে খবরাখবর দিত, এরকম মানে খুব ভালো ফ্রেন্ডশিপ একেবারে। তো কিন্তু আমি এর মধ্যে যে আমার আম্মু এত কষ্ট করতেছে, আমাদের ঘরে একটা এরকম একটা, আমার এগুলো কোনো ফিলিংস নাই, কিচ্ছু না, আমার কোনো কষ্ট, এমনি আমি ঠিক আছে আম্মুর সাথে হসপিটাল যাচ্ছি, ক্যামুতে যাচ্ছি, বা আম্মু যে ব্লাড টেস্ট করি করাইতে হয় প্রত্যেক ক্যামুর আগে, আমি আম্মুকে নিয়ে নিয়ে যাচ্ছি, সাথে সাথে যাচ্ছি, কিন্তু আমার ওই কষ্টটা ফিল করি নাই, সাথে ছিলাম, এভাবে করে আর কি চলতেছিল। তো একটা সময় আম্মু দিনকে দিন অবস্থা অনেক, একটা সময় আমার আব্বু ওষুধ কোম্পানি চাকরি করে, তো আমরা একটা মানে একটা হেল্প পাইতাম আর কি ওষুধ, আমার আব্বু অফিস থেকে। তো তখন একটা সময় আম্মু বাসায় রাখা যাচ্ছে না, মানে অসুস্থ অনেক বেশি, যে হসপিটালে আমরা টানা থাকতেছি। তো এইভাবে একটা এক দেড় মাসের মতো হসপিটাল যখন টানা থাকতেছি, এটা হলো দশের কথা, দশের ডিসেম্বরের, এগারো সালের না, দশের ডিসেম্বরের কথা। তো তখন সে, যার সাথে আমার রিলেশন ছিল, সে আসছে আর কি। তো আমি তাকে বলতেছি আম্মুর, মানে আম্মু তো বুঝেই ফেলছে আম্মুর অবস্থা খুবই খারাপ, মানে যারা যারা দেখছে কাছ থেকে ক্যান্সার রোগীদের যখন কেমন চলে, ওদের অবস্থা দিনকে দিন কিরকম হয়,
আমি জানি, আমি কাছ থেকে দেখেছি, আমার আমার পরিবারও এরকম একটি দুর্ঘটনা ঘটেছিল।
তো আম্মুর একটা তো আইডিয়া হয়ে গেছে যে আম্মুর শরীর কি অবস্থা। তো আমার আম্মু তখন আমার যত রিলেটিভ, বড় ভাই যা আছে সবাইকে বলতো আমি মেয়ের জামাই দেখতে চাই, যেহেতু আমাদের সন্দীপের তো সিক্স সেভেন থেকে বিয়ে দেওয়া শুরু, তো আছেই অনুযায়ী আমি বড় হয়ে গেছি।
তো এখন আমার আম্মু যেহেতু অসুস্থ, আমার আম্মু আর আমার আব্বু জিনিসটাও জানে, আমার আম্মু শুধু কান্না করতো, যে সবসময় শুধু কান্না করতো, আমার আম্মু আব্বু তো ছেলে মেয়ে অত পছন্দ করে না এই জিনিসগুলোর জন্য। তো তখন আমি তাকে বলি আর কি, যে তাকে কিন্তু আমি ভাইয়া বলেই বলতাম, সে আমাকে তুই করেই বলতো, আমি আপনি করে বলতাম, আমি তাকে বলতেছে ভাইয়া আম্মু যেহেতু দেখতেছে এটা হলো 11 সালের জানুয়ারি 1 তারিখ, তো আমি তাকে বলতেছি ভাইয়া দেখতেছেন তো আম্মুর কি অবস্থা, আর আম্মুর তো একটাই ইচ্ছা সবাইকে শুধু কান্না করে, একটা বলে আমার তামান্নাকে বিয়ে দাও, আমার তামান্না জামাই দেখে দেখতে চাই। তো এখন আপনি কি বলেন, সে আমাকে চেতে একটা পথে চেতে গিয়ে বলতেছে এত বিয়ে সাথে আমি করতে পারবো না, তোমার বিয়ে দিদি তোরে বিয়ে দিদিতে যা চাইলে তুই বিয়ে মানে তোর রাজি হয়ে যাস, খবর দাও আমার নাম বলবি না। মানে আমি বললাম যে আমাকে যদি বলি যে আচ্ছা বিয়েটা না পড়ো কত আমি জামাই দেখে গেল, সে বললো খবর দাও আমার নাম বলবি না। সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে সেই যে পাহাড় ভেঙে যাচ্ছে, নদী ভেঙে যাচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, আমার মনে জানে এরকম মনে হচ্ছে, আমি একদম স্তব্ধ হয়ে গেছি। তো পরে আমি হসপিটালে যাই, হসপিটালে যাই, জাস্ট আমি আম্মুকে জড়াই দিন অনেকক্ষণ কান্না করি অনেকক্ষণ, তারপরে আর কি আম্মুর অবস্থা আরো খারাপ হয়ে যায়, আরো খারাপ হয়ে যায়, অনেক বেশি খারাপ হয়ে লাস্ট ইয়ার জানুয়ারি 12 তারিখে আমার আম্মু মারা যায়। তো আম্মু যখন মারা যায় তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যে বললাম মন ভেঙে যায়, পাহাড় ভেঙে যায়, ওটা ওই কষ্ট কিছুই না, মা হারানোর কষ্ট কাছে বা আম্মু যখন চলে যায়
মা বাবা হারানোর কষ্টের সাথে আসলে কোনো কিছুরই তুলনা চলে না,
কিছু না। মানে আমার তখন এরকম তো সব মিলে আর কি, যখন আম্মু মারা যায় তো আমার দাদার বাড়ি টিপড়া, এটা আমার আম্মু যখন 4 দিনের দিন একটা আনুষ্ঠানিক হয় না, তখন ওরা একটা আমার ছোট বোনটা তখন ছোট 10-12 বছর, আমি অলরেডি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছি, তো কেউ আমাদের কথা চিন্তা করে নাই, আমার সবাই একটাই চিন্তা করছে আমার বাবার কি হবে, আমার বাবার কি হবে, সবাই আমার দাদা দাদি থেকে শুরু করে মানে সবাই একটাই যে আমার বাবার কি, বা আমরা যে আমরা তো আমার বাবা হয়তো বা কোন একটা সময় বউ পাবে, আমরা তো আর কখনো মা পাবো না, এটা কেউ চিন্তা করে নাই। আমি আমি চঞ্চল ছিলাম, তো আমি কি করতাম, গুরু জি যে বলতো সেটা জবাব দিয়ে ফেলতাম, আমরা মনের ভিতরে এইটা না, আমরা তো সন্দীপের ভাষায় এভাবে করে বলে ফেলতাম, যেটা তখন আমার চুপ থাকা উচিত ছিল আর কি। তো এই জিনিসগুলোতে আমি আসি, যখন আমি বললাম যে আমরা আমরা কিন্তু সবাই শালীনতা বদে চলাফেরা করি, বোরকা পরি, হিজাব করি, কিন্তু আমরা কিন্তু মেকআপ করি না, হাত মোজা পা মোজা পরি না। তো ওই যে আমরা যে এটার জন্য আমরা অনেকের কাছে যে আমাদের কিছু যে কাকা এদের কাছে কিন্তু আমরা অনেকটা মানে যেন ওদের চিন্তা ভাবনা একেবারে ডাইরেক্টই বলি, আমাকে যদি ফলস মনে করে করুক যে ওদের আমার জাহান্নামি, আমাদের হাত দেখা যায় পা মোজা একেবারে এইভাবে ওদের চিন্তা ভাবনা, বা আমরা বাংলা লেখাপড়া করছি, আমাদের কাছে আরবি কোনো আমরা শুধু কোরআন পড়তে পারি আর কিছু পারি না, আমাদের আমরা কোনো আমল করি না, আমাদের যে পরকালে কি হবে এই ধরনের আর কি তাদের মন্তব্য, তার উপর আমি জবাব দিয়ে ফেলতাম। তো আমার বাবার বিয়ের জন্য আর কি আমার দাদার বাড়ি থেকে যা যা করা লাগছে, যে যত অপবাদ এমন অপবাদ দিছে যে আচ্ছা থাক আমি ওগুলা বলবোই না। দেখ একটা সময় আমার বাবার বিয়ের জন্য আমাদের অনেক আমরা আমি চাইছি আমার আমার বাবার যেন বিয়ে না করে এত তাড়াতাড়ি, আমরা তখন ছোট আর আমি রান্না বাড়া করতেছি, আমার ভাই বোন মিলে আমরা আসি ভালো আসি কিন্তু চাই নাই, তারপরেও সবাই ফোর্সে দেখ আমার বাবাকে আমরা আমি বিয়ে করাই। আমার মা আসে ওনা আমার ভাইও তেমন রাজি ছিল না, কিন্তু আমি নিজে বিয়ে করা আমার বাবাকে বিয়ে, কারণ বিয়ে করানোর জন্য আমাকে আমাদেরকে অনেক সোর্স মানে এমন করা
মানে এক কথা আপনাদেরকে জোর করানো হয় আপনার বাবার বিয়ে দেওয়ার জন্য পুনরায়। আচ্ছা হ্যাঁ, তারপরে আমার সামনে কথা থাকে
একটা বলি যে এমনও মানে বলছে যে আমার ছেলে পেলে নিয়ে বাসা আড্ডা দিই, তো একটা মুরব্বী থাকা খুবই দরকার,
বুঝতে পারছি, এই কারণে বাবাকে আর একবার বিয়ে দেয়।
হ্যাঁ সবকিছু মিলে
ঠিক আছে,
তো এই যে এত কিছুর মাঝখানে সবকিছুর মাঝখানে আমার সবকিছু মেন্টালিটি সাপোর্ট ছিল আমার সেই বন্ধুটা, যে আমার আম্মু মারা যায় সবকিছুতে আমি যেন ওকে বলতে পারলে মানে দিন শেষে যখন ওকে বলতে পারতাম তখন আমার ওই স্বস্তি রাখতো, আমি যেন ওখানে অক্সিজেনটা পাই, কিন্তু আমি তখনও মানে ভালোবাসা ফিল করি না, এরকম একটা সময় যাচ্ছে। তো একটা সময় যে আমার সেই ফ্রেন্ডটা ওরা আমাকে আমার ফ্রেন্ড গুলো আমাকে হাসানোর অনেক চেষ্টা করে, আমার মুখ থেকে যেন হাসি চলে যায়, আমার ফ্রেন্ড আমাকে হাসানোর চেষ্টার সময় ও আমাকে পয়সা রাখছে, ও আমাকে বলতেছে তুই তো ঢাকা থাকো, তুই আমার জন্য ঢাকা থেকে গার্লফ্রেন্ড খোঁজ। তো তো জানে আমার ব্রেকআপ হয়ে গেছে আমার মন মারাতোর আগে। তো তখন আমি বললাম আরে আমি তো দুষ্টামি করে বলতেছি, আরে তুই কি গার্লফ্রেন্ড, আমি তো ফ্রি আছি, তুই আমার সাথে প্রেম কর না।
আপনার বন্ধুটা বলছে
আমি বলতেছি আমি তুই কি বল, মানে ও আমাকে হাসানোর চেষ্টা করতেছে, আমিও হাসির ছলে বলে ফেললাম আর কি। তো বলতেছে তুই যদি এটা বললি তুই আমাকে আই লাভ ইউ বলতে পারবি, আমি সেটা আর বলতে কি কষ্ট, এটা কি যে বলে ফেললাম দুষ্টামি করে বলে ফেললাম আই লাভ ইউ। তো এইভাবে করে দুষ্টামি করে আমার দুজনে কিন্তু দুষ্টামি করে যে দুষ্টামি করে আই লাভ ইউ আই লাভ ইউ শুরু করলাম এইভাবে। তো এইভাবে করে যখন আর ওর সাথে আমার দুষ্টামি করতে এরকম ভালো থাকে, কারণ আমার ফ্যামিলিতে সমস্যা শুরু হয়ে গেছে একজন মানুষ আসছে। প্রথম দিকে ছিল এটা ভালো যে আমার যে মা আসছে, পরবর্তীতে যে মা আসছে উনি প্রথমে কি হলো আমাদেরকে সকালবেলা ঘুম থেকে চুমা দিয়ে উঠেতো, আর রাত্রিবেলা ঘুমানোর দাস আমি সকালবেলাটা বললাম আর রাত্রিটা, রাত্রিবেলা একেবারে হরলিক্স মুখ দিয়ে এক কাপ হরলিক্স খেয়ে তারপর ঘুমাও, এত আদর। পরবর্তীতে কি হলো উনি আমার জন্য বিয়ে ঠিক করলো, ওইলো মানে জাস্ট আমাকে বিয়ে দিয়ে দিবে, পর আমার মেজো বোনকে বিয়ে দিয়ে দিবে, আর আমার ভাইয়াকে বিদেশ পাঠিয়ে দিবে, এরকম একটা উনি সুন্দর করে। আমি আমি চাচ্ছিলাম যে আমি লেখাপড়া করি বা আরো আমার আরো কিছুদিন যাক সময় নেই। তো এই যে আমি যে মতবিরোধ করি, আমার ভাইয়া যে মতবিরোধ করে, এতে কি হয় আমাদের লেখাপড়া লেখাপড়ার খরচটা আমার বাবা অফ করে দেয়, অফ করে দেওয়ার যাই হোক মানে এভাবে শুরু হয়ে যায় ঘরে একটার পর একটা ঝামেলা। একটা সময় আমাদের ফ্যামিলিতে এরকম হয় আমাদের ফ্যামিলিতে আমাদেরকে পৃথক করে দেয়, আমার বাবা আমাদেরকে আলাদা চাল ডালানি দিত, ওনারা আলাদা চাল দল
আপনার বাবা যখন পুনরায় বিয়ে করে সেই মুহূর্তে একই বাড়ির ভেতরে আপনাদের জন্য চাল এনে দিচ্ছে আলাদা এবং আপনার নতুন মায়ের জন্য চাল এনে দিচ্ছে আলাদা।
আচ্ছা আমাদের চালটা যদি আগে শেষ হয়ে যায় আমরা বেশি আমরা রাতার ওরা ফুড়ে ফেলতেছি, আমরা খাবার বেশি খেয়ে ফেলতেছি, কারণ ওনারা দুজন আমরা চারজন এরকম আর কি, এরকম একটা পরিস্থিতি। তো এর মধ্যে আমি টিউশনি করতাম, আমার হাত খরচ আমি চালাতাম, ভাইও একটা দোকানে ছিল, মানে আমাদের হাত খরচ কিন্তু আমরা চালাতাম। কিন্তু আমাদের আমরা তো আমার আম্মু যখন ক্যান্সার ধরা পড়ে আমরা কিন্তু বাংলা কলেজে সরকারি কলেজে ঢাকা সরকারি কলেজে পড়তে হই, তো আমাদের লেখাপড়ার খরচ কিন্তু তেমন ছিল না, অনলি এক বছরে 3,000 টাকা দিয়ে ভর্তি হলে হয়ে গেল। তো আমাদের ওরকম আর খরচ দেওয়া লাগতো না, কিন্তু এই যে বাসার জিনিসগুলো নিয়ে উনি ছোটখাটো এরকম সমস্যা করতো
যেটার কারণে আপনি মানসিক ভাবে অনেক বিপর্যস্ত অবস্থায় থাকতেন।
তো একটা সময় এমন হয় যে যখন আমার আমার স্টুডেন্ট গুলি ভালো রেজাল্ট করা শুরু করে দেয়, তো স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করা শুরু করে দেয় তখন আমার বাবা দেখতেছে আমার ইনকাম বেড়ে গেছে, তখন একটা সময় উনি আমার কাছে টাকা চাচ্ছে আর কি। কিন্তু তখন ততদিন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে আমি আমি চাচ্ছিলাম যে আমি এটা প্রাইভেটে ভর্তি তাড়াতাড়ি বিবিএ কিছু একটা শেষ করে আমাকে কিছু একটা করতে হবে। এর মধ্যে তো আমরা মোটামুটি আমাদের আত্মীয় স্বজনের কাছে দিলেন, আমরা আবার কি যে আত্মীয় স্বজনের সাথে কন্ট্রাক্ট করতাম না, আমার বাবাই সবাইকে জানাইতো আর কি যে আমরা এরকম বেয়া দেব এটা সেটা এরকম। আরেকটা জিনিস বলি যে আমাদের হয়তো আমি বললাম আমি চঞ্চল ছিলাম, আমি তর্ক করে ফেলতাম যে কেন দিবেন না, দিতে না পারলে যে নুন খাওয়া মেরে ফেলতেন এরকম করে বলে ফেলতাম,
মুখের উপর কথা বলে দিতেন।
হ্যাঁ, তো আমার বাবা কি করতো আমাদেরকে যে অফিস থেকে ওনার অফিস থেকে বা আমার বন্ধু বান্ধব থেকে বিচার ডাকাইতো, বিচার ডাকাইতো যে ওনার যে বন্ধু বান্ধব থাকতো এরা আমাকে আমার বন্ধুরা আমি জানি না যে আমি আমারটা বলতেছি, ওরা আমাকে এভাবে বলতো যে নাটক দেখো না অভিনয় করে যাও না, অভিনয় করে যেতে কি আর তোমাকে এত খারাপ লাগলে আমাকে ফোন দিও, আঙ্কেলকে ফোন দিও, কি লাগবে আঙ্কেল বলিও, আঙ্কেলকে আঙ্কেলের সাথে বেরোয় আসলে মন ভালো হয়ে যাবে। তো এগুলো আমাকে অনেক ইরিটেট করতো, এই জিনিসগুলি ফসল সবকিছু জানতো, আর ফসল সবসময় আমার সাথে লাইনে থাকতো ফোনে একদম সবসময়। তো একটা সময় আমার এই কষ্ট দেখে আমাদের এই কষ্ট দেখে ও আর কি ফিল করে, ও অনেক কষ্ট পেত, ও সবসময় আমার কাছে বলতো যে আমি যদি কিছু, ও তো ছোট সেম এজ যেহেতু, আমি যদি কিছু করতে পারতাম আমি যদি কিছু করতে পারতাম। আর আমার আম্মু যাওয়ার পরে আমি আমি যেগুলি ফিল করতাম আর কি একা একাকিত্ব সেগুলো আমি ওর মাধ্যমে দূর হতো একাকিত্ব, আমি ওর কাছ থেকে অক্সিজেন পাইতাম ভেসে থাকার এরকম। আর ও যখন ঢাকা আমার সাথে দেখা করতে আসতো আমি তো মানে খেতে পারতাম না, তখন ও আমাকে টিপে টিপে খাওয়াইতো। তো এভাবে করে আর কি যে আমি ওর প্রতি ভালোবাসাটা ফিল করি। একটা সময় আমি ওকে সিরিয়াস ও আমাকে সিরিয়াসলি বলে, আমি ওকে সিরিয়াসলি বলি যে আমি ওর জন্য কি ফিল করি, ও আমার জন্য কি ফিল করে। তো বাসায় যখন এতই সমস্যা, তখন একটা সময় আমি ওকে বললাম যে ফসল আমি কিন্তু বাসায় আর থাকতে পারতেছি না, কারণ আমার হচ্ছে না, আমি বাসায় থাকবো না, তুমি কি বলো। তখন আমি যেহেতু ওর ফ্রেন্ড, আমি ওদের ফ্যামিলি একটু হলে জানি, সেটা হলো যে ওর মামা ওদের জন্য অনেক প্রায় আরো দশ বছর, তখন দশ বছর আগে ওদের জন্য একটা অ্যাপ্লাই করছে আর কি, ওরা ইউএসএ যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আবার ওর স্বপ্ন আমি জানি, ওর স্বপ্ন ও ইউএসএ যাবে, ওর স্বপ্নের ওটা ওর স্বপ্নের দেশ এরকম। তো আমাকে বললো তুমি তো সবই জানো। তো এখন আমি আমি বললাম যে আমি আমি যদি বাসা থেকে বের হই, কিন্তু আমি এভাবে বের হবো না আস্থা ছাড়া। আমি না তোমার সাথে আমার এখানে ব্রেক আপ হয়ে যাবে, আর না হয় আর কি যে তুমি কিছু একটা করতে হবে। তো ও বললো ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে পারবো, কিন্তু আমি তো বাসায় এখন জানাইতে পারবো না, আর আমরা কোন রকম কাগজপত্র করতে পারবো না, কারণ আমি যদি কোন রকম কাগজপত্র করি তাহলে আমি যেতে পারবো না, বা কোন শর্ত দ্বারা এই দৈতেকে ডকুমেন্ট হিসেবে দেখাইতে পারে।
তার মানে আমাকে একটু পরিষ্কার হতে দিন শ্রোতাদের জন্য, তামান্না আপনার অসহায় অবস্থার সময় আপনার বন্ধু ফয়সাল আপনাকে সাপোর্ট দিতে থাকে, এবং একটি সময় যাবার পর আপনারা দুজনই ফিল করেন যে আপনারা মজা করে যে বলেছিলেন আই লাভ ইউ, ওটা সত্যিকার অর্থে আপনারা দুজন দুজনকে ফিল করছেন, এবং আপনারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। ফয়সাল বলে আপনাকে এরকম যে সে আপনাকে বিয়ে করবে কিন্তু কোনো ডকুমেন্টস রাখতে পারবে না, কারণ সে ইউএসএ তে যাবে, তার প্রবলেম হতে পারে। ওকে, তারপর তামান্না আপনার হাতে কিন্তু সময় একদম অল্প, আপনাকে আরো দ্রুত বলতে হবে।
তো আমি একদম যে আমি এতটুকু বিশেষ মানে ওর হাতটা ধরতে আমি যে আস্থা ফিল করতেছিলাম যে ওর হাতটা ধরতে পারবো আমি কোন রকম ডকুমেন্ট ছাড়া, তো আমি রাজি হয়ে গেলাম। তো একটা সময় আমি বাসা থেকে বের হয়ে যাই এবং ওকে বিয়ে করেছিলি, বিয়েটা এরকম যে কোন রকম ডকুমেন্ট ছাড়া, জাস্ট কাজই যে বিয়ে পড়ায় মসজিদে, ওভাবে করে আর কি আমাদের বিয়েটা পড়ানো,
কোন কাগজপত্র নেই
না, কোন রকম কোন কাগজপত্র ছাড়া। তো এর মধ্যে আমি যে টিউশনই করতাম ওর মধ্যে একটা ফ্যামিলি তো ছিল আমার সাথে ভালো সম্পর্ক, আমি ওনাদের সাথে থাকা খাওয়া অবস্থায় বাসাটা নেই। তো বাসা মানে আমি ওনাদের বাচ্চা পড়াবো, থাকবো, খাবো এরকম, বা কিছু দিব এরকম। তো এভাবে করে একটা সময় ফসলদের বাসায় যারাই আর কি জানে, ওর কোনো বন্ধু বান্ধব যারা, ওরা বলে দেয়। তো ওকেও বাসা থেকে ওর আব্বু আর কি অনেক ফায়ার হয়ে যায় আর কি, ওকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। তো ওকে বাসা থেকে বের হয়ে যেতে বলে যখন, তো তখন বাসা থেকে বের হয়ে যায় বাসা থেকে, তখন আমি একটা এক রুমের একটা বাসা নেই। বাসা নেওয়ার পরে ও আসে, আমরা দুজনে টোনাটুনি মানে ছোট, তার দুজনে ছোট, তারপর সংসার শুরু করি। হ্যাঁ, টোনাটুনি সংসার। তো অনেক ভালো সময় কাটে, যে আমরা তো টিউশনি আসতে, তারপরে আমি সেলাই কাজ পারতাম, সেলাই কাজ করতাম, এভাবে করে আর কি। আর
মানে আপনাদের বিয়ের ঘটনাটা ফয়সালের পরিবারে জানা মানে জেনে যায়, অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি জানার পর তাকে বের করে দেয়।
হ্যাঁ, বের করে যে বলে আর কি ওভাবে, কিন্তু ওর ইগুতে লাগে,
ও চলে আসে।
হ্যাঁ, ঢাকাতে চলে আসে। তো যখন আমি এভাবে এনি, তো এভাবে করে আমাদের অনেক ভালো সময় কাটে আর কি। তো এভাবে করে যে এরকম যে আমি টিউশনে করে আসতাম, ও কেটে কুটে রাখতো, আমি রান্না করতাম, বা আমার যেদিন অফ দিয়ে ও আমার মাথায় মিলতাম, অনেক মানে অনেক অনেক ভালো সময় কাটে আমাদের, যে বলে বুঝাতে পারবো না ওই সময়গুলা আর কি এরকম। একটা সময় আমি ফিল করি যে ফ্যামিলি ছাড়া আসলে থাকা মানে কিরকম, মানে ফ্যামিলি ফিল করি, ফ্যামিলি জরুরিটা ফিল করি।
আচ্ছা, আপনি যে বাড়ি থেকে চলে আসলেন, বিয়ে করলেন, এবং এখন আপনারা আপনি এবং ফয়সাল একসাথে থাকছেন, আপনার পরিবার কি আপনাকে খোঁজেনি, মানে আপনার বাবা, আপনার নতুন মা অথবা বোন, এরা কেউ খোঁজেনি আপনাকে?
আমার বাবা আমি যেদিন বের হই আমাকে সেদিন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে কি দেখ মন্তু কদিন থাকতে পারো বাহিরে, এটা ছিল না লাস্ট কথা। আর আমার ভাইয়া তো, আমার ভাইয়া তো মানে খুবই, আমার ভাইয়া ওকে আমার বাবা বের হয়ে যেতে পারলে বাসা থেকে, আমার ভাইয়া মেসে থাকতো তখন।
আপনার বাবা কি জেনেছিল যে আপনি বিয়ে করে থাকছেন?
হ্যাঁ, জানতো, বা যেভাবে থাকে ওনার কোনো মানে উনি
ওনার কোনো যায় আসে না, ওনার কোনো যায় আসে না। আপনি এবং ফয়সাল ভালোভাবে সংসার কাটাচ্ছেন এবং খুব ভালোবাসা ভরপুর সংসার কাটাচ্ছেন।
এর মধ্যে আমার শাশুড়ি ফিল করলো আর কি যে তার ছেলে, বা আমার শাশুড়ি আমাকে ফোন দিত আর কি যে ও যেন ফিরে আসে আমার সাথে। কিন্তু আমার শাশুড়ি কখনো মানে কথা কাটাকাটি হয় নাই, সবসময় মিষ্টি সম্পর্ক, যে ঠিক আছে তোমরা তো এটা করি ফেলছো করি ফেলছো, খুব মিষ্টি সম্পর্ক এইভাবে। তো আমার শাশুড়ি বললো ফয়সালকে ওর বাবা আর আমি ম্যানেজ করবো, ওকে পাঠায় দাও। তা আমি ফসলকে পাঠাই দিই, ফসলকে চিরাহ পাঠানোর পর ও চিরাহ গিয়ে একটা জব নেয়, পাপা আমি তো একা কিভাবে থাকবো বাসাতে, আমার ভাইও আসে, আমার ভাইও একটা জব করে, আমি জব করি, প্লাস এভাবে করে আমাদের, আমি তখন অনার্সে ভর্তি হই, এভাবে করে আমাদের মানে আমাদের ও তখন গুরু যে আমরা যে একটা আজাব থেকে বেরিয়ে আসছি বাসা থেকে, তখন আমরা সুখ ফিল করতেছি। আমাদের বাসাটা ছিল একটা তিন সিট বাসার মধ্যে একটা রুম, ওই তিন সিটের আশপাশে মানুষগুলো কিরকম ছিল যে খেটে খাওয়া, তো এদের যে জীবনে যে সুখটা এইগুলো আমরা দেখতাম। তো আমাদের ওই জীবনে সুখটা হয়তো আমাদের টাকা ছিল না, আমরা টিউশনি করে চলতাম, ভাইয়া ছোট একটা জব করে, কিন্তু আমাদের মানে সুখটা আমরা ফিল করতাম ফসল প্রতি দুই মাস পর পর আসতো এভাবে করে। তো আমি বের হওয়ার পরে কিছুদিন পর আমার বাবা আমার মেজো বোনটার সাথে সেম কাজটা শুরু করে আমাদের সাথে যা করতে। তো একটা সময় আমার মেজো বোন আমাদের বাসায় এমনি বেড়াইতে আসে, এমনি যখন বেড়াইতে আসে তো আমার বাবা জিনিসটা এমন ভাবে বলছে যে আমাকে ফোন দিয়ে বলতেছে তোর বোন তো কার সাথে চলে গেছে। আমি আমার বোনকে ফোন দিলাম, বলতেছে আপু সামনে তো আমি ভার্সিটি পরীক্ষা দিব, তো বাসা একদমই পড়া যাচ্ছে না জানোই তো, তা আমি আসছি তোমার বাসায় দুদিন থাকি, তারপর আমি চিটাগং ভার্সিটিতে পরীক্ষা দিতে যাব। এই জন্য তো আমি যখন আমার বাবাকে ফোন দিলাম যে ও আমার বাসায় আসছে বা জানাবো, উনি সাথে সাথে ফোনটা অফ করে দেয়। তো উনি যখন সাথে সাথে ফোনটা অফ করে দেয়, তো আমি কি করলাম, হাই হাই উনি তো এটা সন্দীপ ছড়া ফেলো, আমার না বিয়ে হয়ে গেল, আমার নামে যাই বলুক আমার কিছু আসে না, কিন্তু আমার বোনটা এদের নামে যদি বলে আমার রিলেটিভ এর কাছে, আমি কি করলাম যে সাথে সাথে যে কান্না করে, ও আমি টিউশনি করতেছিলাম কান্না করতেছি, তো তখন আমি যে বাসায় টিউশনি করতে ওই ভাইয়াটা ছিল সাংবাদিক, উনি আমাকে বলতেছে যে উনি আমাকে কান্নাটা দেখে গেছে, দেখি বলতেছে তুমি কান্না করতেছো কেন, উনি আমার ব্যাপারটা কিছুটা ভাবি জানতো, তো উনি জানতো, তো উনি তখন আমাকে বললো যে কি যে তোমার আমার সবকিছু শুনলো যে আমার কোন রিলেটিভ ওভাবে কেউ আগে আসে না সন্দীপ থেকে এত দূরে। তো এইভাবে করে সব শোনার পর উনি বললো আচ্ছা তোমার বাবা, আমার একটা ফ্রেন্ড আছে উনি থানার আর কি যে ছোট একটা ছোট পদে কর্মকর্তা, কিন্তু তোমার বাবাকে আমরা প্রশাসনিক ভাবে যদি ডাকি আমার কাছে মনে হয় জিনিসের মানে এটা সমাধান হবে, তুমি এরকম কজনকে পালবা, নিজে টিউশনি করে চলো, এখন তোমার বোন তো চলে আসছে, তোমার বাবা ফোন ধরে না, তো তুমি এক কাজ করো আমার সে ভাই আমার সেই ফ্রেন্ডকে ফোন দিই, তোমার বাবাকে থানায় ডাকায় ডাকায় জাস্ট একটা সমাধান করে দিই, এভাবে ছেলে মেয়েগুলো কি সবগুলি যদি খারাপ হয়ে যায়। এভাবে উনি বললো যে তোমার আরো একটা বোন আছে ছোট, তো তখন ও তখন আমি ওদের পড়া শেষ করে রাতের নয়টার দিকে আর কি, তো আমার বাবার বাসা আমার বাবাকে আনতে যায় ওই 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 পুলিশ আর কি যে থানায় ডাকায় ওই পুলিশ সহকারে। তো ডাকানোর পরে ওদিন আমার বাবাকে আমরা আমার বলছি যে আমার বাবার উপর যেন কিছু না হয় বা কোন রকম জাস্ট কোনো ক্ষতি যেন না হয়, এটা সমাধান চাই আর কিছু না। তো তখন আমার বাবাকে বললো যায় কি যে আপনি আপনার ছেলে মেয়ে ধরলাম হাজার খারাপ বেয়াদ বলতেছে, আমরা বেয়াদ তর্ক করি, তো বললাম হাজার খারাপ, তারপর তো আপনার দায়িত্ব, এমন যে আপনার অ্যাবিলিটি নাই, আপনি কেন এরকম করতেছেন। তো তখন উনি ওখানে চাপের মুখে পড়ে তোর এরকম স্বীকার করছে যে আমাদের উনি ভরণ পোষণ মানে বা বাসা ভাড়া দিবে বা খাওয়া দাওয়া খরচ দিবে যে কোনো একটা, উনি একটা যদি ওনার সাথে নাও রাখে উনি আলাদা একটা বাসা নিয়ে দিবে, আর আমাদের যে বিয়ে সাথে যে খরচটা যে আমার বাকি বোনদের ওটা উনি এখন অ্যাকাউন্টে রেখে দিবে, এরকম একটা কথাবার্তা হয়ে গেছে যে উনি কথা সব ঠিক আছে ওকে কাগজে লেখা হয়ে গেছে, কিন্তু পরের দিন হবে যে কি যে একটা ডকুমেন্ট হবে আর কি যে ইস্তাম বলে যেটা যেটা হবে এরকম। তো কি হচ্ছে যে ও যে ফ্রেন্ডটা ছিল সে ছিল এসআই, আমার বাবা কি করছে পরের দিন থানা থেকে এসে দিয়েছে পরের দিন ওসিকে টাকা খাওয়ায় জিনিসটা একদম চুপ, আর ওনাকেও ডাকে না আমাদেরকেও ডাকে নাই। এখন আমার বোন আমি বলছি যেহেতু আর ডাকে না কালকে তো থানায় স্বীকার করলো উনি, তুই বাসায় চলে যা, ও যখন বাসায় গেছে ওকে আর বাসায় ঢুকতে দিচ্ছে না, বাসায় যখন ঢুকতে দিচ্ছে না আমি আমার মাথা মানে আমার তো এখন গোছানো আমার সবাই লেখাপড়া করতেছি, কিন্তু তো তখন যে আমি কি করলাম যে তাড়াতাড়ি ওখানে গেছি, ওখানে গিয়ে আমার বোনকে নিয়ে আমার অনেক ওই বাসার যে মহিলা ছিল ওনাকে অনেক বুঝে সুঝে আমার বোনটাকে রাখেন, দেখেন এখন আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, কিছুদিন রাখেন যখন অবস্থা ভালো হবে ও সামনে পরীক্ষা আমি তখন নিয়ে আসবো, এবার বললাম উনি কোনোভাবে দরজা খুলে নাই। তারপরে আমি আমার বাবাকে বাসা থেকে বেরোতে রাস্তায় পাইছি, রাস্তায় আমি বাবাকে হাত ধরে বললাম আব্বু আমরা ভালো আছি কিন্তু আমাদের এখন অর্থনৈতিক অবস্থা একটু ভালো না, আমাদের বাসা ভাড়া দিতে মাস শেষে কষ্ট হয়, তারপর খাওয়া দাওয়া লেখাপড়া খরচ, আপনি অ্যাটলিস্ট রুমানাকে এখন রাখেন, আমার মেজো বোন নাম রুমানা, রুমানাকে এখন রাখেন, আমরা যখন ঠিক আছে আপনি আমার বাবা আবার আমাদেরকে পড়াবে না, মানে এরকম আমার আমাকে নাকি ওনার সমস্ত শুধুমাত্র আমাদেরকে ইন্টার পাস করাই দিবে এটা ওনার দায়িত্ব। উনি বলতেছে রুমানা আমার দায়িত্ব না, রুমানা ইন্টার পাস করে ফেলছে আমি আর দিতে পারবো না এরকম। আমি ওনার এত মানে এত রিকোয়েস্ট করে বলছি আব্বু যে আপনি রুমানাকে একটু রাখেন, আমার আব্বু সাথে সাথে রিক্সা নিয়ে ওখান থেকে চলে গেছে। ওই দিনই আমার বাবার সাথে শেষ যোগাযোগ। ওই দিনে আমি এই বাবার সাথে যেখানে বাদ আমার যে আমরা একটা রুটি তিন ছোটটা থাক এখন আপাতত একটা রুটি তিন ভাই বোন ভাগ করে খাবো, আর ফসলও আমাকে তখন খরচ মানে টুকটাক দিচ্ছিল, ও ছোট একটা জব করতো। এবার করে আমরা আবার তিন আমার তিন ভাই বোন একসাথে থাকা শুরু করলাম। রুমানার আর ভার্সিটিতে পরীক্ষা দেওয়া হলো না, ও বাংলা কলেজে অনার্স শুরু করলো আর কি। তো এভাবে করে আমাদের তারপর খারাপ যাচ্ছিল না, হয়তো বা অত ভালো খাচ্ছিলাম না, ভালো চলতেছিলাম না। তারপর তিন রুমানো একটা কি জায়গা নেই স্কুলে জব খুঁজে নিচ্ছে, আমরা ভালো চলতেছি। তো এটা হলো ষোলো সালের বাইশে নভেম্বর। আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে ফসল এইভাবে তো চলে না, কিছু একটা করতে হবে। এর মধ্যে আমি একটা বিটি থেকে শুরু করে একটা ডিপ্লোমা করছি, যাতে আমি একটা পাল্লা দিতে পারি। তো আমি বললাম ফসলকে যে শোনো, আমি চিন্তা করছি চিটাং গিয়ে একটা পাল্লা দিব, চিটাং অফিসের সহ আমি মোটামুটি দাঁড় করাইতে পারবো। আমাদের মোটামুটি তুমি যদি একটু দাও, ভাই একটু দিলে আমি দিলে আমি দাঁড় করাই ফেলে পরে রুমানার সঙ্গে আসতে আমার চিটাং ব্যাগ হয়ে যাবো। চিটাং যেহেতু আমাদের সব রিলেটিভ ঢাকাতে কেউ নাই। তো এভাবে করে ফসলও রাজি হয় সব মিলে, আর আমার শাশুড়ির সাথে আমার ভালো বলবো, কখনো আমাদের কোন রকম কিছু হয় নাই, মিষ্টি কথা মিষ্টি সম্পর্ক। তো আমি ওভাবে করেছি অঞ্চল আসি, আমি কখনোই কাজটা করি না ওনাদের কখনো। অনেকে আমাদের বসতে যে আমার শ্বশুর বাড়িতে গিয়ে উঠে যাইতাম, কিন্তু আমি কখনোই আমি সময়কে সময় দিচ্ছি যে ওই সময় আমি অগোছানো, আমি ফসলকে অগোছানো করবো না। বিয়েটা করছি অতটুকু বিশ্বাস আসছে অতটুকু, আর ফসলের মধ্যে আমি এমন কখনো দেখিনি যে ও সরে যাবে। ও সবসময় আমার জন্য অনেক পাগল, সবসময় যা এক কথায় আমি ওর প্রেম দেখে প্রেমে বসছি, ওর ভালোবাসা দেখে ভালোবাসতে শিখছি। আমি যা আগে যে ফিল ছিল যে কখনো ভালোবাসা ছিলই না। তো এভাবে করে আমি চিটাং যাই, চিটাং গিয়ে আমি ভাবলাম প্রথমে আমি একটা জব নেই, আমি একটু ধারণা নিই, তারপর গিয়ে আমি পার্লার দেই। তো আমি তো জব নিয়ে মোটামুটি আমি আমি যে ইন্টারভিউ দেই আমার ভালো স্যালারিতে জব হয়। যখন ভালো স্যালারিতে জব হয় তখন আমি চিন্তা করলাম যে আমার উপর যে বললাম না যে আমাদের যখন অবস্থা খারাপ ছিল আমার বাবা কিছু পশু থাকে না আশেপাশে এদেরকে জাগ্রত করে দিচ্ছে যে আমার মেয়ে এগুলো তো অসহায়। তো আমার সবসময় এই জিনিসগুলো আমার আমার মেজোটাতে চলে আসছে, ছোটটার উপর যদি এমন কিছু হয় সবসময় এগুলো আমার ভাইও এগুলো খুব চিন্তা করতো। তো আমি যখন ভালো একটা জবে স্যালারিতে জব পাই তখন আমি চিন্তা করলাম ছোট তখন ছোট ইন্টার পাস করে ফেলতে ছোটকে নিয়ে আসি। এরপর আমি আমার ছোট বোনকে আমার কাছে চিটাং নিয়ে আসি, চিটাং কিন্তু আমি আলাদা বাসা নেই, আমার শ্বশুর বাড়িতে উঠি নাই। তারপর আমার শাশুড়ি আমাকে দেখার জন্য মানে আমাকে দেখার জন্য উনি মানে আগ্রহ, এখন এতদিনও আমাকে দেখে নাই। তখন প্রায় আমার বিয়ে হয়েছে ১৩ সালে, তখন ১৬ সাল, তিন বছর হয়ে গেছে আমাকে দেখে নাই। পরে আমার আমার দেবর আমাকে ইনভাইট করে বাসা দেওয়ার জন্য, না গেলে রাগ করবে। পর আমি সর্বপ্রথম ওই দিন আমার শ্বশুর বাড়িতে যাই
তিন বছর পর।
হ্যাঁ, তিন বছর পর আমাকে আমাকে ইনভাইট করে। তো আমি যাই, ওখানে যাওয়ার পরে মানে আমার কাছে খুবই ভালো লাগে যে মানে আমি আমি ওনার ছেলে এভাবে বিয়ে করছে, তারপরে ওনার ভিতরে ওরকম ইয়ে নাই যে আমার প্রতি মানে ওনার অনেক
ক্ষোভ নেই, আদর ক্ষোভ নেই, কোনো
অনেক আয়া মানে অনেক বেশি মায়া।
বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। তারপর
তারপর অনেক ওই সময়টা বিকেল পর্যন্ত ছিলাম, সময়টা অনেক ফসল কিন্তু ছিল না, ও অফিসের ওদিকে অনেক ঝামেলা ছিল তো ও আসছিল না। কিন্তু আমি আমার শাশুড়িদের সাথে দেবদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করি, ভালো সময় আমি সন্ধ্যের দিকে বাসা চলে আসি, আমার জব ফসলের জব এভাবে করে চলছে। তো এভাবে করে ওদেরকে ইউএসএ এম্বাসি থেকে ডাকছে, একটা নোটিশ আসছে। তো ওই নোটিশের জন্য এর মধ্যে মানে আমার আমার শ্বশুর বাড়িতে আমাকে কেন বা ওভাবে নিচ্ছে না ওটা আমি বুঝছি, আমার শ্বশুর অনেক বেশি রাগি, আমার শাশুড়ি তো ঠিক আছে, আমার কিন্তু আমার শ্বশুর তো এখন সৌদি আরব থাকে তখন। তো আমার শ্বশুরের জন্য আমাকে ওভাবে ওরা মানে আত্মীয় স্বজন থেকে লুকিয়ে রাখতেছে, যেহেতু আমার শ্বশুর এখনো মেনে নেয়নি। কিন্তু আমার শাশুড়ি এর মধ্যে আমার ছোট সংসারে যা লাগে যে যা যা লাগে আমার শাশুড়ি আমাকে হেল্প করে এরকম আর কি। তো যখন ওদেরকে এম্বাসি থেকে যখন ডাকছে তখন আমার শ্বশুরকে আমার শাশুড়ি আসতে বলে দিচ্ছে আর কি, আসতে বলে দিচ্ছে। তো আমার শ্বশুর বাড়িতে চলে আসছে, আমার শ্বশুর যখন বাড়িতে আসছে তখন আমি ভয়ে যাচ্ছি না, আমার শ্বশুর বাড়িতে আর যাচ্ছি না, এর মধ্যে না আসা যাওয়া করতাম আমি, আর ভয়ে যাচ্ছি না আমার শ্বশুর আসছে আমাকে কি বলবে আল্লাহ। তারপর আমি তখন আমার একটু অ্যাক্সিডেন্ট হয়, আমার পা পুড়ে যায়, যেতে একটু দেরি হয়, যেতে একটু দেরি হয় দেখে তারপর সাহস করে আমি যাই। যাওয়ার পরে ওই সময়টা মানে আমার জীবনে বেস্ট সময় ছিল, আমি এত ভয়ে যাই, কিন্তু আমি যে এতদিন লেট করে আসছি আমার শ্বশুর সেটা আমার কাছে মানে আমার সারপ্রাইজ, আমার শ্বশুর আমার বলছে এতদিন পর নিয়ে আসতে হলো।
তামান্না, এখানে আপনাকে একটু রাখতে হবে, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি দেবো, তারপর আবার ফিরে আসবো, আপনি ফোন লাইনটি কাটবেন না। ঠিক আছে, আপনি ফোন লাইনটি কাটবেন না, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার ফিরে আসবো এবং শ্রোতাদের বলছি আগামী পর্বে যদি আপনি হট সিটে বসে কথা বলতে চান অথবা আই অ্যাম ব্লকড তামান্নার মতো কথা বলতে চান, ওজি স্পেস আপনার নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বর এবং ফেসবুকে আমাদের পোস্টগুলোকে শেয়ার করতে পারেন যদি আপনার মন চায়। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, তামান্না আমাদের সাথেই থাকুন।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত দুইটা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোঝে।
ভালোবাসার বাংলাদেশ,
the original guru is back.
তামান্না শুনতে পাচ্ছেন?
জি
জি। আচ্ছা তামান্না, একদম সংক্ষেপে করতে হবে কারণ দুটো বেজে গেছে, খুব সংক্ষেপে। হুম,
তো আমি ওদি অনেক সারপ্রাইজ হই যে আমি ভাবছিলাম আম্মাকে আমার শ্বশুর কি না কি বলবে, আমি ভয়ে আসতেছিলাম না, তারপরে আমি অ্যাক্সিডেন্ট করছি সব মিলে, কিন্তু ওই মুহূর্তে আমার শ্বশুর আমাকে আরো উল্টা বলতেছে যে তুমি আসতে এত, আমি আসছি যাচ্ছি 10-12 দিন হয়ে গেছে, তুমি আসতে এত দেরি করছো কেন, এটা আমার কাছে অনেক বেশি সারপ্রাইজ। তারপর আমি নিচের দিকে তাকাই আছি ভয়ে, তারপর উনি অনেকগুলি কথা বলছে যে আমি সবই শুনছি, সবই আমি জানি, এখন আমার ছেলে বিয়ে করে ফেলছে, এখন জিনিসটা বললো আর কি, তার ছেলে করে ফেলছে, কিছু করার নাই। আর যতটুকু বুঝলাম উনি আমার ব্যাপারে মোটামুটি খোঁজ খবর নিছে যে আমাকে মোটামুটি ওনাদের পছন্দ হয়েছে, ওনার ভালো লাগছে যে এরকম আর কি। তো উনি আমাকে কয়েকটা বললো যে আজ থেকে, আগে যা হয়েছে হয়েছে, আজ থেকে যে তুমি আমাদেরই একজন, এখন তো তুমি জানো আমাদেরকে অ্যাম্বাসি থেকে ডাকছে, এখন তুমি অনেকে অনেক কথা বলবে, থাকে না যে অনেকে চায় না যে ওরা বাহিরে যাক, তুমি জাস্ট চুপ থাকবা, কাউকে কিছু বলবা না, যদি বাবা হিসেবে আমাকে মানো, বিশ্বাস করো, তাহলে যদি আমরা অ্যাম্বাসি থেকে প্রথমবার আমরা পেয়ে যাই, তাহলে আমরা সবকিছু করে যাবো তোমার জন্য, যেটা যেটা করে যাওয়ার করে যাব, বা তুমি এই মুহূর্তে চুপ থাকবা। তো এরপরে ওরা কিছুদিন পর ওদের অ্যাম্বাসিতে যাই, আমাকেও ঢাকায় নিয়ে যায় ওদের সাথে, ঢাকায় নিয়ে যায় ওদের সাথে, ওরা পাই আর কি, প্রথমবারই ওরা ভিসা পেয়ে যায় সবাই,
আমার পুরো পরিবার,
হ্যাঁ পুরো পরিবার একসাথে ভিসা পেয়ে যায়। ওদিন আমার ভাইয়া, তো আমি চিটাগং চলে আসি, যে আমার মেজু বোন আর ভাইয়া সেই বাসাটাই ছিল, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাগ চলে আসি, চলে আসার পর আমার শ্বশুর যেটা বললো আর কি, যে এখন এখন যদি কোন রকম জানে আর কি, ফসলের জন্য সমস্যা হবে, বিয়ে করে ফেলছে, বিয়ে করলে তো যেতে পারবে না, তো এখন তুমি যদি আমাকে বিশ্বাস করো তো আমরা এক বছর আমাদেরকে সময় দাও, দেখো আমরা যেটা পেয়ে গেছি, এখন আমরা কাউকে গুনবো না, সমাজ কি বললো কে কি বললো কিছু গুনবো না, জাস্ট আমরা একটা বছর পর ব্যাক করে আর কি চলে আসে, তোমাকে আনুষ্ঠানিক ভাবে উঠাই নিবো। এবার বললো যেভাবে আমার শ্বশুরের কথাগুলো আমার খুবই ভালো লাগছে, আর আমার মানে আর আমার অবিশ্বাসের কিছু কখনই ওদের ফ্যামিলি থেকে দেখি নাই, মানে আমাদের ফ্যামিলি থেকে, ওদের ফ্যামিলি অতটা হুজুর না, কিন্তু ওদের ফ্যামিলিতে একটা বিশ্বাস, একটা আস্থা। এখনো আমার শ্বশুর কোনো ডিসিশন নিতে গেলে তার বড় ভাই বড় ভাবিদের কাছ থেকে মানে সবাই মিলে একটা ডিসিশন নেয়,
বুঝতে পেরেছি,
এত ভালো লাগছে,
মানে পরিবারের প্রত্যেকের উপর প্রত্যেকের সম্মান আছে এবং প্রত্যেকেরই ভূমিকা আছে পরিবারে, এক নায়কতন্ত্র পরিবার না, প্রত্যেকেরই ভূমিকা আছে।
ছোটরাও, এখনো ছোটরা যেগুলি বড় হচ্ছে সেম ওভাবে,
বুঝতে পেরেছি।
আমার ননদ, আমার
তামান্না, তামান্না আমাদের আমাদের সংক্ষেপে করতে হবে, আমরা বুঝতে পেরেছি আমরা সংক্ষেপে। বলুন তারপর।
তো এইভাবে করে ওরা তারপর ফাইনালি সবাই চলে যায় আর কি, ইউএসএ চলে যায়। চলে যাওয়ার পরে আমি আমাকে বাসা নিয়ে দেয়, আর আমার যে জব করতাম সেটা অফ হয়ে যায় আমাকে, আর মানে পার্লার নিতেও নিষেধ করছে যে পার্লার দিয়ে কি করবো, ও তো ফসল তো আমার জন্য খরচ পাঠাচ্ছে। এইভাবে করে তো এক বছর চলতেছে, এখন ফাইনালি ওরা এই যে গত 7 তারিখে সবাই আসছে অনুষ্ঠান করার জন্য, তো এখন 14-13 তারিখ হলো আমাদের গায়ে হলো, 14 তারিখ হলো আমাদের বিয়ে প্রোগ্রাম। এই এত বছর পর এখন আমার শ্বশুর যে করে গেছে সেই কথাটাই রাখছে, সেই সবাই আসছে, সবাই এখন পুরা।
তার মানে কত বছর পর আপনার আনুষ্ঠানিক ভাবে বিয়ে হচ্ছে, মানে আপনাকে উঠিয়ে নিচ্ছে কত বছর পর?
সেটা হলো যে 13 সালে ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল,
আর এখন হলো যে কি
2018 সালে, মানে প্রায় পাঁচ বছর পর কিংবা পাঁচ বছরের সময়ের কাছাকাছি সময়ে আপনাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হচ্ছে অবশেষে, এবং 14ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি আপনার হলুদ।
আর হ্যাঁ, ফাইনালি যে আমি ছোটবেলায় সেই স্বপ্নটা দেখতাম যে আমি বসাবো, সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, আমি বসাচ্ছি, আমার বিয়ে হচ্ছে।
পাঁচ বছর, এবং এই পাঁচ বছর শুধুমাত্র বিশ্বাস, মানে যেখানে কোনো কাগজপত্র কোনো কিছু ছিল না, ফয়সালের সাথে হঠাৎ করে বিয়ে করা, আমাকে একটু বলতে দিন, ফয়সালের সাথে হঠাৎ করে বিয়ে করা, এবং সেই বিয়ের পরে ফয়সালের বাড়ি থেকে একটা রাগারাগি ঘটনার পর ফয়সালকে বাড়ি থেকে বের করে দেয়, আপনার পরিবার থেকে আপনাকে বের করে দেয়, আপনারা ছোট্ট একটি টুনাটুনি সংসার করেন, আপনার বোনকে নিয়ে আসেন, ভাইকে নিয়ে আসেন, ক্রমাগত একটি সংগ্রাম চলছে, এবং সেখানে ভালোবাসা আছে এবং বিশ্বাস ছিল। তার পরবর্তীতে আপনার ভালো ব্যবহার আমাকে এখানে অবশ্যই বলতে হবে আপনার, কারণ যারা শুনছেন তাদের জন্য এটা অত্যন্ত জরুরি, আপনার ভালো ব্যবহার এবং সময়ের প্রতি যে ধৈর্য এবং অপেক্ষা রাখা, যেহেতু আপনারা অনেক আগে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ওই মুহূর্তে, বাট সেটাকে শুধরানোর জন্য এবং নিজেদের সম্পর্কের ভালোবাসার উপর বিশ্বাস রেখে আপনারা আপনাদের দিনগুলোকে চালিয়ে যাচ্ছিলেন, এবং আপনার শ্বশুরের কথা মতো যে কথাটি আপনার শ্বশুর দিয়েছিলেন যে আমাদেরকে সুযোগ দাও, আমরা এক বছর পর ফিরে এসে তোমাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব, সেই কথা তারা রেখেছেন, এবং সেখানেও কিন্তু এমনও হতে পারত যে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে আর ফিরিয়ে নিতে নাও পারত, তাই না? আপনার কিন্তু করার কিছু ছিল না, কারণ কোন ডকুমেন্টস আপনার কাছে নেই, বাট অবশেষে তারা পুরো ফ্যামিলি চলে গেছে, বাট তারা ফিরে এসছে, তারা তাদের কথা রেখেছে, নিতান্তই অত্যন্ত ভালো মনের মানুষ না হলে, সত্যিকার অর্থের ভালো মানুষ না হলে তারা এই কাজগুলো করতেন না, হয়তো হয়তো বলতে হবে। অত্যন্ত ভালো একটি পরিবারে আপনি বউ হয়ে যাচ্ছেন, মানে ইতিমধ্যে তো বউ হয়ে আছেনই, আনুষ্ঠানিকভাবে বউ হয়ে যাচ্ছেন, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নতুন করে ভালোবাসাকে আপনি আবার জয় করছেন পাঁচ বছর অপেক্ষা করে, একেই বলে ভালোবাসা। আমি আজ এই কারণেই আপনাকে মানে ফোনে রেখেছি, বিকজ আজ আমরা যার সাথে স্টুডিওতে কথা বলেছি যে আপনার মতো অপরিপক্ক সময়ে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছে, এবং 10 বছর সংসার করে বাবলুর বউ আজকে বলছে যে আমি তোমাকে ভালোবাসি না গুরু, আমি তার সাথে সংসার করতে চাই না, চাই না মানে চাই না, আপনারা তো শুনেছেন যেখানে বাবলু কান্নাকাটি করেছে, অনেক কিছু করেছে, ঠিক আপনিও বিয়ে করে ফেলেছিলেন, পরিবারে বিভিন্ন ঘটনা, আপনার বিভিন্ন যে দুর্ঘটনাগুলো আপনার পরিবারে ঘটে, আপনার মা হারানোর কথা, আপনার বাবার অত্যাচার, নতুন মায়ের অত্যাচার কিছুটা, আশপাশের মানুষের কিছু অত্যাচার, কথাবার্তা, কটুক্তি, সবকিছুকে উপেক্ষা করে আপনারাও কিন্তু একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, কিন্তু আপনার ভাগ্যটা অনেক ভালো যে আপনি একটি ভালো মানুষের সাথে যুক্ত হয়েছিলেন। আমি একটা কথা বিশ্বাস করি সবসময়, মানুষের কপালে না সৃষ্টিকর্তা আগে থেকে লিখে দেয়, কিন্তু হাজারো চাইলেও আপনি সেটাকে পরিবর্তন করতে পারবেন না, এটি ব্যক্তিগতভাবে আমার ধারণা। আপনি অসম্ভব আসলে ভাগ্যবতী একজন মানুষ, তা না হলে আপনি যে রিস্ক জীবনে নিয়েছেন, যেখানে কোনো ডকুমেন্টস নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র দুজন মানুষ দুজনের উপর বিশ্বাস করেছেন, এবং 5টা বছর লেগেছে এই বিশ্বাসের মর্যাদার ফলাফল পেতে, তাই না? এবং অবশেষে আপনি বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু আমার একটি প্রশ্ন, আপনি অসম্ভব ভালো আছেন, বাট আপনি যেই সময়ে বিয়ে করেছিলেন ওই পরিস্থিতি থেকে আপনার কি মনে হয় যে আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন? কারণ আপনার কথা শুনে কিন্তু অনেকেই ভাবতে পারে যে তামান্নাপুর মতো আমরা তো বিয়ে করে গোপনে রাখতে পারি।
আমার হাজবেন্ড আমরা দুজনে বলে আমরা কিন্তু একটা অনেক বড় ভুল করছি, আবার আমার শাশুড়িদেরকেও আমরা অনেক বড়, আমার আমার দিক তো না, আমার ফ্যামিলির সাপোর্ট পায় না, ও কিন্তু ফ্যামিলির সাথে অন্যায় করছে, ও বড় ছেলে আর ওর ফ্যামিলি কি ধরনের সেটা বললাম না, ও কিন্তু অন্যায় করছে।
তার মানে তামান্না, আপনাদের মতে আপনারা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন এবং বিয়ে করেছিলেন, অবশেষে আপনাদের সুখের একটি সমাপ্তি হয়েছে যে আগামী 14ই ফেব্রুয়ারি আপনাদের বিয়ে, কিন্তু আপনি এটাও স্বীকার করছেন ওই সময় আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি আসলে ভালো সিদ্ধান্ত না। সবার জীবন কিন্তু আপনার মতো হবে এমন কিন্তু কোনো কথা নেই, সিদ্ধান্তটা তো ভুল, আপনি যেটা মানেন।
হ্যাঁ, আমরা মানি এটা, দুজনেই মানি আমরা।
আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আপনার এই এত ঘটনা, উত্থান পতন, বিশ্বাস, টেনশন, অনিশ্চিত জীবন, সবকিছুর পরে যে সুন্দর একটি দিন আসছে এবং আপনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন নিতে যাচ্ছেন তার উপর নির্ভর করে,
আমি এটা বলবো যে আমাদের এতটুকু জীবন, এখনো তো জীবন মাত্র শুরু, আমি অনেক ভালো মানুষও দেখছি খারাপ মানুষও দেখছি, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি সত্যি যে এখনো অনেক ভালো মানুষ দেখি, এখনো আমাদের সাথে যে হেল্প করে যে অনেক ফেরেশতার মতো অনেক কিছু মানুষ থাকে, না হলে আমরা টিকতে পারতাম না। সবাই সবাই ভালো না, সবাই খারাপ না।
তো আমি পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ আছে, আমি বিশ্বাস করি পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ আছে, শুধু তাদেরকে ঠিকভাবে খুঁজে নিতে হয় কিংবা বুঝে নিতে হয়।
আর সময়কে যে
অস্থির হওয়া যাবে না।
হ্যাঁ, আমি কি বলবো, আমি বুঝতে পারতেছি না। শুধু সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এই ছোট জীবন থেকে আমি সবাইকে ক্লিয়ার করবো, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার ছোট দুই বোনকে আমি সেভাবে করে ওরা বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আর আমার ভাইয়া, এই যে আমার ভাইয়ারও, আমার বাবা যেটা করে নাই, আমার ভাইয়া কিন্তু ছোট, আমরা পিঠে পিঠে ভাই বোন, আমার ভাইয়া যা করছে আমাদের জন্য স্টিল না এখন পর্যন্ত। আমার ভাই আমার বাবাকে আমি ও আজকে একটা কথা বলে আমার বাবার সাথে আমি সেই যে লাস্ট আমার মেজো বোন যাচ্ছে আর আজকে কথা যাচ্ছে, আমি ওনাকে ফোন দিয়ে, আমার ভাইয়া তো কার্ড দিয়ে আসছে, দিয়ে আমি ওনাকে ফোন দিয়ে ইনভাইট করলাম আর কি, যে আব্বু এরকম সবই তো শুনছেন দূর থেকে হলো, তো এখন আপনি কি বলেন, আপনি যদি আসেন আমার জিনিসটা এরকম হবে, এইভাবে সাজাবো, আপনি না আসলে আমি জিনিসটা এইভাবে সাজাবো।
তামান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা দুটোই, বাট আসলে আপনাদের ভালোবাসার কারণেই আমাদের থাকতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার কথা সূত্র ধরে একটি কথা আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই। আপনি একটি কথা বলেছেন যে আমি অগোছানো ছিলাম এবং আমি অগোছানো সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমি চাইনি ফয়সাল কোন অগোছানো জীবনে পরিণত হোক, কিংবা ফয়সালের জীবন কোন অজীবন অগোছানো জীবনে পরিণত হোক। এই কথাটি আপনার কথাতে এসছে। আমি এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় যখন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং সেই সিদ্ধান্তটাকে যদিও সুযোগ থাকে সমাধান করার মতো কিংবা একটু ঠান্ডা হয়ে বিষয়টাকে পর্যালোচনা করার মতো, কিন্তু আমরা হঠাৎ করে অনেক উত্তপ্ত হয়ে অনেক দ্রুত আরো কিছু অঘটন ঘটিয়ে ফেলি দ্রুত সিদ্ধান্ত নিয়ে। আপনি যদি ওই মুহূর্তে ফয়সালকে প্রেশার দিতেন যে না তুমি এখনই বাসায় জানাও, আমাকে বাড়িতে নিয়ে যাও, আমার বইয়ের মর্যাদা দাও, এটা করো ওটা করো, হ্যান করো ত্যান করো, তাহলে কিন্তু আজ যে ফলাফলটা হতে যাচ্ছে হয়তো এটা হতো না। আপনি সময়কে সময় দিয়েছেন, বিকজ আপনি জানতেন যে আমি একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বাড়ির বড় ছেলে হওয়ার পরও তার জীবনটাকে আমি উল্টাপাল্টা করতে দেব না, সো আমি চুপচাপ থাকি, ধৈর্য ধরি, প্রত্যেকটা মানুষকে সম্মান দিই, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করি, সম্মান দিই, এবং আমি ভালোবাসার প্রতি বিশ্বাস রাখি, দেখি কি হয়। এই বিশ্বাসের কারণেই কিন্তু আজ আপনি আপনার ভালোবাসাকে পেতে যাচ্ছেন আনুষ্ঠানিকতার মাধ্যমে।
গুরু, আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে কি, যেটা বলতেছি আমার বাবা এখনো আমাদেরকে ইগনোর করছে, আচ্ছা যাই হোক সেটা, কিন্তু আমার ভাইয়া ওর এতদিনের চাকরি যে ছোট মানে যতটুকু টাকা জমা হচ্ছে ও আমাকে ওটা বলছে সবকিছু ফসলের টাকা দিয়ে করলে হয় না, এটা দিয়ে তুই আনুষ্ঠানিকতা করবি, এটা যে আমার কাছে কত বড় মানে উপহার, আমার ভাইয়ের তরফ থেকে আমার লাইফের শ্রেষ্ঠ উপহার, আমার ভাইয়া ও যতটুকু জমা ও আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, এইটা দিয়ে যেন আমি আমার অনুষ্ঠানটা করি, মূল অনুষ্ঠানটা।
আপনি অনুষ্ঠান তো চট্টগ্রামে করছেন, মানে দাওয়াত দিলেও যেতে পারছি না, বিষয়টা এরকম। আচ্ছা, না অনেক ভালো লাগলো তামান্না, কারণ আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে আপনার জীবনের মতোই কিন্তু অনেকটা ঘটনা, অনেকটা মানে অপরিকল্পিত সময়ে ইভেন অসময়ে বিয়ে করে ফেলা, বাট আপনার জীবনের ভাগ্য ঘুরে গেছে শুধুমাত্র আপনার কিছু সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং আপনার ভালোবাসার মানুষের সাপোর্টের কারণে। ভালোবাসার মানুষের সাপোর্ট অনেক জরুরি একটা বিষয়, অনেস্টি চলাফেরা করেছেন। ওকে তামান্না, আমার মনে হয় যে আমাদের শ্রোতারা আজ ঠিক 11টা থেকে এখন 2:14, এই যে দীর্ঘ সময়ে যে দুটো মানুষের ভালোবাসার কথা শুনলেন, বাবলু এবং আপনার কথা, আমাদের শ্রোতাদের যা বোঝার হয়তো তারা বুঝে গেছেন, এবং আমি কনফিডেন্ট আমাদের শ্রোতারা যথেষ্ট স্মার্ট, তারা অনেক বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাদের যা বোঝা উচিত আই হোপ যে আপনারা বুঝে গেছেন। তামান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আগামী দিনগুলোতে অবশ্যই অবশ্যই দোয়া করবো, এবং এই বিশ্বাসের উপরই আগামী দিনগুলোতে আপনাদের সংসার অনেক সুন্দরভাবে থাকবে, বেঁচে থাকবে আজীবন, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কথা বললাম দুজন মানুষের সাথে,
একজন বাবলু যিনি ভালোবেসে বিয়ে করেছিলেন, মাত্র ছদিনের সিদ্ধান্তকে চার পাঁচ দিনের সিদ্ধান্তে তারপর ডিভোর্স হওয়া, আবার ভালোবেসে তাকে বিয়ে করা এবং স্টুডিওতে এসে কান্না করে ভালোবাসার কথা বলা, হাত পা ধরা, মারধর করা, কথাবার্তা কাটাকাটি করা, কত কিছু, মানে একটা বিধ্বংসী ভালোবাসা। বাট এন্ড অব দ্য স্টোরি ছিল সে ভালোবাসা চেয়েছিল তার ভালোবাসা মানুষের কাছে, তার স্ত্রীর কাছে, বিউটির কাছে, কিন্তু বিউটি সেই ভালোবাসা চায় না। আমাদের শ্রোতারা অসংখ্য কমেন্টস করেছে এবং আমার মনে হয় জোর করে কখনো কোনো কিছু হয় না। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি, গুরুর তরফ থেকে গুরু চেষ্টা করেছে, অনুষ্ঠানের তরফ থেকে আমরা চেষ্টা করেছি সমাধানের জন্য, এবং বাবলুও চেষ্টা করেছে, কিন্তু যেখানে তার স্ত্রী প্রকাশ্যে সকলের সামনে বলেছে যে আমি তোমার সাথে সংসার করতে চাই না, সেখানে আসলে সিদ্ধান্ত আমরা পেয়ে গেছি। এখন সিদ্ধান্তটা বাবলু মানবে কি মানবে না সেটি তার বিষয়, কারণ প্রত্যেকটি মানুষ যার যার জীবনে সিদ্ধান্ত নেবে এটাই স্বাভাবিক। আমরা শুধুমাত্র তাকে দেখাতে পারি এটি করলে আপনার ভালো হবে, এটি করলে আপনার ভালো হবে না। গুরু হিসাবে আমার দায়িত্ব তাকে বুঝিয়ে দেয়া, আপনি যে পথে চলছেন এ পথে চললে আপনার ভবিষ্যৎটি অন্ধকার কিংবা আরো খারাপ হতে পারে, অথবা আপনি এভাবে চললে আপনার জীবনটি ভালো হতে পারে। ভালোবাসা একটা অঙ্ক, সেই অঙ্কটাকে একটু কাগজ কলমে দেখিয়ে দেওয়ার দায়িত্বটা আমার, এবং আমি সেটা করেছি, চেষ্টা করি সবসময়। এবং এখন আমরা যার সাথে কথা বললাম তামান্নার সাথে, তামান্না ফুললি ব্লক ছিল, বাট শুধুমাত্র তার ভালোবাসা, তার ভালোবাসার মানুষের বিশ্বাস, সাপোর্ট এবং পরিবার, শিষ্টাচার, ভদ্রতা, বিশ্বাস, এই শব্দগুলোর উপর কেন্দ্র করে সুন্দর একটি পরিসমাপ্তি হতে যাচ্ছে। আগামী 14 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তামান্নার বিয়ে হতে যাচ্ছে। একই রকমের ঘটনার দুটো বিপরীত উপসংহার বলা যেতে পারে, বাবলুর জীবনের সমাপ্তি এবং তামান্নার জীবনের সমাপ্তিটা, অর্থাৎ ভালোবাসার জীবনের যে সমাপ্তিটা সেটি আমার মনে হয় আমাদের শ্রোতারা স্পষ্ট বুঝতে পেরেছেন। আমি বারবারই বলছি তামান্না একটি কথা কিন্তু বলেছে যে তামান্না সুখী হচ্ছে কিংবা সুখী হতে যাচ্ছে, সুন্দর তার ছোটকালে যে সাজানো স্বপ্ন সে বিয়ে করবে, পালকিতে চড়ে যাবে, হতে যাচ্ছে। কিন্তু তামান্না কিন্তু এটিও স্বীকার করেছে যে সময় তারা বিয়ে করেছে, যে সময় তারা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, সময়টি তাদের পক্ষে ছিল না। দয়া করে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে আমার বন্ধুদের প্রতি আমার অনুরোধ, গুরু হিসাবে একটু ভাববেন, এক মিনিটের সিদ্ধান্ত সারা জীবনকে ধ্বংস করতে পারে। আমি আবারও বলছি, এক মিনিটের সিদ্ধান্ত সারা জীবনকে ধ্বংস করতে পারে। আমি বড় জোর আপনাকে স্টুডিওতে সুযোগ দিতে পারি, আমি বন্ধু হয়ে গুরু হয়ে আপনাকে বুঝিয়ে দিতে পারি, কিন্তু জীবনটা আপনার, কষ্ট আপনি পাবেন, সুখে থাকলে আপনি থাকবেন। গুরু হিসাবে আমার যা দায়িত্ব আমি সেটা আপনাকে বোঝাবো, কিন্তু আপনি মানবেন কি মানবেন না সেটা কিন্তু আপনার উপর নির্ভর করে। আর এই স্টুডিওতে অথবা আই অ্যাম ব্লকড টেলিফোনে আমরা যাদের সাথে কথা বলি তাদের ঘটনার মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, বাকিটা আপনাদের উপর নির্ভর করছে। একটু ভাবুন তারপরে সিদ্ধান্ত নিন। আমরা ঝটপট দুই একটি কমেন্টস পড়ব, তারপর অনুষ্ঠানের সমাপ্তি টানতে হবে। আগামী পর্বে আসতে চাইলে যা করতে হবে, ওজি স্পেস আপনার নাম লোকেশন এবং আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে।
একেবারে তাই গুরু, যেটা বলেছে সবাই সেটা খাতায় টুকে নেবে। এই মুহূর্তে তোমরা যে কষ্ট করে কমেন্ট গুলো আমাদেরকে করেছো সেই কমেন্ট গুলো আমরা একটু পড়ে নিয়েছি। টনিমেশ রয় জানিয়েছেন, গুরু আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটিও আমাকে ভালোবাসে, কিন্তু সমস্যা হলো ও মুসলমান আর আমি হিন্দু। এখন তো সমাজ আমাদের নিষ্পাপ ভালোবাসা মেনে নেবে না, গুরু এখন আপনি বলে দেন আমরা কি করব।
আচ্ছা, সর্বপ্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের সামাজিক পরিস্থিতিকে কখনোই কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। আমাদের সমাজকে নিয়েই আমরা, আমাদের আশপাশের পরিবেশকে নিয়েই আমরা। তুমি জানো তোমাদের দুজন, তোমরা দু ধর্মের, এটা কোনো অন্যায় না, বাট অন্যায়টা হয়ে যাবে যখন তোমরা বোঝার পরও, পরিবেশকে বোঝার পরও সাহসিকতা করে যদি মনে করে থাকো যে পরিবেশকে আমি তোয়াক্কা করি না, আমার মা বাবাকে আমি তোয়াক্কা করি না, আমার সিস্টেমকে আমি তোয়াক্কা করি না, আমার ভেতরে ক্ষমতা আছে যে আমরা আলাদা ধর্মে হবার পরও আমরা একসাথে হলে হয়তো কোনো প্রবলেম হবে না, সেটা তুমি ভাবতে পারো। বাট আমার বাস্তবিক জীবন থেকে, আমার আশপাশে দেখা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রবলেম হবার সম্ভাবনাটাই বেশি। তাই একটু সমাজকে বোঝো, একটু পরিবেশকে বোঝো, সবচেয়ে বড় কথা তুমি নিজেকে প্রশ্ন করো, কারণ বিয়েটা কিন্তু শুধু তোমার না, বিয়েটা দুটো পরিবারের। যদি এমন হয় যে তোমাদের এই বিয়ের কারণে কিংবা তোমাদের এই সম্পর্কের পরিণতির কারণে তোমার মা বাবা, মেয়েটির মা বাবাকে থেকে তোমাদের দুজনকে সরে যেতে হয়, হারাতে হয়, তাহলে কি এই ভালোবাসাটা খুব দরকার? মানে যে ভালোবাসার কারণে আমার পরিবারের সাথে পুরো সম্পর্ক শেষ হয়ে যাবে, মা বাবার থেকে সম্পর্ক শেষ হয়ে যাবে, আলটিমেটলি কি সেই জিনিসটা তোমার জন্য ভালো হয়ে দাঁড়াবে? একটু ভাবো। এই যে আমি বারবার বলি যে একটু ভাবো, তোমার উত্তর তুমি নিজে পেয়ে যাবে। আই হোপ যে তুমি অ্যান্সার পেয়ে গেছো আমার।
মোহাম্মদ হোসেন কমেন্ট করেছেন, গুরু লাভ ইউ, আপু লাভ ইউ। শুনছি খুলনা পিটিআই থেকে, কেমন আছেন গুরু আপু? গুরু, আজকের স্টোরিটা অনেকটা আলাদা। কোচি ছেলে মেয়েদের লাভ স্টোরি আর গ্রাম্য কথাগুলা বেশ ভালো লেগেছে গুরু। গুরু, গেল অনুষ্ঠানটা শুনতে পারেনি তাই খুব খারাপ লেগেছিল, বাট আপনাকে আপনাকে শুনতে পেরে আজ খুব 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 ভালো লেগেছে এবং সেদিন খুব খারাপ লেগেছিল। যাক, এখন ভালো লাগছে গুরু আপনাকে।
থ্যাংক ইউ।
টিপু সুলতান মাহমুদ বলছেন, গুরু আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর রংপুরে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে স্নাতকোত্তর শেষ সেমিস্টারে অধ্যয়নরত আছি। আমি আপনাদের ভালোবাসা বাংলাদেশ অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমি একজন এফএম ভক্ত, তাই আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, কারণ আমি এখন চাকরি প্রিপারেশন নিয়ে খুব বেশি সিরিয়াস না হয়ে ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান শোনার জন্য বৃহস্পতিবার রাতে অপেক্ষায় থাকি। যারা আমাকে এই বিষয়ে ব্যঙ্গ করে, বিশ্বাস করবেন গুরু, আমার তাদের থেকে অনেক ভালো একাডেমিক ফলাফল আছে। 38তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় তাদের থেকে অনেক বেশি এমসিকিউ সঠিক করে এসেছি। আমি আশাবাদী প্রিলিমিনারি হবে, তাই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাহলে এইটার জন্য কি আমি আমার বন্ধুদের কাছে খুব বেশি হাসির পাত্র?
আমি খুব ছোট্ট করে বলবো, এটা আমার কাছে মনে হয়েছে ছোটকালে আমরা যে যখন যে বন্ধুদের সাথে কলম চুরি নিয়ে এটা নিয়ে ওটানে গোতাগতি করতাম, বন্ধুরা খ্যাপাত, ওরকম একটি বিষয় হয়ে গেছে। আপনি যেহেতু চাকরি করতে যাচ্ছেন, সামনে ভবিষ্যৎটা আরো পরিষ্কার হবে আমি মানে আশা করছি এবং দোয়া করছি। আর একটি রাতে অনুষ্ঠান শুনলে আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে কিংবা বন্ধু বান্ধব আপনাকে হাসি ঠাট্টা করবে, আসলে বিষয়টি আমার কাছে কেমন একটু মানে অদ্ভুত লেগেছে প্রথম দিকে, কারণ আপনি ম্যাচিউর। আপনি সারাদিন কাজ করে একটা দিন অনুষ্ঠান শুনলে কেন বন্ধু বান্ধব হাসি ঠাট্টা করবে, আসলে এই ব্যাপারটি আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আই হোপ যে আরো পরবর্তীতে কোন কমেন্টস আমি পুরো বিষয়টি বুঝতে পারবো। বাট কেউ যদি আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাকে করতে দিন, আপনি আপনার কাজ করুন। তার মানে এটা বলছি না যে আপনি সারাদিন মানে আমাদের অনুষ্ঠান শুনুন সব কাজ বাদ দিয়ে, সেটা না, আপনি আপনার কাজ করুন। যে কাজটি করলে আপনি ভালো ফিল করবেন, আপনার ভালো লাগবে, আপনি সেটাকে নিয়ে, মানুষের কাজই হচ্ছে মানুষের পেছনে লেগে থাকা, মানুষকে নিয়ে ক্রমাগত যে বলি না যে ব্যাকবাইটিং করা, তো ওটা হচ্ছে আমাদের কাজ, যে আমরা পেছনে কথা বলতে খুব বেশি পছন্দ করি, হাসি ঠাট্টা করতে খুব বেশি পছন্দ করি, ছেড়ে দিন না, আপনি আপনার কাজ করুন।
ভালো কাজের পেছনে গুরু মানুষ লেগে থাকে,
আপনি আপনার কাজ করুন, জাস্ট মানে আপনি আপনার কাজ করে যান।
জি, আমার মনে হয় গুরু ওনার উচিত ওনার বন্ধুদেরকে বলুক যে আরে তোমরা শোনো ভালোবাসার বাংলাদেশ বৃহস্পতিবার, তাহলে আমাদেরও শ্রোতা বাড়বে এবং তারাও কিছুটা কিছু কিছু না কিছু শিখতে পারবে।
শিখতে পারবে, শ্রোতা বাড়ার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা শিখতে পারবে।
একেবারে তাই। ওকে, নিভৃত নীলায় বলছেন, গুরু কলেজে আমার এক্সাম চলছে, স্টাডি না করে আপনার প্রোগ্রাম শুনছি, আই মিস ইউ গুরু।
আমার ভালো লাগছে, বাট আমার মানে এটাকে সাপোর্টও করতে পারছি না, কারণ আমার অনুষ্ঠান তুমি আবারও শুনতে পাবে, কিন্তু পরীক্ষাটা কলেজটা এটা একটু জরুরি বেশি, তো ম্যানেজ করে চলো। আমার কথা হচ্ছে কোনোটার জন্য যদি কোনোটা হ্যাম্পার না হয় ম্যানেজ করে চলো।
তনিমেশ রায় বলছেন, গুরু মংলা থেকে সাথে আছি, বাবলু ভাই এলাকার লোক। এই ঘটনায় একমাত্র কারণই বাল্য বিবাহ করা, কারণ অল্প বয়সে সংসারে কোন চিন্তা ভাবনা থাকে না, কোন দায়িত্বই থাকে না।
এটা আমরা বলেছি ইতিমধ্যে, আসলে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, ট্রু।
লোমেইর হাসান নিপন বলছে, এখান থেকে অনেক কিছু শেখার আছে যা কখনোই ভোলার নয়।
আই হোপ ভুলবেন না, এবং আপনাদের জীবনের বাস্তবিক যে জীবন সে জীবনে ব্যবহার করুন, এখান থেকে আমি বিশ্বাস করি অনেক কিছু শেখার আছে।
নিত্যময় তাংচাংয়া তিনি বলছেন, হাই আপু, আমি নিত্যময় তাংচাংয়া বলছি, বান্দরবন থেকে শুনছি। হায় রে দুনিয়া, বিচিত্র পৃথিবী, এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে বলার মতো না,
মানে আসলে বিচিত্র পৃথিবী, বিচিত্র ভালোবাসা।
একেবারে তাই। আমার সাথে আরো আছেন তনিমেশ রয় আমাদের সাথে আছেন, এবং শামীম হাসান বলছেন, রাজশাহী থেকে শুনছি, তাসমিয়া আপুকে অনেক বেশি ভালো লাগে, গুরু তো গুরুই, ভালোবাসি ঢাকা এফএম কে।
ধন্যবাদ,
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা কিছু টেক্সটও দেখে নিচ্ছি। আমাদেরকে ইমন বলছেন, গুরু আমি আপনাকে রাজশাহীর ঝাইঘাট থেকে শুনছিলাম, কণিকাকে অনেক লাভ করি বাট সে বোঝে না, আপনি ওকে একটু বলবেন তো গুরু আমাকে যাতে একটু ভালোবাসে।
আমি এই কাজটি করতে পারবো না, আমি কখনো এই কাজটি করার মানে সাপোর্টে না, বিকজ আমি কিছু জানলাম না শুনলাম না, আমি হঠাৎ করে যদি বলে দিই যে কণিকা আপনাকে ইমন অনেক ভালোবাসে, আসলে আমার ব্যক্তিগত যে জায়গা কিংবা সমাজে আমার যে ভূমিকা কিংবা একজন মানুষ হিসেবে আমার যে ভূমিকা, সবার আগে আমার জানা উচিত তারপর বলা উচিত।
মুবাসির রাজশাহী থেকে জানিয়েছেন, আপু আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, তাই এখন কি করবে, এটা গুরু তোমাকে বলবে, আমি তো বলতে পারবো না।
আপনি আপনার নাম্বারটি তো দিয়ে দিয়েছেন, আপনার যা করার আপনি করে দিয়েছেন, বাকিটা আমি আপনার সাথে যোগাযোগ করব।
ওকে, লাভ খুলনা থেকে বলেছেন, তাসমিয়া আপনার ভয়েসটা রিয়েলি নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের সাথে আছেন সিলেট থেকে দীপা, তিনি বলছেন তিনি শুনছেন এসএসসি এক্সাম দিচ্ছেন এবং তার জন্য দোয়া করতে বলেছেন এবং বলেছেন তার বাবা তাকে পড়াতে চায় না কিন্তু পড়ালেখা করতে তিনি চান, এখন তিনি কি করবেন?
আমি এই কথা সূত্র ধরে বলি যে আমি আজকো তামনার কথা থেকে যেটা শুনলাম যে আমাদের সমাজে এখন এই জিনিসটা প্রবণত অনেক বেশি যে যারা বাবা হন মেয়ে সন্তান হলে কেন জানি তাদের মাথায় বাজ পড়ে। আমি জানি না মানে ছেলে সন্তান হলে কেন এত খুশি হয় যে তারা হয়তো বৃদ্ধ বয়সে তাদেরকে দেখবে কিংবা এই বিষয়টা আসলে ছেলে মেয়ে সবাই দেখে, যে দেখার সে দেখবে আর যে দেখার না সে কোনোদিনই দেখবে না, সেটা ছেলে কিংবা মেয়ে। বাট এই যে মেয়ে হলে যে মাথায় যে বাজ পড়া এবং একটি মুখ কালো হয়ে যাওয়া যে আমার মেয়ে হয়েছে মেয়েকে বেশি দিন পড়াশোনা করাবো না, ম্যাট্রিক পর্যন্ত ইন্টার পর্যন্ত পড়াবো তারপর বিয়ে দিয়ে দেবো, এই ধরনের আমার মানে নিম্ন চিন্তা থেকে আমাদের উদ্ধার পাওয়াটা খুব জরুরি। প্লিজ একজন ছেলেকে ঠিক যেভাবে দেখবেন একজন মেয়েকেও সেভাবে মানে দেখার চেষ্টা করুন। আপনিও যার গর্ভে জন্ম নিয়েছেন সেও কিন্তু মেয়ে, এতটুকু ভুলবেন না। আপনার মাও একজন মেয়ে, আমরা এটা ভুলে যাই কিভাবে, কেন এরকম চিন্তা ভাবনা আমাদের হয় যে মেয়ে হলে আমার জন্য ভালো না ছেলে হলে আমার জন্য ভালো। প্লিজ এই ধরনের নোংরা নিম্ন চিন্তা ভাবনা থেকে আমরা দূর হই, তা না হলে আক্ষরিক অর্থে কোনোদিন আমাদের আমাদের ব্যক্তিগতভাবে সামাজিকভাবে কোনো উন্নতি হবে না, কোনো উন্নতি হবে না।
রঞ্জু আহমেদ বলছেন কুষ্টিয়া থেকে, আই লাভ ঢাকা এফএম, তাসমিয়া আপু আমি আপনাদের নিউ ফ্রেন্ড, আমার এসএমএস রিসিভ করবেন প্লিজ, আপনার এসএমএস অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা এবং সেই সাথে আমরা আজকের মতো মনে হয় টেক্সট এন্ড কমেন্ট।
আর আসলে হয়তো এই মুহূর্তে আমাদের হাতে সময় নেই, ইনফ্যাক্ট অনেক আগেই সময় শেষ হয়ে গেছিল, তারপরে বলেছি যে এবং বলি ভালোবাসার টানেই আপনাদের সাথে থাকি, আবারও চলে আসবো আগামী বৃহস্পতিবার হয়তো বড় কোন একটা ধামাকা নিয়ে, হতে পারে, অপেক্ষা করুন দেখা যাক কি হয়। কারণ বিচিত্র এই দুনিয়াতে বিচিত্র অনেক কিছুই ঘটছে, আর গুরু যেহেতু আছে বিচিত্র আরো অনেক কিছু হতে পারে। আগামী সপ্তাহটা আশা করি কেউ মিস করবে না, কিছু হয়তো একটা ধামাকা হলেও হতে পারে, এখনই বলবো না, একটু সাসপেন্স থাক। আর বিষয়টি হচ্ছে যে একই কথা, ভালোবাসা মানুষকে সম্মান দিন, শ্রদ্ধা দিন, কারণ সম্মান দিলে শ্রদ্ধা দিলে বিশ্বাস রাখলে কি হয় সেটা তামান্নার গল্প থেকে আজ আমরা জানতে পেরেছি। এবং এটাও জানতে পেরেছি সময়ের কাজ সময়ে করুন, সময়কে সময় দিন, এমন কোন পাকামো কাজ করবেন না যে পাকনামোর কারণে কিংবা ভুল সিদ্ধান্তের কারণে সারাটা জীবন নষ্ট হয়ে যায়। প্লিজ একটু ভাবুন, একটু ভাবুন এবং একটু ভাবুন। এক মিনিটের সিদ্ধান্ত সারা জীবনকে নষ্ট করতে পারে, পাঁচ মিনিটের ভাবনা সারা জীবনকে শুধরাতে পারে। একটু ভাবুন তারপরে সিদ্ধান্ত নিন। ভালোবাসাতে কোনো অন্যায় নেই, ভালোবাসাতে কোনো দোষ নেই, দোষ আমাদের সিদ্ধান্তে, দোষ আমাদের রুচিতে, দোষ আমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনায়। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসি, ভালোবেসে পাশে থাকতে চাই। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.